This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
চমৎকার একটা সপ্তাহ চলে গেল। এই সপ্তাহ জুড়ে আমরা দেখেছি যে কখনো রোদ্দুর, কখনো মেঘ, কখনো বৃষ্টি। বিশেষ করে আশ্বিনের এই সময়টাতে বৃষ্টি আমাদেরকে এই সপ্তাহে খুব ভালোই ভুগিয়েছে। এরকম আবহাওয়া হলে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় দৌড়ের এত বড় টিম নিয়ে বাংলাদেশের কোন একটি ভৌতিক জায়গায় বসে এই অনুষ্ঠানটি ধারণ করা, এবং আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যায় যদি সেটা হাওড় অধ্যুষিত কোন জায়গা হয়। আমরা এবার যে জায়গাতে গিয়েছি সেই জায়গাটির ছবি কিছুদিন আগে একটি দৈনিক পত্রিকায় এসছে। এটা এমন একটি হাওড় যেখানে মানুষ মারা গেলে কবর দেবার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এত বেশি পানি চারপাশে বিরাজ করে, এবং সেই হাওড়ে ঠিক মাঝখানটাতে অল্প কিছু জমি বেঁচে থাকে যেখানে কিছু গাছপালা, অদ্ভুত একটা পরিবেশ। এবং হাওড়ের লোকজন সবাই মিলে ঠিক করেছে ওখানেই এই সময়টাতে, বিশেষ করে এই বৃষ্টির সময়টাতে, যারা মারা যাবেন তাদেরকে কবর দেয়া হবে। এরকম একটা কবর স্থানে বসে চারপাশে থই থই করা পানি, ডরের টিমের অনেক বেশি আগ্রহ ছিল এরকম একটি জায়গাতে বসে একটা ডর এপিসোড ধারণ করার। গত সপ্তাহে আমরা যে পরিমাণ বৃষ্টির মুখোমুখি হয়েছি তাতে খুবই কঠিন ছিল, কিন্তু সেই দুঃসাধ্য আমরা সাধন করেছি। কোথায় বসে আমরা এই পর্বটি করেছি সেটা আপনারা সুমনি মরিহানের কাছ থেকে একটু পরেই জানবেন। তবে তার আগে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি ডরের পঞ্চম পর্বে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, রয়েছে সুমন এবং রেহান অন দ্য স্পট, এবং রয়েছে ডরের মিউজিক নিয়ে যিনি কাজ করেন আমাদের টিম মেম্বার লোবান। আমরা কোনো ভণিতা না করে সরাসরি প্রবেশ করতে চাই আজকের ডরে।
চা খাবি?
চা নিলে খেলাম, তারপর যাবি কই?
চাটা আসুক, চাটা খাইতে খাইতে ঠিক করি।
সাদাবাদ যাবি না মগালি যাবি?
মগালি যাবো।
সাদাবাদ থেকে বেটার না?
সাদাবাদ জীবনে গ্যাস নাই, জানোস না জানি কি জ্যাম থাকে।
তো জ্যামের ব্যাপার না, আমি চিন্তা করতেছি ভালো বাস গুলো সাদাবাদ থেকে পাওয়া যাবে।
না, মহাখালীতে ভালো বাস পাওয়া যায়, কোনো সমস্যা নাই, চা খাবো।
আচ্ছা, মহাখালী থেকে আমরা কি ডাইরেক্ট ওই যে কি জানি কিসের চর, কার চর?
চাটা শান্তিতে খাইতে দে, আমি খুঁজছি। তোর তো টেনশন করার কোনো কারণ নাই, শোন। চাটা খাইয়া রিক্সা নেবো একটা, মহাখালী যাবো, মহাখালী থেকে বাস উঠবো সরাসরি কিশোরগঞ্জের ফুলিয়ার চর, বুঝছো? সেটা হচ্ছে ভৈরবের পরে।
আমাদের কোনো ভাঙ্গাভাঙ্গি নাই,
না ভাঙ্গাভাঙ্গি নাই, একদম
আর চিন্তা কিছু নাই। তাহলে দোস্ত একটা সিএনজি নিয়ে ডাইরেক্ট মহাখালী জায়গা।
তুই সিএনজি ভাড়া দিবি? না, তাহলে রিক্সায়।
আচ্ছা ঠিক আছে, তার মানে তুই রিক্সা ভাড়া দিবি, এটা আমি ফিক্স করলাম, ঠিক আছে?
আচ্ছা যা, আমার কাছে কি টাকা পয়সার অভাব আছে নাকি? রিক্সা ভাড়া দিয়ে দিলাম, যা।
চল দোস্ত, চা খাওয়া হয়েছে না
তো? চল চাটা শেষ। টিকিটের টাকা মার যাবে, দেখ তোর প্রবলেম কি? বাস পছন্দ
নেই,
বাস পছন্দ
নেই নাকি? তুই কি একবারে কুলিও চলে গিয়ে খাবি?
না, ভৈরবের এখানে একটা স্টপেজ পাবো,
ওইখানে
প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই কিশোরগঞ্জের কুলিয়ার চরে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আমাদের ডর টিম।
দোস্ত, তাহলে এখান থেকে কি হাঁটবি নাকি রিক্সা নিবি? এখান থেকে রিক্সা দেখা যাচ্ছে একটা দুটো।
তুই তার আগে আমার জার্নি কেমন ছিল?
বাপ, জার্নিটা আমার ভালো লাগছে।
হ্যালো লোবান ভাই, হ্যাঁ আমরা পৌঁছে গেছি, আপনারা কোথায়? ওইখানে আসতেছি আমরা, দাঁড়ান আপনারা, চল চল।
কুলিয়ার চরের নদীর ঘাটে অপেক্ষা করছিল দরদিন, আমরা তাদের সঙ্গে যোগ দিই সেখানে।
পাই গেলাম সবাই। কি অবস্থা, মানে ঠিক মতো আছেন তো? মানে কোনো প্রবলেম ট্রবলেম হয় না তো? সবাই তো ঠিকঠাক আছে। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, চলেন আমরা এখান থেকে নৌকায় উঠবো। নৌকায় উঠে দেখতেই পাচ্ছেন বিশাল হাওর, হাওরের মধ্যে সবাই সাঁতার টাতার জানেন তো? সবাই সাঁতার জানেন? আচ্ছা,
তাহলে আমার কোনো ভয় নেই, কেউ একজন আমার বাঁচিয়ে দিয়ে হবে।
হ্যাঁ, আর তোর জন্য একটা কলশ আছে, তুই ঝামেলায় পড়লে কলশ নিয়ে লাভ দিবি। তো আমরা এখন একটা, এই যে একটা নৌকা আছে, এই নৌকাটার মধ্যে উঠবো, আর এই নৌকাটাই উঠে আমরা রওনা দেব। ঠিক আছে, তাহলে চলেন আমরা নৌকায় উঠি।
সুমন, তোর আজকে যে জায়গায় যাইতেছি বুঝছস, এই জায়গার না কোনো কাহিনী দরকার নেই, এমনি ভয় লাগতেছে। যেটার আশেপাশে পানি ছাড়া কিছু নেই, পানির মাঝখানে ছোট্ট একটা জায়গা, এবং পুরো জায়গাটাই কবরস্থান,
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কবরটা একটা দ্বীপের মধ্যে, এবং পুরো দ্বীপটা হচ্ছে কবরের। কবর নিয়ে আমার কথাগুলো বলবো, তবে তুমি যে কেন এত ভয় পাইতেছো এটা আমি জানি, কারণ আমি ভালো করে জানি তুমি সাঁতার জানো না, সেই জন্য তুমি ভয় পাইতেছো।
ঠিক আছে, সাঁতার জানি না, কিন্তু যেখানে সাঁতার কাটবো ওইখানে যদি মাছ ছাড়া অন্য কিছু থাকে, এটা তো আলাদা ভয়ের ব্যাপার।
দূর, মাছ ছাড়া কিছুই থাকবে না, হাওরের মধ্যে আবার মাছ ছাড়া কি থাকে?
তুই বুঝতেছিস না ব্যাপারটা। দোষ এখানে
ভাইয়ের জন্য একটা লাইফ জ্যাকেট হলে ভালো হইতো, যেহেতু সাঁতার জানে না।
সমস্যা নাই, একটা একটা কলশ আছে এই নৌকার মাঝে, কিছু হলে তুই কলশ নিয়ে লাভ দিস।
আমরা নিয়ে চিন্তা করিস না ভাই, পানির মধ্যে আমার, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে পানির মধ্যে যদি মাছ ছাড়া অন্য কিছু আরো থাকে, তাহলে বিশ্বের সবচেয়ে ভালো সাঁতারি হওয়া সুমন বাঁচবে না, ক্লিয়ার? আমি যদি মরতে লে তরে লয়া মরুন, চিন্তা করিস না, তুই আমার অনেক ভালো ফ্রেন্ড।
ওকে, আচ্ছা আমরা পানিতে লাফালাফি পরে করি, যে আপনাদের কি অবস্থা, এর আগে হাওড়ে কে কে আসছেন আগে?
আমার দেশের বাড়ি বাজিতপুর কিশোরগঞ্জ, বাট আমিও কখনো ওই জায়গাটা কখনো যাইনি।
কিশোরগঞ্জে বাড়ি আর হাওড়ে যান নাই, এটা কি বিশ্বাস করার কথা?
আসলে আমাকে কখন এরকম বলেনি, এরকম একটা ভয়ের একটা জায়গা আছে।
এটাই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু
কিভাবে খুঁজে বের করলেন এই জায়গাটা?
রাইট, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা এই জায়গাগুলো অনেক কষ্ট করে খুঁজে বের করি, দেখা যায় যে অনেক নাম করা জায়গাটা। হ্যাঁ, ওই জায়গায় মানুষ যাচ্ছে আসছে, কিন্তু এখানে যে পিছনে এরকম একটা ঘটনা আছে অনেকেই জানে না। হ্যাঁ, এবং জানার প্রয়োজন বোধ করে না। বাট ওই যে আমরা সবসময় বলি, যেটা আমি বলি মাঝে মাঝে সুমন বলে, সেটা হচ্ছে ভয় পেতে ভালোবাসি, তো খুঁজে বের করতে তো হবেই।
কিন্তু আলামিন ভাই একটু সাবধানে বসেন, আপনি তো নৌকার একদম কিনারে বসছেন, আপনি সাঁতার জানেন তো? আমি অবশ্য এর আগে হাওড়ে আসছি, কিন্তু এভাবে রাতের বেলা নৌকায় করে ঘুরিনি।
না, হাওড়ে আমি আমি আসিনি আসলে খুব একটা। আমি মানে গেছিলাম এক জায়গায়, সেখানে শুনছিলাম হাওড় আছে, দূর থেকে দেখছিলাম, বাট ওইভাবে আমার,
বিশেষ করে আজকে একটু বেশ অন্যরকম একটা পরিবেশ। দোস্ত দেখ, চাঁদটা কিন্তু দারুণ লাগতেছে, আর তাছাড়া যে বাতাস, হালকা বাতাস আছে, তবে ঢেউটা মাঝে মাঝে একটু বেশি হচ্ছে। যাই হোক, সব মিলে পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। আপনাদের
সুন্দর,
আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাও সুন্দর, কিন্তু তারপর এটার পেছনে একটা ঘটনা আছে, যাই হোক সেটা আস্তে আস্তে গল্প করতে করতে আপনাদেরকে জানাবো।
একটা কথা মনে পড়ে গেছে, ইন্ডিয়ান একটা কাহিনী আছে, কখনো কেউ কি হাজি আলীর দরবারের নাম শুনছেন?
অনেক সিনেমাতেও দেখবেন,
অনেক সিনেমাতে। হ্যাঁ, ওই যে গানটা তুই, পিয়া হাজি আলী গানটা ওনাকে নিয়েই করা। তো ওনার যে স্টোরিটা, সেটা হচ্ছে উনি যখন দেহত্যাগ করেন, তারপরে ওনার একটা মাজার তৈরি করার চিন্তা ভাবনা করা হয়। তো কিছু লোক আবার সেটা করতে দেয় নাই, যে না আমরা দিব না এখানে এটা তৈরি করতে। তখন আবার সবাই মিলে তার লাশটাকে সুন্দরভাবে নদীতে ভাসায় দেওয়া হয়, এবং ভাসায় দেওয়ার তিন দিন পরে চর জাগে এবং ওইখানে অটোমেটিক্যালি মাজার তৈরি হয়। এরকম একটা কথা আছে।
এই মাজারটা হয়তো দেখবেন যে অনেক সময় একটা রাস্তা আছে, এটা ডুবে যায়,
একটু জোয়ারের সময় রাস্তাটা ডুবে যায়, তখন পানি পথ ছাড়া কোনো উপায় নেই,
উপায় থাকে। তো যাই হোক, এই নৌকার মধ্যে সবাই আছি, মানে খুব একটা খাবার দাবারটা থাকলে একটু ভালো হতো, তাই না? একসাথে নৌকা ভ্রমণ, খাবার, সবকিছু একসাথে হয়ে যেত।
তো আমি চিন্তা আছি আমরা খাবার কিনা এখন পারো, ঠিক আছে সেটা নিয়ে, আর তোর খিদা লাগতেছে ভালো। তো কাহিনী হচ্ছে নৌকাতে তো অনেকক্ষণ লাগবে আমাদের যাইতে।
শুন ভাই, আমি চাচ্ছিলাম যে যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি, তো আমার একটা ঘটনা জানা আছে যেটা নৌকার সাথে খুব রিলেটেড এবং অনেক ভয়ানক। তাই তো আমি এখন নৌকা দিয়ে যাচ্ছি, তা আমার এই জিনিসটা ভেবে আমার কাছে ভয় লাগতেছে। চাচ্ছিলাম যে এই ঘটনাটা আমি এখন যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি এটার সাথে রিলেটেড,
যেহেতু নৌকার ভিতরে আছি, বুঝতে পারতেছেন নৌকা রিলেটেড একটা কিছু শুনতে অন্যরকম একটা ইয়ে আসবে।
হাসান ভাই বলেন, আপনার কি নৌকা নিয়ে কি হয়েছে? আপনার
যে ঘটনাটা ঘটছে সেটা হইতেছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার নাম শামীম। তো তার এবং তার দুই ভাই, তার বড় ভাই সহ তাদের সাথে যেটা ঘটছে সেটা হইতেছে তার দাদির লাশ নিয়ে। তো মেইন ব্যাপারটা হইতেছে তাদের বাড়ি হইতেছিল গোপালগঞ্জ। গোপালগঞ্জের তাদের একটা সমস্যা ছিল যে তাদের দুই পরিবার দুই সেটে থাকতো, মাঝখানে একটা নদী, তো নদী
মানে নদীর দুই পারে
দুই পারে দুই পরিবার থাকতো। তো তাদের যে দাদি আর দাদা মানে তারা যেখানে বড় হয়েছে সেটা হইতেছে নদীর এক পারে, আর তার বড় ভাইয়ের যে বিয়ে হওয়ার পর তার ফ্যামিলি সহ যেটা থাকে সেটা হইতেছে আরেক পারে। তো মাঝখানে নদীটা পার হতে আর কি এক ঘন্টার মতো সময় লাগে
ট্রলারে করে, কি আমরা যে নৌকায় যাচ্ছি,
যে নৌকা দিয়ে আমরা যাচ্ছি এই নৌকা দিয়ে যায়, আর ট্রলারের নৌকা দিয়ে যাওয়া যায়, বাট এগুলো হইতেছে বড় কিছু নিয়ে যদি পার হতে হয় কারণ ওটার মধ্যে টাকাটা বেশি লাগে। যেহেতু শুধু
নর্মালি
যারা যায় সেটা বৈঠা নৌকা দিয়ে তারা যায়। হঠাৎ তার দাদি স্ট্রোকে মারা যায়।
হ্যাঁ, শামিমের
দাদি। মূল ঘটনা কিন্তু সে আমাকে বলতেছে যে আমার সাথে এরকম একটা ভয়ানক ঘটনা,
মানে এই ঘটনাটা আপনার ফ্রেন্ডের সঙ্গে।
তো সেই ফ্রেন্ড বলতেছে 9টার দিকে দাদি মারা যায়। ঠিক ভালো মুহূর্ত ছিল যে দাদির সাথে তারা তিন ভাই ছিল,
রাত 9টার দিকে
সে মারা যায়। তিন ভাই ওর তার দাদির সাথে ছিল। তো বড় ভাই তার আত্মীয়র সাথে কন্টাক্ট করে, তার ওয়াইফের সাথে, তার শালার সাথে কন্টাক্ট করে যে আমার মারা গেছে, তো তোমরা একটু আসো, যেহেতু আমরা তিনজন আছি, শুধু লাশটা নিয়ে আমরা নদীর ওই পারে নিয়ে যাই। তো তারা বলছে যে ঠিক আছে, আমরা আসতেছি, ব্যবস্থা করতেছি। এক ঘন্টা হয়ে গেল, এক ঘন্টার মতো কোনো খবর নেই। তো তারা বললো যে লাশটাকে তোমরা তিনজন এই পারে নিয়ে আসো, যেভাবে কষ্ট করে আমাদের এই পাশে আসা সম্ভব হইতেছে না যে কোনো একটা সমস্যার কারণে। তো তার বড় ভাই তার ভাই সহ একটা ভ্যানে করে প্রথমে নদীর ধারে নিয়ে যায় যে লাশটা ওই পারে নিয়ে যাবে। তো আশ্চর্য ব্যাপার ছিল এই নদীর পারে এখানে 12টা পর্যন্ত সব ধরনের নৌকা থাকে, আর ওই দিন 11:30 বাজে একটা নৌকাও নেই ওই পারে, ওখানে শুধু একটা নৌকা দাঁড়িয়ে ছিল, তার মধ্যে একজন বৃদ্ধ লোক শাল পেঁচানো অবস্থায় বসা ছিল আর মাঝি ছিল। তো সে প্যাসেঞ্জার জন্য ওয়েট করতেছিল। তো আর ওইখানে যে বলা হলো, বড় ভাই বলতেছিল যে হ্যাঁ আমার একটা লাশ আছে, আপনার কষ্ট করে একটু নদীর উপারে নিয়ে যান। মাঝি বলতেছিল যে হ্যাঁ আমি প্যাসেঞ্জার জন্য ওয়েট করতেছি, বাট আমি লাশ নিয়ে যেতে পারবো না। তো ওর বড় ভাই অনেক রিকোয়েস্ট করতেছিল, দেখেন আর কোনো নৌকা নাই, আমরা মাত্র দুই ভাই আসি সাথে, এই লাশটা নিয়ে আমাদের কষ্ট করে পারে নিয়ে যান। মাঝি বলতেছে না ভাই, আমি এই রাত্রিবেলা আমি ওই পারে নিয়ে যেতে পারবো না, যদি ওই পারে নিয়ে যেতে তার খালি নৌকা নিয়ে এখানে আসতে হবে, তার সমস্যা হবে। সে বলতেছে ভাই আমি নিয়ে যেতে পারবো না, আপনারা যদি ইয়া করেন তাহলে লাশটা আপনি নিয়ে যান, আর আপনার যদি কেউ পারেন নৌকাটা পেয়ে নিয়ে যান। তো বৃদ্ধ লোক বলতেছে যে ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ নৌকা চালানো পারে? তখন বড় ভাই বলতেছে আমি চালাই নিয়ে যেতেছি, বাট নৌকাটা ওই পারে কি করবো? তখন সে বললো যে ওই পারে কামাল নামে একজন আসে, চিল্লান দিলে হবে যে কামাল ছেলেটা চলে আসবে, আপনার নৌকাটা নিয়ে নেবে। তো বললো ঠিক আছে, তো টাকা টাকা সব মাঝির কাছে দিয়ে সে নৌকাটা নিয়ে রওনা দেয়, লাশটা নিয়ে। সেই নৌকাটা বাইতেছে আর নৌকার ও অপর কর্নারে ওই বৃদ্ধ লোকটা বসে আছে, মাঝখানে লাশটা শোয়ানো, তার এক ভাই মাথার ধারে বসা, আরেক ভাই হইতেছে পার ধারে বসা। আর মাথার ধারে যে বসেছিল সে হইতেছে আমার ফ্রেন্ড যে শামিম, সে বসা ছিল। যাওয়ার ঠিক 10 মিনিট পর নৌকাটা যখন মাঝভূমির কাছাকাছি, তখন বৃদ্ধ লোকটা বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, আমি এই পারে বসতে পারবো না, আমি তোমাদের এখানে মাঝখানে বসি।
আচ্ছা, একটু ঘটনাটা একটু আমি বুঝানি। বৃদ্ধ লোক ওই নৌকাতে যে ছিল সে আর নামেনি?
না না, সে ওই নৌকায় বসাই ছিল মানে ওই পারে যাওয়ার জন্য।
চেহারাও
দেখা যাচ্ছিল না, সে শাল পেঁচানো ছিল, বাট এতটুকু বুঝে যেতেছিল সে বৃদ্ধ লোক। আর তার বড় ভাই এটাও বলছিল যে আমি এতদিন এই গ্রামে থাকছি, বাট এই বৃদ্ধ লোক আমি কখনো, গ্রামের লোক যেহেতু চিনে না। তো তারপর বড় ভাই বলে আপনি এখানে কিভাবে বসবেন, এখানে তো লাশ, আপনার কোনো ইয়ে হবে না? বলে না আমার খুব খারাপ লাগতেছে আমি এখানে। তো বলে ঠিক আছে বসেন। ঠিক বসার 2 মিনিট পর সে বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে আমি এখানে শুই। বড় ভাই তখন অবাক হয়ে যায়, আপনি এখানে শুবেন কি করে? আর পার ধারে যে ভাইটা বসা ছিল সে একটু মনে খটকা লাগে যে হঠাৎ করে এখানে শুতে যেতে শুনে। তখন বৃদ্ধ বলতেছে আমার খুব খারাপ লাগতেছে আমি এখানে শুই, কোনো সমস্যা হবে না, মানুষ তো মানুষ, লাশ তো মরছে, তার সমস্যা কি? তো তার ছোট ভাই জিনিসটা খুব অদ্ভুত ভাবে নিয়ে সে পার ধারে উঠে তার ওই যে আমার ফ্রেন্ড শামিম তার পাশে এসে বসলো মাথার ধারে, যে ঠিক আছে আপনি বসেন।
হাসানের জীবনের অতি ভৌতিক ঘটনা আমরা শুনছি, এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা যে জায়গাটি থেকে এই অনুষ্ঠানটিকে অন্তরে নেবার চেষ্টা করবেন সেই জায়গাটি, সে স্পট সম্পর্কে আপনাদেরকে সুমন এবং রেহান অনুষ্ঠানের শুরুতেই ধারণা দিয়ে দিয়েছে। শুধু চোখ বন্ধ করে একটা জিনিস চিন্তা করুন, চারপাশে থই থই করছে পানি, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা, ওখানে মানুষ থাকে না, শুধু কবর আর কবর। সেই জায়গাটিতে চার পাঁচজন বন্ধু মিলে জীবনের অতিভৌতিক ঘটনাগুলো আপনার সামনে আনার চেষ্টা করছে। প্রিয় শ্রোতা, হাসানকে নিয়ে এই টিম যখন ওখানে বসে এই ঘটনাগুলো ধারণ করবার চেষ্টা করছিল, কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আজকের এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি, রাত যত গভীর হবে ডরের গল্পগুলো তত বেশি গাঢ় হবে, কিন্তু সেটাকে উপভোগ করতে হলে আপনাকে ডরের রেসিপি অবশ্যই মনে রাখতে হবে। একলা ঘর, অন্ধকার, জানালাটা হালকা করে খোলা, একলা আপনি এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ডর এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে ভয় ছাড়া আর কিচ্ছু আপনি খুঁজে পাবেন না, কারণ ডর সবসময় চেষ্টা করছে এই কথাটি প্রমাণ করতে। ডর মানে ভয়। লাশ নিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটি ঘটনা পড়ছিলাম। ইতালির সিসিলির এক শিশু, শিশু ঠিক না, শিশুর মৃত মমি, এবং এই শিশুটি খুবই ধনবান পিতার সন্তান ছিলেন। বাবা চেয়েছেন যে কোনো ভাবেই হোক এই শিশুটিকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেখতে চান। অনেক পয়সা খরচ করে তিনি এই মমিটি ধারণ করেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই লাশটি দেখতে সেখানে যায় এবং এই লাশটিকে বলা হয় স্লিপিং বিউটি। অদ্ভুত একটি কাণ্ড ঘটে গেছে বেশ কয়েকদিন যাবত এই মমিটির সাথে। সেটা হলো এই মমিটি কখনো কখনো চোখ খুলছে যা কোনোভাবেই একটা মমির সাথে যায় না। বিজ্ঞান এটাকে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু কি বিভৎস একটা ব্যাপার, কি ভয়ের একটা ব্যাপার। চিন্তা করে দেখুন, ছোট্ট একটা শিশু 1920 সালে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছে, তার মমি করা হয়েছে এবং সেই মমিটি কখনো কখনো চোখ খুলছে, কখনো কখনো চোখ বন্ধ করছে। আপনারা যদি ঘটনার সত্যতা পেতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। ছোট্ট এই শিশুটির নাম রোজালিয়া। আমরা এই লাশের গল্পে আছি, এমন একটি লাশ কিংবা লাশের সাথে এমন কোন অদ্ভুত আচরণ যা সত্যি সত্যি আমাদেরকে লজিক কিংবা এন্টিলজিকের মুখোমুখি না করিয়ে ভয়ের সামনে দাঁড় করিয়ে দেবে। আমরা আবারও ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে।
বৃদ্ধ লোকটাকে পায়ের ধারে রেখে এখানে চলে
আসছে। বৃদ্ধ লোকটা যেভাবে মানে শুয়েছে সেখানে হইতেছে লাশের পা, আর তার পাশে হইতেছে তার মাথা।
বৃদ্ধ লোকটার মাথা হচ্ছে লাশটার পায়ের কাছে,
আর বৃদ্ধ লোক নৌকা চলতেছে এত বাতাস, সেই কারণে হয়তো সে মাথা মানে যে চাদরটা গায়ে ছিল সেটা সে পুরোটাই মাথা খাতা ঢেকে রাখছে, আর এখান থেকে তো লাশটা পুরোটাই ঢাকানো। তো এক পর্যায়ে ঠিক 5-10 মিনিট পর তারা কিছু একটা শব্দ পেতেছে, যে কিছু একটা কর্মর কর্মর একটা খাওয়ার আওয়াজ। তারা তো প্রথমে বুঝতে পারে না, প্রথমে বড় ভাই বলে কিছু, তো ছোট ভাই দুইজন খুব অবাক হয়ে তাকিয়ে দেখলো যে তার যে বৃদ্ধ লোকটা পায়ের ধারে শুয়ে কি করতেছে সেটা তো দেখা যেতেছে না, বাট রক্তে ভিজে উঠতেছে চাদর। তারা বুঝতে পারলো যে না, সে ওখানে সেই তার দাদির পাটা খাচ্ছে, এরকম আওয়াজও আসতেছে। তখন ওর বড় ভাই হাত দিয়ে সেরা বললো যে চুপ, কোনো কথা নেই, কিচ্ছু বলবে না, কারণ এখন মাঝ নদীতে কোনো কিছু করা থাকবে না, চুপচাপ থাকবে, কোনোরকম শুধু নদীর কিনারে চলে আসি। তো তার মতো সে আওয়াজ চলেই যাচ্ছে, এক পর্যায়ে তার বড় ভাই কিনার পর্যন্ত নিয়ে আসে। কেউ তার বৃদ্ধ লোককে কোনো ডিস্টার্ব করলো না, যে কি হইতেছে না হইতেছে, কেউ কোনো সাহায্য দেয়নি। তার বৃদ্ধ লোক তার কাজ করেই যাচ্ছে এবং চাদর ভিজা রক্ত। কিনারে চলে আসার পর তার ভাই নামলো, ওই আগ দিয়ে কিনারে আগ দিয়ে বৃদ্ধ লোক উঠে বসছে, উঠে ঠিকঠাক সে চাদর টাদর ঠিক মতো রাখছে, আর চাদর তো ওইটা ভিজা রক্ত লাশের। বৃদ্ধ লোক বসে আছে,
যে চাদরটা সেটা ভিজে নি,
ওই ব্যাপারটা আমি ভালো করে করছিলাম, কারণ সে ফ্রেন্ডটা বলতেছে যে তার বৃদ্ধ লোকের যে হালকা ছিল বেশিরভাগ খাকি কালার হয়, ওই কালারটা বোঝা যেতেছে রক্তে ভিজা না, আর তার দাদির যে চাদরটা ছিল সেটা সাদা রঙের ছিল, অফ হোয়াইট কালার, সেটা বোঝা যেতেছে রক্তে পুরো লাল হয়ে আছে, কারণ এটার মধ্যে আর কোনো ইয়ে নেই। তো ভাই নামার পর সে কামাল কামাল বলে তিন তিনবার চিল্লালো, বাট ওখানে কোনো লোকজন নাই, এবং একটা নদীর তীর থেকে সাধারণত প্রথমে চর পার হওয়া লাগে, তার কিছুক্ষণ পর গ্রাম, তারপর হইতে ঘর বাড়ি, একটু দূর আছে, চর থাকে 2 মিনিটের রাস্তার মতো চর, তারপর হইতেছে উঠার 5 মিনিটের রাস্তার পর হইতেছে গ্রাম, এরকম একটা দূরত্ব। তো বড় ভাই দেখতেছে কামাল কামাল বলে চিল্লাইতেছে, বাট লোক তো নাই, দূর থেকেও দেখা যেতেছে কোনো লোকজন নাই। তো তখন সে বৃদ্ধকে বলল যে আপনি এখানে একটু বসেন, যে লোকটা খুঁজতেছে আমি হয়তো এখানে পারে আছে, রাতের অন্ধকার এখানে নাই, তো আমি ডেকে আনি। তো বলতেছে ঠিক আছে যাও। তখন ওর বড় ভাই বলতেছে, দুই ভাইরা ডাকলো যে তোমরা আসো আমার সাথে। তখন বৃদ্ধ লোকটা বলতেছে আর কি যে না তুমি যাও, ওদের দুইজনে রেখে দাও। তারপর আবার জোরাজোরি করতেছে, বলো না এখানে একজন রেখে যেতে হবে, কারণ এখানে আমি লাশের সাথে আমি থাকবো না, তোমরা
বৃদ্ধ বলতেছে।
তো এক পর্যায়ে যখন জোরাজোরি করতেছে, তখন এক পর্যায়ে বৃদ্ধ বললো ঠিক আছে বেশিক্ষণ সময় লাগাবি না, তিনজন যা, বাট এখানে আমি আসি, বাট বেশিক্ষণ থাকবো না, তোরা আমি যতক্ষণ দেখবো যেহেতু বললাম যে 5 মিনিট চড়ার মতো রাস্তা দেখা যায় পুরো, বলতেছে আমার চোখ এখানে তাকানো আছে, তো আমার চোখ যতদূর যায় তোর ততটুকু যাবি, তারপর আবার ফেরত আসবি। তখন ভাই বলছে ঠিক আছে। তো ভাইটা শুধু চড়টা কোন রকম পার হয়ে তিন ভাইরে বলো পিছিয়ে আর কেউ থাকাবে না, তিন ভাই দৌড়াইতেছে আর ওইখান থেকে এত দূর চলে আসে, তাদের পিছনে মনে হইতেছে বিদ্যুৎ চিলাইতেছে, তোরা আমার রেখে কই যাইতেছে,
তিন ভাই শুনতে পাইছে,
হ্যাঁ তিনও ভাই শুনতেছে, তিনও ভাই দৌড়াইতেছে, কেউ পিছিয়ে থাকাইতে, বড় ভাই বারবার চিল্লিয়ে বলতেছে যে কেউ পিছিয়ে থাকবি না যাই হোক। তো তারা দৌড়ালো, এক পর্যায়ে সাউন্ডটা দেখতেছে কম হয়ে গেছে, তো আশপাশে আর কোনো বাড়ি টাড়ি খুঁজে পেতেছে না। ঠিক কিছুক্ষণ পর একটা গোয়াল ঘর পেল, তার বড় ভাই এতটুকু আইডিয়া ছিল যে গোয়াল ঘরে, আমি জানি না এটা কিরকম, বাট ওর বড় ভাইয়ের আইডিয়া এরকম ছিল যে গোয়াল ঘরে মানে জিন বা কোনো খারাপ কিছু ঢুকতে পারে না। তো সে ওই গোয়াল ঘরে ঢুকলো, গোয়াল ঘরে দুইটা গরু ছিল, তো ওরা কোন রকম দুই গরুর মাঝখানে তিন ভাই বসে ছিল চুপচাপ করে, বলো কোনো কথা নাই,
গোয়াল ঘরের তো আশেপাশে বসতি,
হ্যাঁ হ্যাঁ তার কিছু দূর আসিল, বাট সে আর এত দূর সাহস পায়নি যে দৌড়ে ওই বাসা পর্যন্ত যাবে, সে এই গোয়াল ঘরে আসলো এটা নিল। আর বললাম তো বড় ভাই যে একটা মাথায় আইডিয়া রাখছে যে এই খারাপ কিছু এখানে আসতে পারবে না,
তো এইটারে সেফ মনে
করছে। তো এখানে আসার পর সে বসে আছে দুই গরুর মাঝখানে, তিন ভাই বসে আছে, তো বলো কোনো সারা সপ্তাহ নেই চুপচাপ থাকো। সবচেয়ে ভয়ের বিষয় ছিল এই জায়গাটায়, যে তারা এই জায়গায় বসেছিল তখন মনে হয় প্রায় 1:30 বাজে, এক পর্যায়ে তারা শুনতে পেল যে কেউ আশপাশ থেকে হাঁটতেছে এবং বলতেছে যে তোরা ভিতরে কতক্ষণ থাকবি। আধা ঘন্টা পার হয়ে গেল, গোয়াল ঘরটা খড়ের ঘর, একটু পর পুরো খড়ের ঘরটা নাড়া দেয়, তারা ভয় পেয়ে যায়, আবার ছোট ভাই চিল্লান দিয়ে উঠে, তো বলছে কোনো যাবো না চুপচাপ থাকবে। এতটুকু শান্ত হয় না এই জিনিসটা মাঝখান থেকে ঘর ভেঙে ভিতরে হাত দেয় এবং গরু লাফালাফি শুরু করে দেয়, গরু নাকি অনেকবার লাথিও দিছে এরকম, আর গরু এমন পর্যায়ে ছিল যে গরু ছিঁড়ে যাবে, তারাও ভয় পেয়েছিল যে গরুর লাথি নাকি তারাও খায়। এরকম করতে করতে প্রায় ফজরের কাছাকাছি যখন চলে আসছে 3:30-4:00 দিকে, তখন জিনিসটা জোরে জোরে দুইবার বলে গেছে যে তোরা আজকে বেঁচে গেলি, সামনে যদি কখনো পাই এরকম বাঁচবি না, এরকম দুইবার বলে তারপর জিনিসটা জোরে বলে। ঠিক আজানের সময় তারা তিন ভাই বের হয়ে পাশেই এক লোকের বাসা হয়েছে, সেই লোকের মানে দরজা নক করছে অনেকবার, তারা খোলার পর বলতেছে কি হয়েছে, তাদের কাছে সব ঘটনা বলার পর তারা বলছে দেখুন আপনি এখন বের হন না, আপনি ভিতর আসেন। তাও পানিটা নিয়ে ইয়া করার পর তাদের তিনজনের অবস্থা খুব খারাপ ছিল, সকালে যখন ফজর আজান দেওয়ার পর একটু আলো হয়েছে, আলো হওয়ার পর যখন ওই নৌকাটা এখানে গেছে যে লাশ মানে ইয়া করার জন্য, ব্যাপারটা দেখতে পেল যে নৌকাটা জায়গা মতোই আছে, বাট লাশটা যে অর্ধেক খাওয়া এটাও ঠিক আছে, বাট ঘাটটা মোটকে ওই যে চর বললাম যে ঘাটটা মোটকে ওইটা উল্টা করে চরের মধ্যে যাবে, শুধু ঘাটটা উল্টে
লাশের
বাট অর্ধেক খাওয়া, পা প্রাণ পর্যন্ত পুরো খাওয়া,
মানে ওইখানে যাওয়ার পরে দেখে যে এই যে রাতে যে খাইছিল লাশ ওই খাওয়াই অবস্থায়
আছে, পুরা সম্ভবত এটা বাম্পাই বলতে, বাম্পা পুরোটা খাওয়া, ডানপা কিছুটা হাঁটু পর্যন্ত পুরোটা খাওয়া। আর এটা তো নৌকার মধ্যে যেহেতু যেতেছিলাম তাই ঘটনাটা না বলে পারলাম না।
আমি শুধু এটা চিন্তা করতেছি যে তুই একটা জিনিস চিন্তা কর যে ওই মাছ নদীতে ছিল এবং তাদের কাছে আসলে বুদ্ধির পরিচয় দিছে, মানে
একটা জিনিস চিন্তা কর যে তাদের যদি সিঙ্গুলারলি যাওয়ার কথা থাকতো, ওখানে যদি কোনো লাশ না থাকতো তাহলে কি হতো, সে লাশ নিয়ে বিজি ছিল নদী পথে।
শামিমের বড় ভাই মানে মাথা ঠান্ডা রেখে খুব বুদ্ধির একটা পরিচয়,
চরম এই
আসলে আমার মনে হয় এইসব বিপদে মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে জরুরি।
রাইট,
আমি অবাক হয়েছিলাম যে গোয়াল ঘরে কেন ঢুকলো মানুষের বাড়ির
কাছে, এটা রিয়ান আমি কিন্তু আজকে নতুন জানলাম।
সবচেয়ে লেটেস্ট বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা শুনছি যে মানুষ অনেক সময় এক একটা জিনিস ভয় পায় না, কিন্তু মানে সবচেয়ে বেশি শুনছি লোহার পাশে, তারপরে শুনছি আগুন জ্বালালে,
ওগুলো সাথে রাখলে হয়তো
এই ধরনের ব্যাপারগুলো, বাট মানে আগুন জ্বালালে ব্যাপারটা সবসময় আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ আমি আসলে যদি জিনে বিশ্বাস করি, জিন কি দিয়ে তৈরি,
তাহলে আগুনে কেন সে ভয় পাবে?
ও এই জিনিসটাও বলছিল এই বড় ভাই এই জিনিসটা শিখলো কোথেকে, সে বললো যে তার বাবা নাকি আগে খেতে যখন যেত রাত্রে যখন ফিরত সে সবসময় গরু নিয়ে ফিরত, দরকার নাই তারপর সে গরু নিয়ে যেত রাত্রে গরু নিয়ে ফিরত, এরকম ওদের কাছে এরকম হতো যে দূর থেকে কেউ ডাকাডাকি করতো দেখতো, বাট গরু থাকার কারণে তারা সেফ থাকে। তাই ওর বড় ভাইয়ের মাথায় এতটুকু ছিল যে না গরুর ঘরে ঢুকলে হয়তো এটা আমার কাছে আসবে না।
আজকে নতুন একটা বিষয় জানলাম,
পৌঁছাতে কখন লাগবে?
খুব বেশি দূরে না, প্রায় কাছাকাছি চলে আসছি, তুই ওই দিকে তাকা, ওই যে দেখ দেখা যেতেছে, আর খুব একটা সময় লাগবে না।
মাত্র 5 থেকে 6 মিনিট পরেই আমরা সেই কাঙ্ক্ষিত কবর দ্বীপে নেমে যাই।
কোন দিকে বসবি?
তো সেখানে একটা ভালো ঝামেলার মধ্যে আমি মনে হয় রাত্রেবেলা আসার আগে আমাদের সকালে একবার এসে দেখে যাওয়া ছিল উচ্ছ্বাস। গ্রামের দিকের কবর গুলো আমার খুব ভয় লাগে, বোঝা যায় না অনেক সময় গাছগাছালি ঝোপঝাড়ের কারণে অনেক ওই বসতেছি আদৌ কবরের উপরে বসে পড়তেছি কিনা।
এই মনে হয় যে এক কাজ করি, আমরা যেহেতু এতজন আছি খুব একটা প্রবলেম হবে না, এই পাশে একটু হালকা দেখা যায়, এখানে আমার মনে হয় কবর টবর খুব একটা নেই, ফল এই পাশে
এই দিকটাতে বসি আমি,
তো হাটলাটা কাছাকাছি আছে, যে কোনো সময় নৌকায় উঠতে পারবো।
কিন্তু আমাদের আমাদের যে আমরা যেখান থেকে আসলাম নদীর মধ্যে আমাদের যে ভয়টা না হয়েছে এখানে আসার পর কিন্তু একটু ভয় বেশি লাগতেছে।
এটা ভয় মানে জায়গাটা দিনের বেলা দেখলে অনেক সুন্দর মনে হয়, রাত্রের বেলা অনেক ভয়ঙ্কর মনে হয়,
একটু বেশি ছিমছাম, এত লোকজন কম এটা জানতাম না।
আচ্ছা প্রথম দিকেই কিন্তু বলছিলাম আপনাদেরকে যে কেন ওই জায়গার মধ্যে আমরা যাইতেছি, পরে আস্তে আস্তে বলব, এখন তো আমরা পৌঁছাই গেছি। এবার একটু বলি আপনাদেরকে কেন এইখানে নিয়ে আসছি। এই যে হাওড়টাতে আমরা আসছি এই হাওড়টার নামটা বলতেছি না, নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কেন নামটা বলতেছি না। এই জায়গাটার মধ্যে আসার কারণটা হইতেছে আশেপাশে তাকায় দেখেন গ্রামগুলো কিন্তু অনেক, ওই যে দেখেন অনেক দূরে দূরে গ্রামগুলো দেখা যেতেছে, এবং এই জায়গাটা একটা দ্বীপের মতো, চতুর্দিকে পানি আর পানি, এটা কিন্তু সাধারণ একটা বসবাস করার দ্বীপ না, এই পুরো দ্বীপটাই হচ্ছে একটা কবরস্থান। এই যে আশেপাশের গ্রামগুলো দেখতেছেন, তো এই গ্রামগুলোতে বাড়িগুলো এমন, এখানে জায়গা খুব বেশি একটা ফাঁকা থাকে না, যখন চতুর্দিকে পানি থাকে ওই সময়ের মধ্যে যদি এলাকার মানুষজন মারা যায় তাহলে ওদেরকে কোথায় কবর দেওয়া হবে? তো এই ঝামেলাটাকে দূর করার জন্য এই আশেপাশের যে গ্রামগুলো আছে সব মানুষজন মিলে এই জায়গাটা তৈরি করছে, যাতে এই গ্রামের মানুষগুলো এই সময় মারা গেলে এখানে কবর দিতে পারে, মূলত এই দ্বীপটাতে আর কোনো মানুষজন থাকে না। আমরা এইখানে আসার কারণ হচ্ছে ওই যে দেখতেছেন না মাছ ধরতেছে, খেয়াল করে দেখেন ছোট ছোট আলো দেখা যেতেছে, এগুলো কিন্তু সব মাছ ধরতেছে জেলেরা। তো আমরা কয়েকটা ঘটনা এমন পাইছি জেলেরা যখন রাতের বেলা মাছ ধরে এখানে, বিশেষ করে এই দ্বীপটার আশেপাশে মাছ ধরে, অনেক সময় এখান থেকে বিভিন্ন ধরনের কান্নার আওয়াজ পাইছে, মনে হয়েছে যে এখানে কোনো মানুষজন আছে এমন অ্যাক্টিভিটিস তারা পাইছে, যদিও তাদের জানা মতে এখানে কোনো মানুষজন থাকার কথা না।
বিভিন্ন রকম শব্দ যেটা আর কি মানুষের, মানুষ থাকলে হয়তো করতেও পারতো, কিন্তু কথা হচ্ছে যে এখানে তো মানুষ থাকে না,
ওই পরিবেশের ইয়ের সাথে স্বাভাবিক না এরকম শব্দ। কেউ কেউ আবার অসুস্থ হয়ে গেছে এখান থেকে, এইখানে খুব কাছাকাছি মাছ ধরতে চলে আসছিল একজন জেলে, সে আবার একা একা ছোট একটা নৌকা নিয়ে আসছিল, কিন্তু তার পরের দিন তারা এই জেলেকে তার নৌকার মধ্যেই অজ্ঞান অবস্থায় পাইছে আর কি এই দ্বীপটার আশেপাশে। এর পর থেকে আর কি এখানকার মানুষজন গভীর রাতে এই দ্বীপের আশেপাশে আর মাছ ধরতে আসে না। তো আমাদের মূলত আসার উদ্দেশ্যটা হচ্ছে এখানে এই জন্যই যে আমরা একটু দেখেছি আসলে এখানে কিছু ঘটে কিনা, আমি জানি না আদৌ ঘটবে কিনা, তবে এইটা শোনার পরই আমরা মনে করলাম, আমি আর রেহান ভাবলাম যে না আপনাদেরকে নিয়ে আমরা এই দ্বীপটার মধ্যে যাব।
হ্যাঁ সুমন, ঘটনাটা তো শুনলাম, এখন কাহিনী হচ্ছে যে আলামিন ভাই এখানে আছে, চল আমরা এখন গল্প শোনা শুরু করি, কি বলেন আলামিন ভাই, শুরু করবেন নাকি? শুরু করে দেন।
আমি তখন ক্লাস 2 কি 3 পড়ি, ছোটই আমি একদম।
তার আগে আপনার একটু কোথায়, আপনার বাড়ি কোথায়?
আমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলা কলাপাড়া থানা।
আচ্ছা।
আর আমি থাকি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে ফতুলাতে থাকি, সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করি। আমি যখন ছোট একদম কাছি বোধহয় ছিলেন যে ঘাস টাস কাটে কাছি, তা আমাদের একটা গরু ছিল, আমি ওই গরুর খুব আদর করতাম, আমি স্কুল থেকে আইসুটের জন্য ঘাস টাস নিজে কাটতে আনতাম, যে ও ঘাস কামড়াই খাবে একটু কষ্ট হবে, যেন আমি কাটে কেটে দিতাম। তো একদিন আমার কাকার কাছি নিচ্ছি, কাছি নেওয়ার পর ওই কাছিটা আমি আইনা দেশে তো লাঠির চুলা, ওই চুলার পাশে রাখছি, কিন্তু হঠাৎ করে আমার সন্ধ্যার পরে কে যেন আমার বললো যে আলামিন কাছি কই, তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে কাছি তো আমি বিলে রেখেছি, কাছি কোথায় আনিনি। দিয়ে আমি করলাম কি, তখন লুঙ্গি পরতাম, লুঙ্গি কাঁসা দিয়া বিলে চলে গেছি, যাইয়া যে জায়গায় কাছি রাখছি একটা মনে পড়ছে, ঠিক ওই জায়গায় গেছি, যাওয়ার পরে না এই জায়গায় রাখিনি, ওই ভিটার মধ্যে রাখছি। ভিটা বলতে যে বিলের মধ্যে অনেক জায়গা জায়গা কিছু উঁচু উঁচু জায়গা থাকে, ওখানে মোষ্টির বাঁধার জন্য, ওই জায়গায় গরু রাখছি, ওই জায়গায় রাখছি কাছিটা, ওই জায়গায় গেছি,
এই জায়গায় রাখিনি। তো এরকম করতে করতে অটোমেটিক একদম প্রায় রাত্রি হয়ে গেছে, সাতটা মতো বেজে গেছে। হঠাৎ দেখি একটা গরুর বাছুর বলি আমরা, বাচ্চা যেটা গরুর বাছুর, একটা বাছুর 3 কিলোমিটার। তো আমার রোহিঙ্গা কাকার বাছুর, হ্যাঁ রোহিঙ্গা কাকার যে কাজের লোকটা নাম আছে লতিফ, যে লতিফ এই বাছুরটা এখানে রেখে গেল, হ্যাঁ গরু নিয়ে গেল বাছুরটা রেখে গেল। বাছুরটা তো সারা রাত্রি এখানে বেশি লেগে একটা খাল পার হয়ে যাইতে হয়, বাছুরটা নিয়ে যাই। তো আমি বাছুরটারে চাইতেছি যে খালে ফেলা যায় ওইবার উঠামো, আমি এদিকে ওরে তাড়াইতেছি ও অন্যদিকে যাইতেছে। তো বাছুর সঙ্গে অনেকক্ষণ দৌড়দৌড়ি করে আমি ক্লান্ত হয়ে গেছি। পরে মনে মনে করলাম দূর এ থাক, মানুষের বাছুর জন্য আমি আর ক্লান্ত দরকার নাই, আমি চলে যাই। এখন আমি যেই জায়গাটা দিয়া খাল পার হম ঠিক ওই জায়গাটা আমি ক্যাচ করতে পারতেছি না, যে আমি কোন জায়গাটা দিয়ে আইসিলাম। তো এরকম অনেকক্ষণ খালে পার আবার হাঁটতেছি যে আমি কোন দিক দিয়ে নামে ওই করে যাবো, কারণ আমাদের বাড়ি যেতে ওইবার যাইতে হবে, কিভাবে যাবো। হঠাৎ ওই পার থেকে একটা কণ্ঠ, আমার এক দাদার কণ্ঠ, উনি বললো যে আলামিন এখান থেকে নামিয়ে আসো, আর হাঁটন দরকার নাই। তাই আমি দাদার কণ্ঠ পাইয়া আমার একটু ভয় লাগতেছিল যে ওই পারে আমি যামু খালে একা নামু, একটা ভয় থাকে। হ্যাঁ তো ওই পারে যাই, তুমি উনি ডাক দিস আমার, আমার ভয়টা অটোমেটিকলি একটু কমছে। হ্যাঁ আমি বললাম দাদা আপনি দাঁড়ানোর জায়গায় আমি কিন্তু আসছি, আচ্ছা তুমি আসো। তা আমি পানির ভিতরে নামিয়ে সাঁতরে ওই পারে গেছি, যাই আর দাদার পাই না। তো কয়েকটা ডাক দিলাম, দাদা নাই। পরে চিন্তা করলাম যে আমি এক কাজ করি, রহিম কাকারে যে বলে যায় যে আপনার বাসুর কিন্তু ওই পারে, গরু কিন্তু সারা কানবে আপনার বাসুর ওই পারে, এই কথা বলার জন্য ওনাদের বাড়িতে গেছি। যাই বললাম যে কাকা আপনাকে লতিফ কি করে জানেন কি করছে, ও তো বাসুর রেখেছে ওই পারে। কে বাসুর রেখেছে? আমি তো হ্যাঁ বাসুর রেখেছে, বাসুর আনে নাই, আমি পশ্চিম পারে দেখেছি। পরে উনি আবার লাইট লুয়ে নামছে, নামার পরে দেখা যায় না খরে বাসুর বান্দা। তো তুই কি দেখছো? তখন আমার মনে একটা ভয় ঢেকে গেল যে আমি কি দেখলাম। আর এইবার যে আমার দাদা ডাক দিছে, হ্যাঁ দাদা এইবার কই গেল? এই আমি বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমার মার কাছে বললাম যে মা এই ঘটনা। হ্যাঁ পরে মায়ের বললো যে কিছু নাই, যেসব কিছু না, এসব তোর দেহা দরকার নেই, এসব কিছু নেই। আর একটা ঘটনা হইলো,
আপনি পরে আপনার দাদাকে জিজ্ঞেস করেন নাই সেদিকে গেছিল কি গেছিল না?
না ওই দাদা তখন না, দাদা এলাকায় কি গেল, আমাদের এলাকায় যাত্রা গান হয়।
ওই ঘটনার কতদিন পর?
ওই ঘটনার 1 বছর পরে হবে। দেখতে গেছি যাত্রা গান, দেখতে গেছি আমি আর আমার এক ফ্রেন্ড। যাত্রা তো বিশেষ করে রাতের 11টার পরে আরম্ভ হয়, অনেক লোক যাত্রা প্যান্ডেলে অনেক লোক চুরাইছে, অনেক যাত্রা দেখতে আসছে। হঠাৎ করে কমিটি দিনের মধ্যে কি একটা সমস্যা হয়েছে, হবে না যাত্রা বন্ধ। তা আমার ফ্রেন্ড করলো কি আমার এক বোনের বাড়ি আছে, চল ওই বাড়িতে যাই, রাত্রে যাই থাকুন তার সবাই বাড়ি চলে যাবো। তো ও কি যেন মনে করে যে আমার নিয়ে গেল ওর বোন হয়তো রাগ করবে বা কিছু, এরকম চিন্তা ভাবনা করে আমার বললো কি তুই একটু বয় জায়গা বল আমি আইতেছি।
ওই যাত্রার ওইখানে বসে যেখানে যাত্রা হওয়ার কথা ছিল,
ওই জায়গায় মানে আগে মনে একটু জানাইতে গেছে যে আমি একজন নিয়ে আসতেছি,
তা তুই জায়গা বল আমি আসতেছি। এই কথা বললে ও চলে গেছে, আমি অনেকক্ষণ বসে রয়েছি, ও আসে না। তো অটোমেটিক যাত্রা হবে না এই কথা শুনে কমিটির লোক ছাড়া ওই জায়গায় আর কোনো দর্শকও নাই। পরে মনে মনে চিন্তা করলাম যে তাহলে আমি কাজ করি, আকাশ ও চাঁদ আছে মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার দেখা যাইতেছে, তাহলে আমি বাড়ি চলে যাই
বাসার দিকে।
ছোট্ট একটা বিরতির সময় আবারও হয়ে গেল, ঠিক 12:06 ডর আবারও ফিরে আসবে। এবং নিশ্চয়ই জানা আছে রাত যত গভীর হবে ডর তত গাঢ় হবে। প্রিয় শ্রোতা, অনেকক্ষণ শুনেছেন আপনারা ডরের গল্প, তবে আরো অনেক বেশি বাকি। এই পর্যায়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ডর বাংলাদেশের ভৌতিক অনুষ্ঠানের ইতিহাসে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড জায়গাগুলোকে আপনাদের সামনে পরিচয় করবার একটা চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ভয় অনেক বেশি পরিবেশের উপরে নির্ভর করে, যে কারণে আমরা শুধুমাত্র অতিভৌতিক গল্প নয়, আমরা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসকে আমাদের ভৌতিক গল্পের অন্যতম অংশীদার করেছি। আজকের এই সপ্তাহে ডর যেখানে বসে ধারণ করা হয়েছে সেটি হাওড়ের এমন একটি জায়গা যেখানে চারপাশে পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো, এবং ওই দ্বীপে শুধু কবর ছাড়া আর কেউ থাকে না। আমরা সেই জায়গাটিতে বসে ঝড় বৃষ্টি মাথায় করে আজকের এই হাসান এবং আলামিনকে সাথে নিয়ে ডরের গল্পগুলো ধারণ করছি। এরকম ভাবে যদি আপনি অনেক বেশি ভয় পেতে ভালোবাসেন, অধিভৌতিক ঘটনাগুলোকে যদি অন্তরে ধারণ করে এরকম জায়গায় বসে লাখো মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তাহলে ফোন করুন আমাদেরকে 09613892892 এই নাম্বারে। আরো একবার বলছি 09613892892 এই নাম্বারে। ফিরছি ঠিক রাত 12:06। 6 আপনারা শুনছেন নর এবিসি রেডিও এফএম 89.2 এ আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি সঙ্গে রয়েছে সুমন এবং রেহান অন দ্য স্পট যেটি হাওড়ের কোন একটি বিশেষ জায়গা সঙ্গে রয়েছে লোবান এবং আমাদের এই সপ্তাহের দুজন অতিথি আলামিন ও হাসান হাসানকে আমরা থামিয়ে রেখেছি হাসানই আজকের এই ডরের সবচাইতে মূল গল্পের জায়গাটিতে কিছু দুর্ধর্ষ ভৌতিক এবং গা শিউরে ওঠা অধিভৌতিক ঘটনা নিয়ে অপেক্ষা করছে হাসান তবে সেটা আলামিনের ঘটনার পর আমরা আবারও ফিরতে চাই আলামিনের কাছে আর ফেরার আগে আপনাকে বলছি ফেসবুকে কিছু ছবি পোস্ট করা হয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যদি আপনি দেখতে চান তাহলে চলে আসুন ফেসবুকের অ্যাড্রেস facebook.com/abcradioFM89.2 আবার বলছি facebook.com/abcradioFM89.2 ফিরে যাচ্ছি সুমন ও রেহানের কাছে
তো ওখান থেকে আমাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার হবে তো আমি হাঁটতেছি আর গুনগুন করে গান গাইতেছি তো ওখানে একটা রাস্তা আছে যে মনে করেন প্রায় 1 কিলোর মতো এখানে মনে করেন যে 1 কিলোর কম জায়গা কোনো বাড়িঘর নাই আর বাড়িঘর যা আছে রাস্তা থেকে দূরে দূরে তো ওই জায়গাটা আইসা আমার আর বেশি ওখানে আর ভয় লাগার কথা না যে জায়গাটা ভয় লাগার কথা না কারণ এই জায়গাটা কোনো গাছ গোছ নাই একদম পরিষ্কার একটা জায়গা হঠাৎ করে দেখি একটা মেঘ আইসা চাপতারা ঢেকে দিল জায়গাটা অন্ধকার হয়ে গেল তো বৈশাখে কিন্তু কাল বৈশাখে ঝড় হলে কিন্তু অনেক কঠিন মেঘ করে একদম সব অন্ধকার করে দেয়
অন্ধকার
আশেপাশে তো বাড়ি নেই তাহলে আমার জায়গা দরকার বুঝতে বোঝা যাবে না এখন আমি হাঁটি আমার কেমন যেন শরীর ভার ভার হয়ে যেতেছে হঠাৎ করে আমার মনে হতে ভয় ঢুকে গেল যে আমার পিছনে কেউ হাঁটতেছে তো আমার এক লোকে বলছিল যদি পিছনে কেউ হাঁটে এরকম কোনো শব্দ হয় তাহলে বাম পাশ দিয়ে লাথি দিয়ে
বাম পাশ দিয়ে
বাম পা দিয়ে পিছনে লাথি দিবে পিছনে তাকাইবে না হ্যাঁ তাহলে সমস্যা হবে আমি যে পাটা আলগে যে পিছনে লাথি মারবো ওই শক্তিটা আমার মধ্যে নেই হঠাৎ করে ভয় ঢুকে গেছে আর কি মনে মনে বললাম যে একটা চিৎকার দিই চিৎকার দিলে হয়তো আশেপাশে থেকে কেউ শুনে আমার কাছে দৌড়ে আসবে তো আমি চিৎকার দিতেছি কিন্তু আমার চিৎকার আমি নিজে শুনতেছি না বের
হচ্ছে
বের হচ্ছে না আমি হাঁটতেছি খুব দ্রুত যে ওই জায়গায় একটা বাড়ি আছে রাস্তার সাইডে ওই বাড়িটার কাছে গেলে হয়তো ওখানে মানুষ বাইরে হবে আমি ঠিক ওই বাড়িটার কাছাকাছি গেছি আমার কাছে মনে হলো যে আমি 5 মিনিটের রাস্তা বোধহয় আমি 20 মিনিটের উপরে হাঁটছি তারপর আমি যাইতে পারতেছি না আমি খালি শুধু বাঁচার জন্য হাঁটতেছি এখন পরে হঠাৎ দেখি যে আমার সামনে একটা গরু গরুটা দেখে আমি ভাবলাম যে হয়তো কারো গরু ঘর থেকে ছুটাই করছে আমি গরুটার ফলক করে হাঁটতেছি হঠাৎ চোখের পলক না দিতে দিয়ে যে গরুটা আর গরু না একটা কুকুরের মতো হয়ে গেছে এই জিনিসটা দেখে তো এমনিতে তো ভয়ে আছি এই জিনিসটা দেখে তো আমি একদম আরো বেশি ভয় পেয়ে গেছি ভয় পেয়ে আমি দৌড় দিয়ে যাওয়ার পরে আমাদের ওখানে একটা বট গাছের মতো একটা গাছ হয় এটাকে জিন গাছ বলে ওই জিন গাছটার এই পাশে খাল এই পাশে খাল তো আমি দৌড়ে যে ওই গাছটা একটা বাড়ি খেলাম আমার এইটুকু মনে আছে যে আমি গাছটা একটা বাড়ি খেয়েছি দৌড় দিয়ে যে বাড়ি খেয়ে আমি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছি পরে যখন আমার জ্ঞান ফিরলো আর কি যখন আমার হুশ ফিরলো তখন আমি দেখি যে আমি ওই যে পাশে যে বাড়িটা ওই বাড়ির মধ্যে আমার সবাই মাথার মধ্যে পানি দিতেছে পরে আমার জিজ্ঞেস করলো কি ছিল তুমি চিৎকার দিলে তো জোরে কি সমস্যা হয়েছিল পরে ওদের কাছে বলছি ওরা কই ম্যাগ কোনো তো ম্যাগ ট্যাগ করে নাই কই রাত তো আগের মতো স্বাভাবিক ছিল কোনো বৃষ্টি বৃষ্টি তোর হয় নাই পরে সকালবেলা আমার বাড়িতে খবর দিছে খবর দেওয়ার পরে আমার যে আমার আমার চাচাতো ভাই ওরা যা নিয়ে এসেছে
আপনার চিৎকারটা শেষ পর্যন্ত কেউ না কেউ
শুনছে
তার মানে কোন না কোন একটা বিপদের মুহূর্তে আপনি সামহাউ সেভ হয়ে
যাচ্ছে আমি তখন একদম ছোট যেমন পর্বত শুনছি আমার মার সাথে একটা পরি ছিল
পরি
এই পরিটা এখন আমি ছোট আমরা আলাদা করে থাকতাম আব্বা আমার দাদার সাথে কথা বলার জন্য ওনার রুমে গেছে আমরা শুয়ে আছি হঠাৎ ওনারা দরজা চাপে কথা বলতেছে দরজার মধ্যে একটা শব্দ হইলো যে কেউ হয়তো দরজার মধ্যে নক করছে হ্যাঁ আমার আব্বা না আছে নামার পরে যাই দেয় যে আমার মায়ের একটা জুতা ওই জায়গার মধ্যে পড়ে আছে আব্বা দৌড়ে ঘরে গেছে ঘরে যাই দেয় যে আমার ভাই ঘুমাইতেছে আর আমার মুখে একটা ফল আঙ্গুর ফলের মতো একটা ফল আমি কিছু কিছু খাইতেছি আর খেলতেছি তো
আপনার মা
ঘরে নাই এর মধ্যে এবার বাথরুমটা তুমি যে খুঁজেইলো নাই কোন জায়গায় নেই তাহলে কই গেল ঠিক সকাল ভাবে ওই মুহূর্তে যেমন চারদিকে একটু ফর্স হয়ে যায় না তখন দেখতেছে আমাদের বাড়িতে একটা আমড়া গাছ ছিল ওই আমড়া গাছ একটা চিকন ডালের উপরে বসে আছে
আপনার মা
এরকম একটা ডালের উপর তো বসে থাকা সম্ভব না মহিলা মানুষ নামাজে বসলে কিন্তু মুখটা ঢাকেই বসে ওইরকম বসে আছে হ্যাঁ, তখন আমার নানা বলছে যে ওর সাথে এরকম একটা পুরী আছে, হ্যাঁ এটা এরকম ডিস্টার্ব করে,
প্রায় হয়তো এই ধরনের ঘটনা
ঘটে, বিয়ের আগে এরকম হতো, এরকম ডিস্টার্ব করে। হ্যাঁ, আমার মার সাথে যখন এটা আসতো তখন আমার মা ওই যে ঘর টর একদম পরিষ্কার টরিষ্কার করে একদম থাকতো, আমরা বাইরে কোনো নোংরা কাজ টাজ বা পাক টাক করতে যাইতো না। আমার মাসে তো ওটা এখনো আছে।
এখন কি আর সেই আগের মতো সমস্যা করে?
আগের মতো সমস্যা করে না। এখানে একটা ঘটনা হলো, আপনারা হয়তো ভেড়া মারা নাম শুনছেন, বিদ্যুৎ কেন্দ্র, তখন আমাদের প্রায় তিন চার মাস থাকতে হয়েছে এই কাজগুলো করার জন্য,
ভেড়া মারাতে,
ভেড়া মারা। তো ওখানে আমরা রাত্রে কাজ করতেছি, ওখানে হার্ডিস ব্রিজের নাম তো শুনছেন,
হার্ডিস ব্রিজ,
হ্যাঁ, ওখানে আমরা নাইট করতেছি, ঘাটে নাইট করতেছি, বাজার থেকে আমরা লিড দিতেছি, রাত্রে প্রায় বারোটা একটা বাজে গেছে, সবাই খিদে লাগছে কিন্তু আমাদের খাওয়ানোর টাইমটা দিতেছে না, কাজের খুব চাপ। তো এরকম চিন্তা করি খাইতে খাইতে ভোর পাঁচটা, তো খিদে লাগছে খুব। আমি কি করলাম, ওখান থেকে পাঁচ সাত মিনিটের পর আমি একাই চলে আসছি ভাত খাওয়ার জন্য
রাতের বেলা।
হ্যাঁ, ভাত খেয়ে যাইতেছি, হঠাৎ দেখি যে একটা বুড়া একটা মহিলা বাড়ির থেকে বাইরেছে, হাতে একটা লাঠি টুকটুক করাইতেছে। তো ওই এলাকার তো কারো আমার চেনা সম্ভব না, চিনিও না। তো ওই মহিলা আসছে আমার সামনে এসে দাঁড়াইছে, ওই মহিলা বাড়ির ভিতরে বাইরেছে আর আমি বাড়িটা ক্রস করে যাবো আর কি। পরে আমি বললাম যে আপনি কই যাবেন, এত রাত্রে বুড়া মানুষ কই যেতেছেন? কয় আমি একটু ফেরিঘাট যাবো। ফেরিঘাট কাজ কি? হয় আমার তো কাজ আছে, আমার ফেরিঘাট নিয়ে যাও। আমি আপনি হাজির হইতে পারবেন? আমার হাতটা ধরো,
পুরুষ না মহিলা?
মহিলা। তো আমার এক হাতে লাঠি থাক, তোমার একটা একটা হাত ধরো। তাই আমরা হাত ধরছি, হাত ধরে হাঁটতেছি, কিন্তু একটা মানুষের হাত ধরলে যেরকম লাগার কথা ওনার হাতটা একদম নরম। তা আমি ভাবছি যে বুড়া মানুষ তো, চামড়া চামড়া ঢিল হয়ে গেছে, এগুলো হয়তো নরম নরম লাগতো। আমি আবার কি করি, ওনার জাস্ট চামড়ার মতো হাড্ডিটা তো বাজার কথা, হাতে হাড্ডিটা পাওয়ার জন্য একটু জোরে জোরে চাপ দিই, তিনি হাড্ডিটা
যেন একটু হাতে লাগে।
তো মহিলা একটু কাপড়টা বেশি টানে দিচ্ছে, চেহারা ওনার আরো ক্লিয়ার দেখা যায় না। পরে আমি জিজ্ঞেস করতেছি আপনি ঘাটে যাবেন কেন? আমার ছেলের দোকান আছে ওই জায়গায়, দোকানে যাবো। আমি এত রাত্রে আপনার দোকানে যাবেন? রাইতের বাজে প্রায় এক দেড়টা, আপনি এত রাতের দোকানে যাবেন? কারণ কি? ও আজকের দোকান থেকে বাড়ি আসে নাই, এই জন্য আরে আনতে যান। ওই ওই এলাকাটায় কিন্তু বালুর ব্যবসা বেশি চলে, নিজের থেকে বালু তুলে ট্রাকে ভরে বেছে, এই রাস্তার এই পাশেও বালু, ওই পাশেও বালু, বালুর স্তূপ মাঝখানে রাস্তা। ওই জায়গাটা যে বললো কি যে একটু দাঁড়ো, ওখানে আশেপাশে কোনো বাড়ি নেই, কয় আমার কাজ আছে, ঠিক আছে, হ্যাঁ কয় সব কথা তোমার কাছে বলতে হবে, তাতে বুড়ো
মানে একটু বাথরুমে
যাবে, ঠিক আছে তো যান। তো উনি আমার আমি হাতটা ছাইড়া দেওয়ার সাথে সাথে ওই বালুর স্তূপের পাশে গেল। যাওয়ার পরে আমার কইতেছে বাবা আমার তো ভয় লাগতেছে, তুমি একটু আমার এই জায়গায় আসো। হ্যাঁ, আমার লাঠিটা ওই জায়গায় ফালাই রেখেছি, তুমি লাঠিটা নিয়ে এসো, আমি দাঁড়াতে পারতেছি না। আসুন, লাঠিটা ফালাই গেছে, লাঠিটা হাতে নিয়েছি, হাতে নিয়ে আমি যাম ওই জায়গায়। এর মধ্যে আমাদের সাথে কাজ করে একটা লোক আমার শ্বশুর শ্বশুর ডাকে, আমি জামাই জামাই ডাকি, ও আমার পিছনে ডাক দিল, শ্বশুর আপনি কই যান? আমি এনে এক মহিলা গেছে আরে একটু নিয়ে আসি, আসেন দেখে আসেন। আমি কি লাঠিটা দিয়ে কোন মহিলা আনোটা মহিলা আইব, আমার ওই জামাই আমার হাত ধরে টেনে নিয়ে গেল, আপনি জান আমি একটা সিগারেট খেয়ে আসি। তো আমি সবাই কাজ করে যেয়ে গেছি, যাওয়ার পরে ওখানে আবার যে এই ইঞ্জিন গুলো জাগানো জক মারতে হয়, আমি জক মারতে যাই দেখি আমার জামাই ওই জায়গায় জক মারতেছে,
যে আপনাকে হাতে ধরে নিয়ে আসছে আপনি যাই দেখেন ওখানে উনি কাজ করতে
কাজ করতেছে, আমার পছন্দ হয়ে গেছে কাজ করতেছে। পরে আমি কইলাম যে জামাই কি ব্যাপার, আমি আপনার দোকানে ঢুকলেন সিগারেট খাওয়ার জন্য, কাজের জন্য সুবিধা দিনে সিগারেট খেতে আমি যাইতে পারি না, আর তুমি দোকানে গেছি না, কাজ কর আমি সিগারেট খেয়ে আসি, আপনারা হবার দোকানে গেলেন, আপনারা আমার ডেকে নিয়ে আসলেন, ওটা কোথায় ডেকে নিয়ে আসছি? তখন মনে করেন যে আমি যে ঠক মারব ওই শক্তিটা আমার আর নাই। আমি তখন ভয় পেয়ে গেছি পুরো, যে আমার তাহলে কে নিয়ে আসলো হাত ধরে?
তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা কেউ যদি হাত ধরে নিয়ে না আসতো, আপনি যদি লাঠিটা দিতে যাইতেন তাহলে কি হইতে পারতো?
কি হইতে পারতো? পরে আমার এখন আসলে খুব ভয় লাগতেছে। পরে
আপনাদের কি মনে হচ্ছে?
আমি শুনছি গোরস্থানে কোনো খারাপ কিছু আসে না, তারপরে জায়গাটা আসলে জানো কেন,
এটা আসলে চতুর্দিকে যে পানি সবচেয়ে বড় বিষয় হচ্ছে
এটা,
ঝামেলায় পড়লে আমরা খুব সহজে ছাড়াও পাইতে পারি।
আমি পরের দিন আমার মনে মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল, তাহলে এই বাড়িতে তাহলে এরকম মনে থাকতে পারি, আর উনি যদি বলছেন ছেলে দোকান দেয় তাহলে আমি একটু খোঁজ নেব
যে আসলে আছে কিনা,
আছে কিনা। ওই বাড়িতে আসছে একদম সকালবেলা উঠে আসছি, যে বাড়ি থেকে মহিলাটা বাইরে হচ্ছে ওই বাড়িতে গেছি, যাওয়ার পরে ওই বাড়ির এক মহিলার কাছে জিজ্ঞেস করলাম যে আপা আপনার কি শাশুড়ি আছে? হ্যাঁ আছে। আপনার শাশুড়ি কি বুড়া? কয় আপনি কি? আমি কি আমি যে জায়গায় কোয়ান্টামে কাজ করি, আপনার হাজব্যান্ড কি কয় যদি কিছু মনে না করেন? কারণ তো ফেরিঘাট দোকানদার
মানে মিলে যাচ্ছে।
হ্যাঁ দোকানদার, তা তো সত্য। তাহলে আমি কি আপনার শাশুড়ির সাথে দেখা করতে পারি? কে উনি অসুস্থ, উনি তো উঠতে পারেন না। উনি অসুস্থ মানে খুব অসুস্থ, উনি তো বিছানা ছেড়ে উঠতে পারেন না। পরে ওনার স্বামীও ঘর থেকে বেরিয়েছে যে কে ওটা বাড়ি সরে আমি চিনি যেহেতু কাজ করি দোকান
অনেক
সময় গেছি খাইছি কি হবে কি সমস্যা আমি কই কালকে দোকান আসেন কটা বাজে এগারোটা বারোটার দিকে আমি এসে পড়ছি তাহলে আমি চিন্তা করলাম তাহলে ওই মহিলার দেখা হয়েছে একটার পরে আপনার ভাগ্যটা ভালো আর আপনার জামাই আপনার বাঁচাইছে আপনার জামাই যদি ওই টাইম ওই জায়গায় না আসতো তাহলে হয়তো আপনার একটা সমস্যা হয়ে যেত। হ্যাঁ, এখানে এরকমের অনেক ঘটনা ঘটে। আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে ওই গাছটা আসলে একটা খারাপ গাছ,
মানে আসলে আপনার মানে ভাগ্যটা অনেক ভালো,
ভাগ্যটা অনেক ভালো। এর কিছুদিন পর আমার যা কাজ করতেছি আমি একদিন গেলাম ইতে ভেড়ামারা বাজারে। আমরা সন্ধ্যার পরে কাজ করে সবাই ভেড়ামারা যেতাম। ওখানে যাওয়ার পরে আমার এক লোকে বললো কি লালনের দেশে এসেছেন, লালনের বাজার দেখেন কখনো? এই কথাটা শোনার পর আমার মনের মধ্যে একটি যে কালকে আমি অ্যাবসেন্ট করবো। হ্যাঁ, অ্যাবসেন্ট করে আমি ওই জায়গায় যাবো। কুষ্টিয়া গেছি, কুষ্টিয়া থেকে মাজারে গেছি। গান শুনতে শুনতে যে কখন যে বেলা গড়াই গেছে আমার আর হুশ নেই, সন্ধ্যা হয়ে গেছে। তখন কুষ্টিয়া যে মজমপুর যে জায়গাটা ওখান থেকে একবারে 12 মাইল নামে একটা জায়গা আছে, ওই জায়গা পর্যন্ত রাস্তাটার অবস্থা খুবই করুন, গাড়ি খুব আস্তে 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 চলতে হয়। বাস স্টেশন আসার পরে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাবে না। পরে একটা লোক বললো কি যে আমরা মিরপুর ওই দিক দিয়ে ঢুকবো, ওখানে একটা মিরপুর নামের জায়গা আছে, মিরপুর থানা। হ্যাঁ, আমরা ওখান দিয়ে ঢুকবো, ঢুকে পরে আমরা ওই জায়গার নাম আছে ওই দিক দিয়ে ঢুকে আমরা ভেড়ামারা যাবো। তো ওই বাসে উঠলাম, মিরপুর ওদিকে ঢোকার পরে ওদিকের জায়গাগুলো একদম নির্জন। একটা জায়গা যে গাড়ির চাকা ব্রাশ হয়ে গেল, কোন এক্সপায়ার চাকাও ছিল না। যে পরে আমার বললো যে ভাই এখান থেকে ভেড়ামারা বেশি দূরে না, এখান থেকে যে ভ্যান গাড়ি যায়, তারপরে ওখানে ওই যে মেসিমন গাড়িগুলো আছে টমটম পাওয়া যায়, আপনার ভেড়ামারা চলে যান। আমি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, দাঁড়িয়ে থাকার পরে আমি আর ভ্যান গাড়ি বা টমটম কিছু পাইতেছি না। পরে এক লোকে দিন ভাই ভেড়ামারা যাওয়ার রাস্তা কোনটা? পরে বললো কি যে তাহলে আপনি এক কাজ করেন, সামনে একটা বাজার আছে ওখানে গেলে ভ্যান ট্যান পাইতে পারেন। বললো যে ও যদি আসে বাতি দেখা যায় উইডিয়ে বাজার। এই আমি বাতি ফলো করে হাঁটতে হাঁটতে বাজারে আসি। ভ্যান পাওয়ার পরে আমি ভ্যানে করতেছি ভাই আপনি যদি আমার এখানে 40 টাকা দেন তাহলে আমি আপনার একা নিয়ে যাবো, আর যদি যাত্রী আসে বসে থাকে তাহলে অনেক দেরি হবে। আমি ঠিক আছে আপনার 40 টাকায় দিব, আপনি আমার নিয়ে যান। আমি যখন ভেড়া মারা আইসি আওয়ার পরে আমার মনে মধ্যে একটা ই করলো যে আমি এখান থেকে হাইট হাইটে যান। হ্যাঁ, কারণ রাস্তা খুব খারাপ, ভ্যান গাড়িতে সরে আসছে আমার এমনি ইয়ে গেছি, শরীর মতো ব্যথা হয়ে গেছে, আমি এখান থেকে হাইট হাইটে যান। এরকম একটা চিন্তা ভাবনা করে আমি হাঁটতেছি। অল্প বয়স একটা লোক, ভাই কই যাবেন? ভাই আমি তো বিদ্যুৎ কেন্দ্রের কাজে যাইছি, ওখানে যাবো। আমি তো দিকে যাবো, চলেন একসাথে যাই, কত কই দিকে যাই। আচ্ছা চলেন। কোন সময় কালী মন্দির টন্দিরে গেছেন? আমি কই না, আমি এরকম কোন সময় যাইনি। কথা ভূত দেখবেন? হিন্দি মানে আপনি ভূত দেখবেন? ওই জায়গাটা একটা রেল লাইন ক্রস করতে হয়, ওখানে আমরা আসছি, আশেপাশে কোনো বাড়িঘর নাই, ওই জায়গাটা এসে বলতে ভূত দেখবেন? আমি কই না, ভাই আমার ভূত দেখার আশা নাই। হ্যাঁ চলেন যাই, আপনার আমি ভূত দেখাই। কিভাবে ভূত দেখেন আপনি আমার? হ্যাঁ কয় বনে জায়গায় আমি জিন টানতে জানি, আপনার আমি জিনের মাধ্যমে ভূত দেখাম। আমি কি ভাই আমি সবই খুব ভয় পাই, আমি আমার ভূত দেখার দরকার নেই, আপনি আমার চলেন আপনাকে বসে থাকেন আমি যাই। কার আমি বসেন না? তখন আমার মনে পড়ছে যে আমরা ভূত যাকে বলি এদের ছায়া থাকে না। হ্যাঁ তাহলে এই লোকটার আমি একটু ফলো করি। তখন আকাশে চাঁদ, আমি দেখি যে লোকটার কোনো ছায়াটা দেখা যেতেছে না। অটোমেটিক একটা ভয় ঢুকে গেল মনের মধ্যে যে এই জায়গাটা আমি যদি লোকটা এত কাছাকাছি একদম গাছ সাথে লাগানো, যদি দৌড়ও দেয় তাও আমার যে কোনো মুহূর্তে ধরে ফেলাইতে পারে, এরকম একটা অবস্থা। আর রেল লাইন দিয়ে কিন্তু দৌড় দেওয়া যায় না, রেল লাইনের রাস্তাটা একদম খুবই কেমন খারাপ, করিডোরে যা হ্যাঁ পাথর থাকে, দৌড় দেওয়া যায় না। আর অটোমেটিক লোকটার চেহারা মেয়েরাও আমার সোজা আনার দেখেছিলেন, কেমন যেন উনি একদম অন্যরকম হয়ে গেছে চেহারাটা দেখার পরে। আর আমি একটা ভয় পাই গেছি, ভাই আপনি কই যাবেন? এখন আমার তুই তাহলে ভিতরে তুই দেহস না, আমি কই যাবো? আমি কই তাহলে আপনি যাইবেন বা চল কথা, আপনি আমার ছাড়ে দেন, আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় যাই। এই কথা বলার কথা যা, তুই তোর জায়গায় যা। এই কথা বলার পরে তাকে দিয়ে যে আসলে আমি যেই রাস্তায় আসার কথা আমি ওই রাস্তায় আসিনি, আমি জাস্ট রেল লাইনটা ক্রস করবো। আর আমি তো রেল লাইন হারার কথা না আমার, আমি রেল লাইন হারলাম কেন? আমি তো রেল লাইনটা ক্রস করে ওই চলে যাওয়ার কথা। ও রেল লাইনের আশেপাশে অনেক গাছ, ও আমার ওই হাইডিস ব্রিজের ঘুরাই নিয়ে গেছে। আর ওই জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর একটা জায়গা, একদম জঙ্গল, আর ওদিকে তো লোক হাঁটা নিষেধ, ব্রিজে তো লোক ওঠা নিষেধেই, ওদিকে একটা
রেস্ট্রিক্টেড এরিয়া,
ওদিকে যাওয়ার আমি এই জায়গায় আসলাম কেন? তখন আমি চিন্তা করছি যেহেতু আমি ব্রিজের ঘোড়ায় আসছি, এখান থেকে ফেরিঘাটটা কাছে, আর আমি ওই জায়গার যে রেল লাইনটা ওইটা একটা পাহাড়ের মতো একটা রাস্তা, অনেক বড় রাস্তা, দুই সাইডে খাত। তো আমি যদি এখন এদিকে দৌড় দিই, বিপরীত দিকে দৌড় দিই, তাহলে আমার রেল লাইন লাইন দৌড়িতে হবে, আমি দৌড়ে আগাতে পারবো না। আর যদি আমি ওই যেমন মানুষ ওই মেইন রোড থেকে হাইওয়ে থেকে যদি রেল লাইন ওঠে, হাঁটতে তারা রাস্তার মতো বেড়ে গেছে, যেমন ঘাস ঘুষ পাড়ায় পরে নষ্ট হয়ে যায় না, রাস্তার মতো বসছে, আমি এটা দিয়ে দৌড় দিই, তাহলে এত ঢালু জায়গায় আমি দৌড় দিয়ে নিচে দিয়ে কন্ট্রোল রাস্তার মধ্যে পড়ে যেতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা। হ্যাঁ তোমার করলো কি যে তুই কি দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করতেছিস?
হইলো কি বলতেছে?
আমি কি তখন চিৎকার দিবো না কি করবো? আশেপাশে কোনো লোক দেখতেছি না, আর আমার আবার বলতে চাচ্ছি দূর দিয়ে চিন্তা করতেছি, এইটা তো আমি মনে মনে ভাবছি, কিন্তু এইটা ও বুঝে ফেলাইছে। হ্যাঁ, আমি চিন্তা করলাম একটা পাথর হাতে নিই, পাথর নিয়ে ওরা পাথরটা বাড়ি দিই, বুঝে পাথরগুলো খুব বড় বড় কালো কালো পাথর খুব বড় বড়। হ্যাঁ, তা আমি একটু নুছি, নোয়ার পরে দেখেছি লোকটা আমার সামনে, লোকটা ছিল আমার এই পাশে, আমি ওই যে রাস্তা দেখার জন্য ঘুরছি না ওদিকে তাকাইনি, আমি বসে একটা পাথর নিয়ে ওনার গায়ে মার, মনে করি চিন্তা ভাবনা আমার সামনে দেখার পরেই আমি ওই পাথরটা নেওয়ার মতো আমার শক্তি হয় না, তখন আমি চিন্তা করি আমার তো শেষ, তো আমার আর বাঁচার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, তখন আমার মনে পড়ে গেছে বুড়ির কথা, যে বুড়ি আমার ওই জায়গায় ক্ষতি করতে পারে না, আজকে হয়তো আমার জায়গায় ক্ষতিটা করবে, আমি ওনার আর বাঁচব না। তো মানুষ মৃত্যুর সময় আসলে বাঁচার জন্য একটা আকুতি থাকে। আমি বললাম যে দেখেন আপনি যে হন আমার মাফ করে দেন, যদি আপনি কোনো ভুল করে থাকে আপনি আমার মাফ করে দেন, হ্যাঁ আমার যাইতে দেন, তোর আমি ধরে রাখছি তুই যা, আমি তো যাইতে পারতেছি না, আপনি আমার মাফ করে দেন। উনি ওনার কণ্ঠ আর আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে। পরে আমি কি তা আপনার কিছু করি না, আমি যাই যা, তো আমি ওই চিন্তা করছি ঢালটা আস্তে আস্তে নামবো, নামতেছি ঢাল ভাইয়া ঠিকই নামতেছি, ভাই দাঁড়া, উনি কি চিন্তা করতেছে দাঁড়া, তো আমার দাঁড়ান ছাড়া উপায় নেই। আমি তো আমি তখন বুঝে পারি যে আমি একটা শয়তানের ইতে ঘুরে গেছি, দাঁড়া কইছে পরে আমি দাঁড়াইছি, হ্যাঁ কই যাচ্ছি, তখন আমার দেখে আমি ঢালে না, আমি রেললাইনের উপরেই আছি, যে বিপরীত যদি আমি আইসি ঠিক এ দিয়ে যেতেছি, তার মানে আমি ঢালে নামি নেই, আমার শরীর মহিল ঘামাই গেছে, আমি তুলতে পানি পড়তেছি, আমি কাঁদতেছি। পরে আইসা আমার মনে করেন এমনি হাত দিল আমার কাঁধের মধ্যে, আমার একটা গেঞ্জি গায়ে ছিল আমার গায়ের মধ্যে হাত দিল, ও হাত দেওয়ার চোখ বন্ধ করে লেছি, ওই জায়গায় হাত দেওয়ার পর আমি ভাবলাম যে হয়তো একটা রেল লাইনের একটা পুশ আসতো একটা রেলিং মোড়ে আমার এখানে তুলে দিছে,
এত ভারী
এত ভারী, আমি যে হাতটা সরামো ওই রকমের এই হাতটা আমি জাগাতে পারতেছি না, আমি যে হাতটা সরামো ওই শক্তিরও আমার নাই। পরে অনেক কষ্ট হয়ে হাতটা এই হাতটা আমি জাগাইয়া ওর এই জায়গায় আনছি, আনার সাথে সাথে একটা বাঁশির শব্দ, যেমন সিকিউরিটির বাঁশি বাজার বাঁশির শব্দ, বাঁশির শব্দ শুনে আমার একটা ই হইল, তখন ও আমার ঘাড়টা ধরে একটা চাপ দিচ্ছে, আমি ভাবলাম যে আমার এখানে হাড্ডু ডুমে ভেঙে গেছে এরকম একটা কিছু। পরে ওই থেকে লাইট মারছে, এ কে ওখানে কে, ওখানে
বাঁশির শব্দ যেখান থেকে হচ্ছে,
আমি ওনার কাছে বলবো বা ডাক দিব যেদিকে আসেন আমি তাও বলতে পারতেছি না, আমি জাস্ট দাঁড়াই গেছি। পরে ওই লোকটা সামনে আসছে, এই তুমি যাই কি করতেছো এখানে, তোমার কাজ এত রাত্রে যাই কি, ঠিক আছে লোকটা, হ্যাঁ তো জানো এটা নিষিদ্ধ এলাকা, এখানে আসা নিষেধ, আমি ওনার কোনো কথাই বলতেছি না, কোন আমি যে ওনার কি ওনার কথাগুলো আমার কানে যেতেছে কিন্তু আমার দিকে কথা বেরিতেছে না, কাছো দিকে আসো, হাত ধরছে হাত ধরছে, উনি জড়াই দিচ্ছে, জড়াই ধরে কান্না খুব কাঁদছে, ওনার জড়াই ধরে খুব কাঁদছে, কি হয়েছে তুমি এই জায়গায় কিনলে গেছো কি আত্মহত্যা করতে গেছো। পরে ওনার যে একটা থাকার একটা ক্যাম্প আছে,
মানে উনি আপনার ধরার পর কি ওই যে আপনার
হাতটা নাই,
ওই হাতটা নাই
আর ওই লোকটাও নাই, দাঁড়াও আমি আসতেছি, উনি আমার পাঠাই দিল যে একটা সিগন্যাল দেখানো একটা লোক থাকে না, দাঁড়াও আমি আসতেছি, জায়গায় দিল আমি গেলাম ওই জায়গায়, পাঠাই দেওয়ার পরে ওই জায়গায় সত্যি হারিকেন চলতেছে, ছোট একটা টুল আছে ওইটা বসলাম, ওই লোকটা যে তুমি যা আমি আসতেছি, পরে আস তুমি কে, ওই লোকটা আমার দেখে
ওই লোকটা বলতেছে তুমি কে,
তুমি কে,
এইটাই হচ্ছে আমরা মানে আলামিন ভাইয়ের যে ঘটনা রেহান শুনলাম, প্রত্যেকটা ঘটনার মধ্যে মানে উনি বিপদের চরম সীমায় যাওয়ার পরেও মানে কোন না কোনো ভাবে সামহাও কোন একটা লোক আইসে ওনাকে বাঁচাইছে।
আমার কেন জানি মনে হয় এটা আপনার আম্মার সাথে যে জিনিসটা আছে সেটার সাথে সম্পর্কিত
জানি না, হইতে পারে।
কি কি হিসাবে বললাম জানাস, মানে এইসব জিনিস সচরাচর যে ধরনের ব্যবহার গুলা করে আমরা জিন বলি বা পরি বলি বা অশরীরী কিছু বলি, ওই ব্যবহারটার মধ্যে না এই জিনিসটা থাকে না যে ওকে আমার বিপদ থেকে সরাইতে হবে,
সরাইতে হবে।
হ্যাঁ, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম যে এটা নিশ্চয়ই আপনার মায়ের সাথে সম্পর্কিত আছে,
হতে পারে। পরে আমি ওখানে বেশি দিন কাজ করিনি, ওখানে কাজ শেষ করার আগে আমি ঢাকা চলে আসছি।
দোস্ত, মানে আলামিন ভাইয়ের মতো এমন ভাগ্যবান নির্ঘাত খুঁজে পাওয়া যাবে না লাখে একটা, যে এমন বিপদের মুহূর্তে কেউ এসে সাহায্য করবে।
আসলে আলামিন ভাইয়ের বিপদগুলো মানে খুঁজে পাওয়া যাবে না যে বলতেছিস, মানে আমি চিন্তা করি উনি যেই ধরনের বিপদগুলোতে পড়ছে যদি ওরকম বাঁচানোর কেউ না থাকে তাহলে তো ঘটনা বলার জন্য ফেরত আসতে পারবে না।
রাইট, হাসান ভাই, আপনি একটা ঘটনা নৌকায় আসার সময় নৌকায় বসে বলতেছিলেন,
তো সেইটা শুনে মোটামুটি আমার আর রেহানের খবর খারাপ হয়ে গেছে। তো
আসলেই তাই, এবং আমার মনে হয় মানে আপনি যারাই গল্পটা বলছেন যে কোনো সময় যদি গভীর রাতে বলে থাকেন এটার এফেক্ট অনেকক্ষণ থাকার কথা।
আমি এত বড় গল্প শুনেও
মন থেকে বাইর করতে পারিনি আপনার ওই নৌকার ঘটনাটা।
আমি যখন শুনছি তখন আমার খুব ইয়ে লাগছিল, তার উপর এমন এক জায়গায় আসছি যে জায়গাটার মধ্যে আরো খুব, যখন আলামিন ভাই যখন ঘটনাগুলো বলতেছিল তখন আমি বেশিরভাগ পড়ার সময় চোখ বন্ধ রাখি আর শুধু চিন্তা করি যে আর যে এখানে যে চিৎকার আওয়াজগুলো আছে এগুলো যেতে পারে।
হাসান ভাই, আপনি বলেছিলেন যে আরো কিছু ঘটনা আপনার আছে, যা একটু শুনি। আচ্ছা, তার আগে বলেন যে আপনি কি করতেছেন, এখন কোথায় থাকেন, একটু সম্পূর্ণ ডিটেলসটা একটু জানি, প্রথমবার তো জানা হয় নাই।
আমি উত্তরায় থাকি আর আপাতত এখন বিজনেস করতেছি। এটা আমি 7 বছর মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি তো 3টা মাদ্রাসা পাল্টিয়ে পাল্টিয়ে পড়াশোনা করছি, যেহেতু এক মাদ্রাসা থেকে হয় না, এক মাদ্রাসা থেকে একটা কোর্স কমপ্লিট করবো আরেকটা মাদ্রাসা, একটা মাদ্রাসা থেকে তিনও জায়গার থেকে আমার এতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি বলতে পারি যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা এসব ব্যাপারে খুব ভালো করেই জানে, আর এইসব ব্যাপার তারা বেশিরভাগ হয় তাদের সাথে, তারা বুঝে ব্যাপারগুলো।
তো আপনি বলতেছিলেন যে কবরস্থান রিলেটেড কোন একটা ঘটনা আপনার মনে পড়েছে বোধহয়?
আমি যেহেতু এই জায়গায় আছি কবরস্থান রিলেটেড হিসেবে আমি একটা ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু বলছে মাদ্রাসায় 7 বছর পড়াশোনা করি, তো এমন এমন একটা দিন আছে যে কেউ মারা গেলে নিশ্চয়ই মাদ্রাসার যে খবর নেয় যে আপনি খতম পড়ায় দেন, খতম পড়ায়, এরকম একটা খতমে গেছিলাম আমি। খতমে যাওয়ার পর অন্য একটা মাদ্রাসার সেটা আসছিল, তারা খতমটা পড়াবে।
কোন বছর
এটা? সম্ভবত 2006 দিকে।
আচ্ছা,
আমার পাশে যে ছেলেটা বসছিল তার সাথে কিছু কথাবার্তা হওয়ার পর বলতেছিল যে খতমটা পড়াইতেছে, তার মারা গেছে কবে? আমি বললাম আমি জানি না, তারপর জানার জিজ্ঞেস করলাম, তা বললো যে 2 দিন আগে মারা গেছে, এখন দোয়া করাবে। তাহলে ঠিক আছে, তো বললাম হঠাৎ এই কোশ্চেন কেন?
ডর মানে ভয়,
ভয়ের একেবারে অদ্ভুত একটা অনুভূতির জায়গাতে এই মুহূর্তে আমরা। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বলে আর জি প্রিয়ার আরো একবার ফিরে আসা। বিরতিতে যাবার আগে যে কথাটি বলতে চাই, প্লিজ মেনটেন ডর রেসিপি। বেশ কদিন যাবৎ হালকা বৃষ্টি হয়ে গেছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি। আমরা চাইব আপনি পিন ড্রপ সাইলেন্সে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে চোখ বন্ধ করে চিন্তা করুন হাওড়ের একটি বিশেষ জায়গা, চারপাশে ধুই ধুই পানি, মাঝখানে একটি টিম 4-5 জনের, এবং এমন একটি জায়গাতে তারা বসেছে যে জায়গাতে কবর ছাড়া আর কিচ্ছু নেই। সেখানে এই টিমের সাথে আপনিও একজন। আপনি সেখানে বসেই শুনছেন ডর। উপলব্ধির জন্য যে কাজটি করতে হবে, ঘরের দরজাটা বন্ধ করে রুমটাকে অন্ধকার করে দিতে হবে, রেডিওর পরিষ্কার শব্দটা নিশ্চিত করতে হবে, জানালাটা হালকা করে খোলা রাখুন, এবং ঘরের মধ্যে আপনি ছাড়া আর কেউ যেন না থাকে। এবার শুনুন ডর, ফিরে আসছি ঠিক 4 মিনিট পরে। হাসান বলা থামিয়ে দিয়েছিল সেখানে অদ্ভুত কিছু একটা অপেক্ষা করছে আপনার জন্য। আমরা আবারও ফিরতে চাই হাসানের কাছে, কিন্তু তার আগে আপনাকে বলছি, ডর এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে সেখানে বসে আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে তুলে ধরা হয়। যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে যা অবিশ্বাস্য হলেও সত্য, এবং যা আপনাকে রীতিমতো বাকরুদ্ধ করে দিয়েছে, এবং আপনি যা বলতে চান লাখো মানুষের সামনে, তাহলে যোগাযোগ করুন ডর টিমের সাথে। আমাদের ফোন নম্বর 09613892892। আবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, ঘটনাতে ঢুকে যাবার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ABC-র ফেসবুক ফ্যান পেজে, দেখুন ওখানে কি হচ্ছে আজকের এই ডর নিয়ে। বেশ কিছু প্রাসঙ্গিক ছবি ওখানে দেওয়া হয়েছে। আমাদের অ্যাড্রেস facebook.com/abcradio fm 89.2। আবার বলছি facebook.com/abcradio fm 89.2। ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে।
ছেলেটা বলছে দেখেন আমার লাইফে যেটা একটা ঘটছে, এরপর আমি চাই না কখনো যে মারা গেছে ওই দিনে আমি খতমটা পড়বা। কেন বললো যে আমার দূর সম্পর্কে কাকা হয়, সে তখন থাকে আমাদের ওইদিকে কিশোরগঞ্জে তাদের বাড়ি। ওটা হচ্ছে সে নাম সম্ভবত চিনে রসুলপুর, যেহেতু সে মাদ্রাসায় পড়াশোনা করতেছে হাবিজিতে, সবাই তারে বললো যে মানুষটা মারা গেছে তুমি কোন শিফটা পড়ো। বাট একটা জিনিস সবারই জানা দরকার যে যে মারা যায় তার আগ মুহূর্তে কোরআন শরীফ পড়া যায় বা তার সাথে বসে ইয়াসিন সূরা পড়া যায়, যাতে তার ভালো। বাট মারা যাওয়ার পর লাশের সামনে কোরআন শরীফ পড়া নিষেধ।
আচ্ছা,
কিন্তু এই ব্যাপারটা ও জানতো না। ও লাশটা রেখে গেছে বাড়ির উঠানে, লাশটা শোয়ানো, সবাই সবকিছু রেডি করতেছে, ও খতম পড়তেছে, মানে ওটা সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ও লাশটা উঠানের এক সাইডে, ও উঠানের আরেক সাইডে কোরআন শরীফ পড়তেছে। এখন পরিবারের সবাই বাসার ভিতরে কিছু আছে, মহিলারা যারা সবাই রেডি করতেছে, এমনিও কারেন্ট ওই এলাকাটায়, কোরআন শরীফ ও পড়তেছে মোমবাতি দিয়ে। ওই পাশে একটা হারিকেন জ্বালানো আছে লাশের উপর থেকে, আলো আলোর যতটুকু আলো করে রাখছে আর কি, হারিকেন টারিকেন জ্বালে ও পড়তেছে। তো বাসার হঠাৎ থেকে খবর আসছিল যে মসজিদে এখান থেকে খাট পেতেছি না, দূরে মসজিদ থেকে নেওয়া যাবে। তো পুরুষরা সব চলে গেল খাটানোর জন্য, আর ভিতরে ও বললো যেরকম যে চার পাঁচজন মহিলা ছিল, তার ওর থেকে দুইজনে চিনে সম্পর্কে, আর বাকি সব এসেছে এলাকার গ্রামের। তো চারজন
মৃত্যু সংবাদ শুনে সবাই
বাসায় আসছিল। তো ও কোরআন শরীফ পড়তেছে, ওর খেয়াল ছিল না, কিন্তু পাশের যে বাড়িগুলো ছিল ওদের কাছে খবরটা দেওয়ার জন্য একে একে বের হয়েছে, এক এক জায়গায় এক এক পাশের বাড়িতে খবর দেওয়ার জন্য বের হয়েছে। এরকম করতে করতে ঘরের মানুষ সব বের হয়ে গেছে, ওর খবর নেই। ও কোরআন শরীফ পড়তেছে, ও দেখতেছে একজন বের হইতেছে, ভালো ভিতরে আসছে আরো। এরকম করতে করতে চার পাঁচজন যারা ছিল সবাই বের হয়েছে
বিভিন্ন কাজে,
সবাই বের হয়ে গেছে। বাট ও কোরআন শরীফ পড়তেছে, আর ওরা মনে করছে লাশের সাথে তো আসি, কোরআন শরীফ পড়তেছে হাফেজ, আর কিছু সমস্যা নেই, লাশের তো একা রাখা যায় না। তাছাড়া ও হইতেছে অনেক গ্রামের ছেলের যেরকম সাহসী হয় ওরকম সাহসী আছে ওর। তো এক টাইমে কোরআন শরীফ পড়তেছে, তো হঠাৎ ওর খেয়াল হইল যে কোরআন শরীফ পড়া অবস্থায় তার চোখটা লাশের মনে হইতেছে, লাশের হাতটা নড়তেছে, লাশের হাতটা নড়তেছে। সে একবার কোরআন শরীফ বন্ধ করে তাকালো, একদম না লাশ স্বাভাবিক আছে। আবার ও এটা বলে রাখি যে লাশের উপর যে চাদরটা রাখছে এক হাত বাই করা ছিল, মানে এক হাত কিছুটা দেখা যাইতেছে,
মানে চাদরটা একটু ছোট ছিল,
চাদরটা
কাফন পরানো হয়নি,
না শুধু এমনি বাসা যে চাদরটা থাকে
ওইটা ঢেকে রাখা হয়েছে,
পার দেখা যাইতেছে, তো শুধু ফেসটা ঢাকা, এটা ঠিক আছে। তো ও কনসিফাকে দেখলো যে হাতটা নড়ছে, এরকম একটা সন্দেহ হয়েছে, কনসিফা বন্ধ করে তাকাইছে, দেখলো না ঠিক আছে, মনে হলো মনের ভুল। সে আবার পড়তেছে, আবার পড়া অবস্থায় সে আবার খেয়াল করলো যে না লাশের আঙ্গুলটা নড়তেছে। এবার সে ক্লিয়ার বুঝতে পারতেছে আঙ্গুলটা নড়তেছে এবং হাতটা উঠবে এরকম লাগতেছে, পাঁচু আঙ্গুল নড়তেছে। সে আবার অফ করে আবার তাকালো, তাকানোর পর একটা না তাকিয়েছে যে না হাতটা নড়তেছে না। তখন আবার ঘরে মানুষের নক দিল, তার খালারে বলে
This track was downloaded from fusionbd.com.
খালা আসেন ভিতরে, সে আবার এখান থেকে বললো হ্যাঁ তুই পড়, আর ও পড়তেছে, মনে করছে ভিতরে আসে, ও পড়তেছে। ও এবার লাশের দিকে মানে মন নিতেছে না যে হাতটা নড়তেছে, সব দিকতেছে, ও পড়তেছে পড়তেছে, লাশের দিকে আর কোনো খেয়াল দিতেছে। এক সময় সে হঠাৎ করে খেয়াল হলো লাশটা উঠে বসেছে, এবার ও কোরআন শরীফটা বন্ধ করে সোজা তাকিয়ে দেখলো না লাশটা পুরো উঠে বসে আছে, ওর দিকে তাকিয়ে আছে, তার চোখ দুটা বড় করে ওর দিকে তাকিয়ে আছে।
মানে আশেপাশের যে প্রতিবেশী মানুষজন ছিল এরা নাই,
ওরা তো পাশের পাশে চলে গেছে এক একজন খবর দিতে, বাসা যে কখন খালি হয়ে গেছে সেও নিজেও জানে না।
আচ্ছা, জবাব দিল কে তাকে ভিতর থেকে?
সেটাই তো, মানে ও তো জানে না যে ভিতরে মানুষ নেই। আর ও যখন জিজ্ঞেস করলো যে খালা ভিতরে আছেন, তখন ঠিক ভিতর থেকে আওয়াজ পেয়েছে যে হ্যাঁ তুই পড়, এতটুকু শুনছে। আর রসুলপুরে যেহেতু কারেন্ট নেই পুরো এলাকায়, এই পাশের বাড়ি থেকে পাশের গাড়ি এতটা দেখা যায় না গাছপালার কারণে, দেখলো যে বসে আছে পুরো লাশটা। ও কোরআন শরীফ অফ করে সোজা চিল্লান দিল খালা খালা বলে, কোনো শব্দ নাই। এবার দেখছে লাশটা উঠার চেষ্টা করতেছে, বসে আছে, সে পুরো দেখতেছে ওর মাথা পুরো ঘুরার অবস্থা, ও একটা দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে চিলিয়েতেছে মা কেউ বাচ্চা আমারে, এসব বলে চিলিয়েতে চিলিয়েতে ওর পাশের মহিলারা যারা গিয়েছে খবর দিতেন তারা দৌড়ে আসছে, কি হয়েছে বলে আমি দেখলাম লাশ উঠে বসছে শেষ। তখন ওরে ঝাড়ি টাড়ি মারলো কি আজ পৌঁছ গেল,
তখন আবার সবাই আসার পর দেখতেছে লাশ
না, লাশ নাই ওই জায়গাটাই নাই,
হোয়াট
ওই জায়গাটাই নাই লাশ। ও আসার পর বেশিক্ষণ না, দুই মিনিট হয়তো দৌড়ে আসছে, দুই মিনিট না এক মিনিট পাশাপাশি সবাই দৌড়ে আসছে, সবাই বলে কি হয়েছে লাস্টে উঠে বসছে, সবাই ও ঘটনা বিশ্বাস করতেছে না, বলে কি ভয় পেয়েছিস হয়তো এইসব ব্যাপার, না খালা তুমি বলছো তুমি বাসায় ছিল, তুমি আমার বলছো কোন শরীফ পড়তে, তো তুমি বের হয়েছো, আমি তো বের হয়েছি তুই লাশের সাথে আসছিস, আমি বের হয়েছি। গেলো, যাওয়ার পর দেখে লাশ নেই, সবাই তুমুল হয়ে গেল যে
মানে সবাই যাই দেখতেছে লাশ নাই,
না লাশ নেই, লাশ কোথায় গেল? আর ওই টাইমে যে তারা খাট নিতে গেছে তাদের ফোন দিয়ে বলা হলো যে এইসব ব্যাপার, ওর জায়গাটার কারেন্ট আমি যা ততটুকু জানি এখনো আসে নাই, তখনও তো ছিলই না। আর আমিও রসুলপুরে গেছি ওই এলাকার কারণে, এমনকি নয়টার পর থেকে শিয়াল ডাকা শুরু হয়। ওই তো ওর ফোন দিয়ে বলা হলো যে কই লাশ তো পাইতেছি না, তো ওরা যেখানে খাট নিতে গেছে ওই হুজুরে নিয়ে আসলো, যে হুজুর আমাদের এই সমস্যা ছিল লাশ পেতেছে না, সে আসলো, আসার পর প্রথমে সব ঘটনাগুলো শুনলো, এমনি ওরা লাশ খোঁজাখুঁজ করতেছে পাইতেছে না, তখন ও বলতেছে যে লাশের সাথে কে ছিল, বলে ও ছিল কনসি পড়তেছিল, তখন বললো যে তুমি হাফেজি পড়তেছো, তুমি এটা জানো না যে মরা লাশের সাথে কনসি পড়তে না, হয়তো আগে পড়তে হয় আর নয়তো পরে বা অন্য জায়গায় লাশের সামনে পড়তে নাই, তুমি এটা জানো না, বলতেছে যে এক হইতেছে তুমি ভয় পেয়ে দৌড়ে আসছো, এখন স্বাভাবিক লাশের কোনো শক্তি নাই এখান থেকে উঠে যাওয়ার, এটা লাশে একা ফালানো নিষেধ, যেহেতু লাশের একা থাকলেই শয়তান এইসব নিয়ে খেলা করে, ক্ষতিও করে, লাশ নিয়ে খেলা করে, এর ক্ষতি করে, তো লাশটা এখন যদি পাওয়া যেত ভালো, পরে দুই ঘন্টা তিন ঘন্টা খোঁজা করতে এমনি অন্ধকার, সব জায়গায় খুঁজে হলো পাইলো না, তো একজন লোক বুদ্ধি করে বাসার পিছে একটা ডোবা ছিল, ডোবার মধ্যে খুঁজে পায়নি, বাট ডোবার ওই সাইড থেকে মানে একটা লাইন গেছে যেটা বিলের মতোই, এটা আবার পাকা করা হয়েছিল উপর থেকে নিচের দিকে, নিকলি মানে রাস্তাটা খুব পাকার মতো, ওটা নিচের দিকে সে লাইট দিয়ে খুঁজে পেলো যে ওইখানে লাশটা পড়া আছে, লাশের কোনো ক্ষতি টতি হয়নি, বাট যেখান থেকে ব্রিজ থেকে মানে মনে হইতেছে ওইখান থেকে উপর থেকে ফালা হয়েছে, তার শরীরটা আর কি ছিলে ছিলে গেছে এরকম, তো লাশটা নিয়ে আসা হয়েছে, বললো লাশ
আমাকে একটু বলেন তো ওই জায়গাটা বাসাটা থেকে যেই বাসায় লাশটা ছিল এটা থেকে কতটুকু দূরে,
ওটা থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, বাসার থেকে
10 মিনিট হাঁটা মানে
বাসার থেকে পিছে হইতেছে ডোবাটা, ডোবাটার আমার সন্দেহ ছিল ডোবাটার মধ্যে পাইনি, তার উপর থেকে রাস্তাটা উপরের দিকে উঁচা হয়েছে, যেটা এখন ওইটার নাম বলা হয় সুতাকাটা ব্রিজ, ওইটা থেকে একটু সামনে রাস্তাটা অনেক উঁচা, ওই উঁচা থেকে নিচে পাকা করে যেরকম ইয়া দেওয়া হয় ওইখান থেকে নিচে
মাটির যেন ভেঙে না যায় সেই জন্য কিছু ব্লক ফালানো হয়
এখান থেকে পাওয়া গেছে, তো আর কি লাশটা পাওয়া গেল, সেই ক্ষেত্রে হুজুর বাবা নিষেধ করলো যে লাশের কখনো একা ফেলা যায় না, শয়তানে খেলা করে এইসব ব্যাপার নিয়ে, আর একটা হচ্ছে যদি রাত্রে না পাওয়া যেত ওই জায়গাতে এমনি শিয়াল থাকে তাহলে শিয়ালে খেলা করে,
কতক্ষণ পরে পাইলো
আধা ঘন্টা বা এক ঘন্টা পর, তারপর ওই ছেলেটা আমার বলতেছে খতম ব্যাপারটা, আমি বললাম যেটা তো নর্মালি এটা সবাই জানা কথা যে লাশের সাথে কনসি পড়তে নেই, তো এরকম বলছে আর সমস্যা নাই কনসি পড়তে লাশের একা ফেলা গেছে এটা তো কোনো সমস্যা নেই, এই ব্যাপারটাই ওই ছেলেটা বললো তখন, আর এই জায়গাটার মধ্যে যখন আসছি কবরস্থানের মধ্যে স্বাভাবিক এই লাশের কথাটা আমার বাবার সাথে মনে আসত,
আসলে তার মানে আর কোন মানে এটার কোন মানে লাশটা কিভাবে ওইখানে গেছে
এখানে
এটার কোন সমাধান খুঁজে
পাইনি, হুজুর এটা ক্লিয়ার করে দিয়েছে যে লাশ রেখা রেখে গেছে তো শয়তানে খেলা করছে, আর এটা ভালো ছিল যে লাশের কোনো ক্ষতি হয় না বা লাশ উধাও হয়ে যায় না, লাশটা পাওয়া
পরে আবার এই লাশটা গিনিয়া দাফন করা হয়েছে,
পুরুষ লাশ ছিল না মহিলা লাশ,
পুরুষ পুরুষ, তো এটা হলো ঘটনা লাশের ঘটনাটা গেল এখান থেকে,
এরপরে আমি কিছু জিজ্ঞেস করবো কিনা আমি সাহস পাইতেছি না, আসলে মানে আমি যা চিন্তা করতেছি একা একটা গ্রাম্য এলাকায় যেখানে কারেন্ট নাই, আমি বসে আছি একটা লাশের পাশে, হঠাৎ করে আমি তাকায় দেখলাম লাশটা বসে আমার দিকে তাকায় আছে, পরবর্তীতে যদি জানতেও পারি যে মেডিকেল কোন রিজনে আসলে সে মরেই নাই জীবিত ছিল, তাও তো ভয়ে মাথা ঠিক থাকবে না দোস্ত,
আর আমি চিন্তা করতেছি দোস্ত এমন একটা জায়গার মধ্যে বসে আছি আশেপাশে পানি আর পানি, পুরো জায়গাটা কবরস্থান, আর সেই কবরস্থান থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে, এমন জায়গায় বসে এই ঘটনা শুনতেছি মানে
বিশাল বড় বাসা, বাগান বিলাস বাড়ি নাম ওই বাসাটার প্রবলেম,
এই বাসাটাতে কি আপনারা থাকেন?
হ্যাঁ হ্যাঁ
এখনো আছেন,
ফার্স্টে থেকে ওইখান থেকে আছি, 90 থেকে আমরা ওই জায়গায় আছি, লাস্ট 6 বছর আমি উত্তরায় আছি 14 নম্বর সেক্টরে। এখন ওই বাসাটা হইতেছে ফার্স্টে যখন থাকছি এটা হয়তো এরকমই 5 বছর আগের ঘটনা, 5 বছর আগের ঘটনা, তখন আমার ছোট ভাই আর কি, একটা বলে যে ভাইরাস জ্বর চলতেছে, তো আমারও জ্বর আমার ছোট ভাইয়েরও জ্বর, ছোট ভাই বলতে হইতেছে আমার পরে একটা ভাই আছে,
তারপরে কয় ভাই,
আমরা 3 ভাই, একবারে ছোটটা
আচ্ছা
তখন তার বয়স মাত্র 4 বছর ছিল, তো তারও জ্বর আমারও জ্বর, শুয়ে আছি আমার আম্মুর রুমে, তো দুজনের মাথা একই দিকে, আমার আম্মু শুয়েছে আমার আম্মুর কোলের উপর হইতেছে আমার ছোট ভাই শুয়ে আছে, ওই টাইমটা আমার এমনি নর্মালি বোবাঝিন ধরে, এটা ইয়া না, বোবাঝিন ওই দিনকার আমার ধরছে ঠিক আছে, বাট আমি ঘুম বোবাঝিন দিলে একটা জিনিস আমি নিজে সজাগ থাকি, বাট জিনিসটা সবকিছু বুঝতে পারি কিন্তু ধরে আছে আমার, আমি বোবাঝিন ধরছে আমি খেয়াল করতে পারতেছি আমার মাথার পাশ থেকে কেউ কালো একজন দেখতে পারতেছি, সে আমার উপর চাপ দিয়ে রাখছে, কোনো হাতের কিছু না, চোখের চাপে মনে হয় এরকম হয়ে আছে, ঠিক ওই টাইমটায় আমার ছোট ভাই চিল্লান দিয়ে উঠছে এবং আমার ওটাও ছেড়ে দিচ্ছে, ছোট ভাই চিল্লান দিয়ে উঠলো যে ভূষুতু এতটুকু বলছে ভূত, এই ভূত বলে সে চোখ উঠে গেল, যেটা বল খিচুনি বল, শরীর টোল খিচুনি দিয়ে উঠছে, হাতটা সব বটে আসতেছে, আমার আম্মুকে ভয় পেয়ে গেছে, তার মুখ থেকে ফেনা বেরিয়েছে, তো আমি তাড়াতাড়ি করে তারে উত্তর মেডিকেল নিয়ে আসছি, উত্তর মেডিকেল হিসেবে বলে জ্বর বেশি বেড়ে গেছে তাই হয়তো এরকম হয়েছে, ডাক্তারে যেটা বলো সেন্স আসার পর। তো ওই দিন হসপিটালে থাকবে, আমার আব্বু চলে আসলো উত্তর মেডিকেলেই, আমি আর আমার ছোট মানে মেজ ভাই যে সে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমি আর মেজ ভাই যে রুমে ঘুমাই ওই রুমে আমি ওই দিন ঘুমালাম না, আমার মেজ ভাই আমার রুমে ঘুমাইতেছে, আমি ওই দিন আম্মুর রুমে শুইলাম। আর যেহেতু আব্বুর ল্যাপটপ ছিল আমি রাত্রেবেলা মুভি দেখতেছি, তো রাত্রে আমি কানে হেডফোন দিয়ে মুভি দেখতেছি। ওই ঘটনাটা মনে আছে আমার যে আমি এখানে কালো কিছুটা দেখছি, সাথে আমার ছোট ভাই এত ভয় পাইছে, তারপরও এতটাই আনিতেছি না কারণ ওই বাসার মধ্যে অনেক কিছু ঘটনা এমন আছে যেটা কমন হয়ে গেছে।
আচ্ছা হাসান ভাই, আপনার কি মনে হয় যে আপনি যেটাকে দেখছেন ওইটাকেই দেখছে আপনার ভাই?
সেটা আমার পুরো খেয়াল, কারণ আমি যে দিকটা দেখতেছি যে ঘুমের মধ্যে যে দিকটা দেখছি কালো একটা শ্যাডো দাঁড়িয়ে আছে আমার উপর ভর, ঠিক ওই দিকটাই ও আঙ্গুলি ইঙ্গিত করে বলছে এটা ভুল।
কারণ কি আমি হচ্ছে যতটুকু জানি যে বোবায় ধরার ব্যাপারটা, এটা তো আশেপাশের মানুষ টের পায় না।
না টের পায় না, এটা আসলে টের পায় না, এমনকি আমার আমার সাইড থেকেও যদি ধরে আমিও টের পাবো। কিন্তু আমার ওই ব্যাপারটা আছে যে আমার এখান থেকে ধরছে আমি কালো শ্যাডোটা দেখতেছি, বাট আমার ছোট ভাই ওইদিকে ইঙ্গিত করে বলছে ভূত, ওই দিকটাই দেখে কারণ দুজনের মাথা একই দিকে।
আচ্ছা,
তারপর বাসা আসার পর ওই দিকটা আমার খেয়াল আছে, হালকা ভয় লাগতেছে, তারপরই আনা আমি মুভি দেখছি, রাত্রে দুটো বেজে গেছে, মুভির মাঝখানে আমি একটা সাউন্ড পেতেছি, কেউ হয়তো ওয়ালে বাড়ি মারতেছি এমন একটা, যেহেতু কানে হেডফোন একটা ভাইব্রেট হয় কানের মধ্যে
একটু বোঝা যায়
বাইরে কিছু আওয়াজ হচ্ছে বা দরজা লক করছে,
স্পষ্ট না হলো হালকা বোঝা যায়।
আমি আবার দরজা লক করিনি, যেহেতু আমি আমার যেহেতু ছোট বউ আছে, ছোট বউ যদি আসে তাহলে আমি দরজা লক করিনি, সেও আসতে পারে। আমি বারবার হেডফোন সরাইছি দুইবার, আমি কোনো আওয়াজ পাইনি। তো লাস্ট দুইটার দিকে মনে হয় আমি মুভি অফ করছি, অফ করার পর আমার বাবার আলমারিতে আমি ল্যাপটপটা রাখছি, ঠিক ল্যাপটপ আলমারিটার বরাবর হইতেছে যেটা বাসার মধ্যে যেটা ড্রেস চেঞ্জ করার রুম রাখে, সাথে অ্যাটাচ বাথরুম থাকে, আবার করিডোর, ওই জায়গাটা ওই জায়গাটার সাইড হইতেছে আমার বাইরের দরজা। আমি আলমারির দরজাটা খুলছি, আলমারিটা রাখতেছি, এই টাইমে আমি একটা সাউন্ড পেলাম যে ওয়ালের মধ্যে একটা ধপ একটা বাড়ি লাগছে, তো আমি সেটাও খেয়াল করিনি, আমি আর রাখলাম, রাখার পর আলমারি আটকালাম।
আবার বলতে আপনি পাত্তা দেন না?
পাত্তা দিইনি, কারণ আওয়াজ হইতে পারে। আমি আলমারিটা রাখার পর আমি আলমারির দরজাটা আটকানোর সাথে সাথে আবার সেম আওয়াজ, ধপ করে আওয়াজটা হলো।
আপনি ডিরেকশন বুঝতে পারছিলেন কোথা থেকে?
হ্যাঁ, করিডোর এখান থেকে আসতেছে, বাথরুমের এখান থেকে আসছে। আমি দরজাটা আটকে আলমারির দরজাটা আটকে আমি আরেকবার শোনার জন্য ওয়েট করতেছি যে কি আবার সেম সাউন্ড। তখন আমি চিন্তা করছিলাম এই রুমে ঘুমাবো না, চলে যাই মেজো ভাই। আমি ঠিক ওই দরজাটা দিকে গেলে আমার ড্রেস রুম সহ বাথরুমের দরজা সহ করিডোর পুরোটাই দেখা যায়। আমি যখন বের হতে যাবো ওই টাইমটায় একটা বলে রাখি যে একটা ডিম লাইট আছে ইয়েলো কালারই, পুরোটা ঘর আলো রাখে, ওইটা জানা যায়। আমি ওইটা দিয়ে বের হতে যাবো, তখন আমার খেয়াল হলো আবার আওয়াজটা আসছে। আমি তখন চোখটা গেছি করিডোরের দিকে, যেহেতু বাথরুমের উপর করিডোর, দেখলাম করিডোর দরজা সবসময় লাগানো থাকে, করিডোর দরজাটা খোলা, আমি কোনো ইয়া দেখতে পাচ্ছি না, মানুষের একটা আকার থাকে, মানুষের ইয়া ঠিক আছে অবয়বটা ঠিক আছে, বাট কালার থাকে একটা, ওইটার কালার হইতে ছায়া, মানুষের ছায়া যেরকম ওইটা ছায়া একটা, ওটা ছায়াটা দেখতেছি উঠতেছে দুইটা পা অনেক বড়, একটা পা উঠতেছে একটা ওয়ালের মধ্যে বাড়ি মারতেছে, আর একটা পা উঠতেছে আবার একটা ওয়ালের মধ্যে বাড়ি মারতেছে, কেউ করিডোর উপরে বসে বসে পা নাই, আর পশমও বুঝা যেতেছে তার ছায়ার মধ্যে, তার বড় বড় পশমগুলো বুঝে যেতেছে। আমি ওইটা দেখার পর আমি চিন্তা করতেছি এখন বের হবো কি করে, বাট একটা ভয় লাগছে, তার মধ্যে আমার কোনো দোয়া টোয়া মনে আসতেছে না, কি করবো না করবো আমার পাও না আড়াইতে পারতেছে, আর একদিকে ভয় আছে তার ফেসটা এখন আমি দেখতে পারতেছি না, আমি চাইতেছি না তার ফেস দেখতে বা সে আমার দেখতে। আমি ওই মুহূর্তটার মধ্যে দরজাটা খুলতে যাবো এরকম একটা শক্তি নিয়ে, বাস আমার ভুল ছিল যে আমি তার দিকে তাকিয়েছি না, আমি ওই দিকে তাকিয়ে দোকটা দিতে দিচ্ছি, এই টাইমে আমার চোখটা করছে তার দিকে, তার দেখলাম তার ফেসটা অনেক বড়, তার পা তো অনেক বড়ই, তার শরীরের আকার ভিত অনেক বড়, ছায়ার মতো পুরোটাই, তার মোটামুটি দেখলাম কোকড়ানো চুলের মতো ছায়া সব মাঝখানে দুইটা,
মানে ছায়াটা এত স্পষ্ট যে চুলটাও বোঝা
যায়, সব বোঝা যাচ্ছে কালো, যেহেতু চুলও কালো, কিন্তু মানুষের কোনো ওর কালার নাই, আমি নাক মুখ কিছু দেখতেছি না, বাট দুইটা চোখ দেখতেছি লাল, দুইটা চোখ দেখছি পুরো লাল। এতটুকু দেখার পর আমি মনে হয় কয়েকটা সেকেন্ড শুধু এই দেখার মধ্যেই আমি শেষ, আর কিছু বলতে পারি না। ঠিক দরজার এখানে পড়ে আছে আমার ছোট কপু, আমি সাড়ে নটার দিকে এসে দরজা খুলছে, দরজা তো লক করে, হ্যাঁ দরজা খুলে দিচ্ছি, আমি এখানে পড়ে আছি, এক মুহূর্ত জ্বর তো ছিলই, তার মধ্যে আমার জিজ্ঞেস করলে সব ব্যাপার সব কিছু বললাম, সে বলল এইসব ব্যাপারে রুমের মধ্যে একা এইসব ব্যাপার বিশ্বাস তো করছি, তার এনে আসার উপায় না, আমি এই জায়গায় কেন পড়ে আছি। তারপর আব্বু যখন আসছে তার এই শেয়ারটা করলাম, তখন আব্বু অনেকদিন পর বলছে, সাথে সাথে বলে নাই, অনেকদিন পর এই ঘটনা বলছে যে ওই রুমের মধ্যে আব্বু সবসময় শোয়ার আগে করিডোরের লাইটটা জ্বালায় না, বাথরুমের উপর করিডোর লাইটটা সবসময় জ্বালায় বলে, কারণ আব্বু একবার দেখছে বাথরুমে যাওয়ার সময় কিছু একটা আসে উপরে, এটা হচ্ছে ওই, এটা যদি আমার আগে বলে রাখতো তাহলে আমি এখানে ঘুমাইতামই না।
করিডোরের লাইটটা কেন জ্বালায় রাখে?
সেটা আবু এত কিছু ডিটেলসে বলে না যে কি দেখছে, বাট সে বলছে যে করিডোর উপরে সবসময় সে লাইট জ্বালায় রাখে, কারণ সেখানে একটা কিছু দেখছে আগে বাথরুমে যাওয়ার আগে।
সুমন দাস, এইসব প্রশ্নের উত্তর না আমরা কখনো পাবো না। আমি এরকম বেশ কয়েকটা হস্টেল চিনি, সরকারি কলেজের অনেক হস্টেল আমি চিনি, কিছু কিছু রুম আছে কখনোই কেউ থাকে না। ওই রুমটা কেন তালা দেওয়া জিজ্ঞেস করলে অধ্যক্ষ থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত কেউ কোনো জবাব দেয়
না। ইভেন এমনও রেহান, ঢাকা শহরে মানে বিভিন্ন মানে জায়গা আছে, এলাকা আছে, কিছু ফ্ল্যাট আছে, বাসা ভাড়া হয় না। কেন হয় না?
ওটা বাইরে থেকে টাকা দেখলেই বোঝা যায় যে শুধুমাত্র ওই বারান্দাটারই প্রত্যেকটা রডে চং ধরা, ওই বারান্দাটাই সবসময় বন্ধ, ভিতরে কেউ থাকে না, সেটা বুঝাই যায়। অথচ উপরে নিচের ফ্ল্যাট টাকা দিয়ে বিক্রি হয়েছে।
আমরা এক কাজ করবো, এখান থেকে আমরা ঢাকায় ফিরি, ঢাকায় ফিরলে এরকম কোন একটা বাসার মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা আছে। ঠিক আছে,
ধানমন্ডির দিকে আমার পরিচিত আছে,
তো আমরা এরকম কোন একটা বাসা যাবো। আর আমার কাছে আরেকটা বিষয় অদ্ভুত লাগে কি জানিস, কোন ওই যে বাসার মধ্যে মানে যে যেখানে সভ্যতা একদম মানে লেটেস্ট প্রযুক্তি সবকিছু, এর মধ্যেও যখন এই ধরনের কিছু দেখা যায় তখন মানে ওই বিষয়টা আমার খুব ভয় লাগে।
আমি তোর একটা কথা বলি, বাংলাদেশকে যদি আমরা বয়স হিসাবে ধরি তাহলেও তো আমাদের চেয়ে ইউকে ইউএসএ অনেক বেশি সভ্যতা আছে ওদের দেশে, আছে না?
আর
ইউকে তে এমন বাসা পর্যন্ত আছে যেখানে তুই যেভাবেই রাখিস না কেন ফার্নিচার পরের দিন আগে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে।
এই ধরনের ঘটনাগুলো আমার
ফার্নিচার
নিয়ে আছে,
ফার্নিচার ব্যাপারটা মানে যেগুলো ফরেনার ফার্নিচার গুলো থাকে ওগুলো মাঝে মধ্যে আমি জানি না কিভাবে কিনছে, সেটা হয়তো অনেক ছোট থাকতে হয়েছে। ফার্নিচারের মধ্যে আমিও বসছি, একটা সোফা সেট কিনছিল আব্বু, সোফা সেটটা তখন হল রুমে রাখছি, কারণ আমি বাসাটা হইতেছে আমার ডুপ্লেক্স বাসা, তিনতলা বাসা হলো ডুপ্লেক্স বাসা, তো নিচের তলায় হল রুমটা অনেক বড়, সাথে সেই সাথে আবার ফোয়ারাও আছে। আব্বু ওই সোফাটা অনেক শখ করে কিনছিল, তো যেদিন কিনছে তার পরের দিন আব্বু ওই সোফাটার মধ্যে শুয়েছে, রাত্রে ঘুমাইছে, রাতে ঘুমানোর পর ঠিক মধ্যরাতের দিকে চিল্লাচিল্লি করে সবাই ডাকাডাকি করছে, বলে এই সোফাটা নাকি নড়ে, বলে কেন ঘুমাইছি এই সোফাটা নাকি নাড়ায় তারে ফালাইয়ে দিছে। তো এটা আমার বাবা প্রথমে এক্সপিরিয়েন্স করে, করার পর বলতেছে যে এই সোফাটা মনে হয় ভালো টলো না এমন কিছু না, বাট আমার বাবার ছোট মামা সে ওই দিন ওই বাসা ছিল, বলে কি সব ফালতু কথা এসব কোনো হয় নাই, সে বিশ্বাসই করে নাই। ঠিক, সে বললো ঠিক আছে আমি শুয়ে দেখবো, ওই দিন তো গেল, তারপরের দিন সে শুয়েছে, সে শোয়ার পর ঠিক সে আবার পরের দিন চিল্লাচিল্লি করে বললো যে আসলেই এই সোফাটা ভালো না, এই সোফাটার মধ্যে হয়তো বিদেশি কারণ ফরেনার থেকে কিনছে, বললো এটার মধ্যে হয়তো কোনো সুইসাইড হয়েছে না তো কিছু হয়েছে, এই কারণে এই সোফাটা নড়ে, আমারও আজকে
মানে সেকেন্ড হ্যান্ড ছিল এই সোফাটা,
সোফাটা সেকেন্ড হ্যান্ড ছিল, ওই সোফাটা এখনো আছে, বাট ওটা আমার স্টোর রুমে ফেলা রাখছে ওই সোফাটার এতে, বাট অনেক মানে ফোম টোম ধুলা টালো পরে একবার ইয়ে হয়ে গেছে, জং পড়ে গেছে, তারপর আবু বলতেছিল যে এটা আবার ইয়া করবে, যেহেতু পুরোটাই ছিল সব ঠিক আছে, বাট ফোম টোম ইয়ার চেঞ্জ করে নিলে সব ঠিক হয়ে যায়। ওই সোফাটার ব্যাপারে এখন বললেন তো মনে পড়লো,
মানে আমি এটা চিন্তা করতেছিলাম অনেকেই তো এখন সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটার খুব হিংসে হচ্ছে,
অ্যান্টিক পিস
অ্যান্টিক পিস, তো সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার ক্ষেত্রে দেখা যায় এখন সাবধান হতে হবে,
সাবধান হওয়াই উচিত আমার
মনে হয়। আর যেটা বলতেছিলাম দাদির বাসা নিয়ে, দাদির বাসার প্রবলেম হইতেছে বাসাটা রাত বারোটার পর,
এটা কি ওই বাসাটা না
ওই বাসাটাই,
ওই বাসাটাই যে বাগানবিলাস,
হ্যাঁ
বাগানবিলাস,
ওটা কি আপনাদের নিজস্ব বাড়ি?
হ্যাঁ ওটা আমাদের নিজস্ব বাড়ি।
আচ্ছা আচ্ছা,
এই বাসাটা হয়তো,
আচ্ছা এই বাসাটার আশেপাশে কি অনেক জঙ্গল টঙ্গল এই ধরনের কিছু আছে?
যেটা বলবো ওই বাসাটা যখন কিনছে এটা হইতেছে পুরোটা গ্রাম এলাকা ছিল পুরোটাই, এখন আপাতত হয়ে গেছে দক্ষিণখান পর্যন্ত তো ভালোই হয়ে গেছে, এখন আবার উপস্থিত দুবাইদের এখান থেকে আবার নির্জন এলাকা, বাট এই জায়গাটা তখন ছিল পুরোটাই নির্জন। আর ওই জায়গা যখন বাড়িটা করা হয়েছে ওই বাড়িটা হইতেছে ওই এলাকার মধ্যে মানে সবাই চিনতো বাড়ির নামে, যেহেতু একটা এই জায়গার মধ্যে এত টপ এত সুন্দর একটা বাড়ি করে ফেলেছে। দাদির বাসার প্রবলেম হইতেছে ঠিক বারোটা বা বারোটার পরে কোন এক টাইমে এই বাড়িটা পুরো কাঁপি একটা আওয়াজ হয়।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, হালকা বৃষ্টি হচ্ছে দেশের কোথাও কোথাও, একটু আগে আবহাওয়া বার্তাতে দেখছিলাম। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন, ডর আপনার কানে রয়েছে, রুমটা অন্ধকার করা, জীবনের অধিপতি ঘটনাগুলো নিঃশ্বাস আপনি নেবার চেষ্টা করছেন, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এবং হাসানের অধিপতি ঘটনাগুলোকে আপনি অনুভব করার চেষ্টা করছেন, খানিকটা গায়ে লোম শিউরে ওঠেই বই কি। বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্নে যারা ডরকে প্রশ্নবিদ্ধ করতে চান তাদেরকে আমরা শুধু একটা কথাই বারবার মনে করিয়ে দিই, এই পৃথিবীর এখনো অনেক কিছুতেই বিজ্ঞান সমাধান দিতে পারেনি, এখনো অনেক কিছুই অনাবিষ্কৃত, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যায় যা বিশ্বাস এবং অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে আমাদের মনে হাজারো প্রশ্নের জন্ম দেয়। প্রত্যেকের জীবনে এই রকম প্রশ্নওয়ালা অনেক ঘটনাই আছে। ভয় এমন একটি অনুভূতি যা মানুষের সৃষ্টির আদি থেকে ছিল, এখনো আছে। ডর টিম ভয় পেতে ভালোবাসে। ডর মানেই ভয়। রাত একটাই ঘটতে যাচ্ছে আসল ঘটনা। ফিরে আসছি ঠিক রাত একটায়। ডর মানে ভয়। অনেকবার সময় হয়ে গেল আপনাকে আমন্ত্রণ জানানোর। ডরে আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর আমার টিম লোবান রয়েছে সাউন্ডে। ডরের অন দ্য স্পট হন্টেড প্লেসে আজকে রয়েছে সুমন এবং রেহান, সাথে রয়েছে দুজন বন্ধু। আমরা হাসানের কাছে আবারও ফিরে যেতে চাই, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের ফেসবুক পেজে, এবং একই সাথে যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনাগুলো আমাদের এখানে এসে বলতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি পিন চাপবেন, তারপর আপনি ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। আপনার কথা শুনে আপনার সঙ্গে আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, ফেসবুকে বেশ কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2। আমি আবার বলছি facebook.com/abcradio fm 89.2। আমরা আবারও চলে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে।
যেটা আমরা বুঝতে পারি ছাদে হয়, বাসার ছাদে কিছু একটা ধুম করে একটা পরে, এমন পড়া পরে যেটা পুরো বাড়ি বাড়িকে বোঝা যায়, কাঁপে না বাট বোঝা যায় সাউন্ডটা, যে পুরো বাড়িটাই যেই জায়গায় যেই জায়গায় যেই রুমে থাকুক না এই সাউন্ডটা পায়। তো এটা আমরা তখনও বুঝিনি, কারণ আমাদের তিনতলার মধ্যে আমার বড় ফুপুরা থাকে, তিনতলা বড় ফুপুরা থাকার কারণে তার সামনেও একটা জায়গা ছিল বড় বারান্দাটা, ওটাও ছাদ, এই পাশেও ছাদ। তো আমরা ভাবতাম যে তারা তিনতলায় থাকে, তো সেই ক্ষেত্রে ওরা হয়তো সাউন্ডটা করে। কারণ এমন তো না যে প্রত্যেকদিন 12টা দিয়ে হইতেছে, 12টা থেকে 2টা এর মাঝখানে একটা হয় যে সাউন্ডটা পাইতাম। তখন আমরা বললাম যে না, তিনতলা হয়তো এটা তাইয়া করে। আর এমন কি হইতো যে মাঝে মধ্যে যেটা মশলা বাটে, মশলা বাটা সাউন্ড পাওয়া যেত। তো আমরা ভাবলাম ফুপু এরকম কিছু করে,
মানে পাটাপুতার মধ্যে
ঘষা ঘষি আওয়াজটা হয়। তাছাড়া আমি যখন নিচে ঘুমাইতাম, তখন আমি অনেকবার বলছি যে আমার উপরে কে মার্বেল খেলে, আমার ছোট ভাই তো রাতে এত খেলে না, তখন তারা উড়ে দিয়েছে মার্বেল খেলার আওয়াজ করতে, মার্বেল গড়ায় যেতেছে এরকম আওয়াজ হইতেছে, দরজা আটকেছে এমন আওয়াজ হইতেছে, অনেকবার বলছি। আমার বাবা
বিশ্বাস ছাদ ছিল নাকি কোনো ফ্ল্যাট ছিল, মানে রুম ছিল
না, এটা তো পুরো নিজের বাড়ি, ডুপ্লেস। তো ডুপ্লেসের সাথে আবার ভিতর থেকে আবার তিনতলা যাওয়া যেত, তিনতলা হইতেছে আমার বড় ফুফুর বাসা, তার দুই সাইডেও ছাদ, কারণ ফাঁকা জায়গা তো ফ্ল্যাটের পাশাপাশি দুই সাইডেও ছাদ, আবার মেইন ছাদ আবার উপরে।
আচ্ছা,
তো সেক্ষেত্রে আমরা ভাবতাম যে সে তিনতলা আওয়াজটা করে, তখনও বুঝি নাই। একবার হয়েছিল যেটা আমার বাবা হজে গেছিল আমার দাদিকে নিয়ে, তখন শুধু থাকতেছি আমি, আমার ছোট ফুফু আর আম্মু আর আমার ভাই, রাত্রে খেতে নামছি, তিনতলায় যে বড় ফুফু সে দেশের বাড়িতে চলে গেছে, তিনতলায় কেউ নেই, আমরা নিজে খাইছি, ঠিক খাওয়ার দিক দিয়ে পুরো বাড়ি কেঁপে একটা আওয়াজ আছে। তখন বললাম যে তিনতলায় তো কেউ নেই বাড়ি থেকে, মানে ছাদের মধ্যে কি ফালালো। ছোট ফুফু বলতেছিল তারপর খেতেছি কোনো ইয়াদি নেই, একটু পর সাউন্ড পেতেছি কেউ সিলিন্ডার নিয়ে ঘষতেছে, মানে তখন তো সিলিন্ডার ইউজ করতাম গ্যাস সিলিন্ডার, তখন পুরো স্পষ্ট শুনতেছি সিলিন্ডার কেউ টাইনে নিয়ে যেতেছে সাদের থেকে,
ওরকম একটা আওয়াজ,
এরকম একটা আওয়াজ হইতেছে, অনেক বিকট আওয়াজ হইতেছে। তখন বললো সাদেকে চোট টোট গেছে এসব ব্যাপার, তখন নিচের যে দারোয়ান ছিল না দারোয়ানকে বললাম, টর্চলাইট নিল, আর যে দারোয়ান হইতেছে আমাদের পরিচিত একবার ছোট থেকে আছে, সে লাইট টাইট নিয়ে প্রথমে তিনতলা দিয়ে গেছে, সবচেয়ে তিনতলার সিঁড়ি পর্যন্ত যাইতেছি, তার শেষ সিঁড়িটা পার হবো ওই পর্যন্ত সাউন্ডটা পাইতেছি, পুরো শুনতেছি তিনতলার সাউন্ডটা হইতেছে। তিনতলার ছাদের দরজাটা খুললাম, নাই কেউ নাই, সাউন্ডটা পাইতেছে এবার উপরের ছাদ থেকে।
আচ্ছা,
এবার উপরে
মানে তখনও সাউন্ড হচ্ছে কিন্তু উপরে
উপরে, এবার নিচেতে শুনছি এবার উপরে শুনছি সাউন্ডটা পাইতেছে।
আচ্ছা,
এখন নিচের দরজাটা আটকানোর সময় একটা সাউন্ড হয়েছে, দরজাটা আটকেছি, ছাদের দরজাটা আওয়াজ হয়েছে, দরজাটা আটকেছে, এই আওয়াজটার সাথে সাথে ওই আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তোমার দারোয়ান গেল, দারোয়ান যে দরজা টুজা খুললো, খোলার পর উড়াবা ছাদ কেউ নাই, আওয়াজও নেই। তখন দারোয়ানে বলতেছে যে ছাদে আর ঠিক হবে না, এটা অনেক খারাপ কিছুই। এবং আমরা এটা তো প্রায় সময় শুনি, আমরা ভাবছিলাম যে এটা এতদিন ধরে বড় ফুফুরাই করে, না তা তো না। নিচে নামলাম, নিচে নামার পর বললাম কিছুই পাইনি, তখন আমার ছোট বউ বলতেছে তোরা কেউ ছাদে চাইছ না এসব ব্যাপার। ঠিক দুই তিন দিন পর দারোয়ান সকালবেলা উঠে চিল্লাচিল্লি করতেছি, তখনও বাসায় ওই বড় ফুফুরাও নেই আমার বাবা হয়তো সহজে দুই তিন দিন পর চিল্লাচিল্লি করতেছে কনস্টেবল গেট দরজা আটকানো, কনস্টেবল গেট দরজা আটকানো, চাবি আমাদের কাছে। সে সকালবেলা ফজর দিকে ছটার দিকে চিল্লাইতেছে, বলে দরজা খুললাম, দরজা খোলার পর বলতেছে যে দরজা তো আটকানো বাট ভিতরে আমি কাদার পায়সাপ দেখি কেন, কাদার পায়সাপটা বড়
সাধারণ মানুষের যে পায়ের ছাপ থাকে এরকম না,
এরকম না বড়। এখন এটা ছিল নামার দিক, পায়ের ছাপটা এমন হইতেছে যে উপর থেকে কেউ নামছে,
নাম নেমেছে।
এখন এটা উল্টা কিনা সেটা জানি না, বাট জিনিসটা আমরা ফলো করতেছি উপরের দিকে, সিঁড়ি বেয়ে উঠতেছি, দেখা যেতেছে তিন সিঁড়ির পর একটা দাগ পেতেছি, আবার উপরে একটা মাঝখানে যে সিঁড়ি স্পেসটা ওইটার মধ্যে একটা পাইতেছি। এরকম করতে করতে ছাদে গেছি, ছাদে যাওয়ার পর যেখানে আমরা উপরে একবার উপরে যে একটা জায়গা থাকে ওই জায়গার মধ্যে যে নর্মালি যেসব জিনিসপত্র ইউজ করি ওগুলো রেখে দিই, ওখানে তোষক টোষক ছিল, কোলবালিশ ছিল, যেগুলো পুরান, ওগুলো দেখলাম যে সিঁড়ির এখানে সুন্দর করে বিছিয়ে রাখছে, কেউ এখানে রাত্রে থাকছে, এবং কি বালিশ কোলবালিশটা ছিল, কোলবালিশের মধ্যে কাদার ছাপ, কেউ এখানে থাকছে, এটা পুরো প্রমাণ এখানে উপরে কেউ থাকছে। শোনার পর আরো বিশ্বাস হয়ে গেল যে না এখানে কিছু খারাপ কিছু আছে, যেহেতু এমন কোনো ক্ষতি করে নাই। এরকম জানার পর আমার সরব পুরা নিষেধ করে দিছে যে ছাদে কেউ যাবা না একা একা, এটা কোনো খারাপ কিছু হইতে পারে। এখানেও শেষ হয়নি, তার তিন চার দিন পর রাত্রিবেলা কি হয়েছে সেটা জানি না, সকালে উঠে দেখলাম যে পুরোটা বাগান এখানে টপ দেওয়া, তো দেখলাম একটা বড় টপ ভেঙে রাখছে দাদাবানে। আমি দারোয়ানে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে টপটা ভাঙছে কেন, বললে সে প্রথমে এমন কিছু বলতেও চাইতেছে না, বলতেছে এমনিও রাগে, সে আমার রাগ দেখাইতেছে খুব। তখন আমি বলছিলাম যে কি হয়েছে বলো, সেদিনও বলে নাই, দুই তিন দিন পর বলছে যে এই বাসার মধ্যে কি হয়েছে জানি না, বাট এখন বাসা খালি হয় কিনা এইসব ব্যাপারে কিছু দেখি না, বাট আমি রাত্রে যখন ঘুমাই তখন ওই পাশ থেকে কেউ আমার ইট মারে, মানে জানলার দিকে সে ইট মারে, তার আলাদা ঘর আছে, সে ইট মারা মানে দরজার মধ্যে ইট মারে, ক্লাসে ইট মারে, সে বের হয়েছে, বের হওয়ার পর কাউরে পায় না, দুই দুই তিনবার ইট মারার পর সে শুনতেছে তারে ডাকতেছে, ডিস্টার্ব করতেছে, চিল্লাইতেছে, তখন সে আগে বের হয়ে একটা টপ দিয়ে একটা বাড়ি মেরে ভেঙে ফেলেছে, যে ভয় দেখানোর জন্য আর কি, তার সাহস আছে এমনি অনেক, সে টপ দিয়ে ভাঙে আর কি, তাদেরকে ইয়া করলো যে জ্বালাইতে না,
মানে এরকম নিজেই টপটা ভেঙে, মানে নিজের রাগটা দেখানো,
সে ছুড়ে মারছে টপটা যে আমার ডিস্টার্ব করতে না। তো এই দাদির ব্যাপারে এইসব ঘটনাগুলো আমি যখন এলাকায় যখন ফ্রেন্ডের সাথে আলাপ করতাম, তো ফ্রেন্ডরা বিশ্বাস করতে পারতো না, যে আমার ক্লোজ ফ্রেন্ড সাগর একটা আছে, তারও বলছি সে কখনো বিশ্বাস করেনি। তো হঠাৎ একদিন তার বাসায় সবাই চলে গেছে, তার পরীক্ষা আছে, এই কারণে সে আমার বাসায় এসে থাকবে, আর সে এই মুহূর্তে থাকতে আসছে আমার দাদা আর কি দেশের বাড়িতে ছিল, যেহেতু আমার বাবা বিজনেসের কারণে চায়না চলে যায়, সিঙ্গাপুরে যায়, তখন সে বাইরে ছিল। আমি বললাম ঠিক আছে আমার সাথে থাকতে, তো তখনই ওই ব্যাপারগুলো ভুলে গেছে যে তার এই ঘটনাগুলো বলছি, সে বাসাটায় আসছে, তখন ওইসব খেয়াল নাই, সন্ধ্যার দিকে হয়ে গেল, রাত্রে খাবারের পর হঠাৎ করে মনে পড়লো যে বলতেছে কি রে দোস্তদের না বারোটার পর বা বারোটার দিকে একটা সাউন্ড হয়। আমি বললাম হ্যাঁ হয়, বাট এমন তো না যে ডেইলি এরকম ভাবে শুনতে হবে তোর, তখন বলছে আমি আজকে শুনতে পারবো, আমি বললাম জানি না, বারোটার পর সে অনেক ওয়েট করছে যে শুনবে, শোনার নেই, ঠিক কোনো একটা না একটার দিকে সাউন্ডটা পাইছে, ও ধমকা আওয়াজটা হয়েছে, তখন আমি বললাম যে দেখছো এবার সাউন্ডটা তো পাইছো, তখন বলছে হ্যাঁ বুঝতে পারছি, তারপর বললো যে আর কি কি হয় নাকি, সেরকম আমি কিছু বলি না, রাত্রে ঘুমাই গেছি, তো মশারি টানিয়ে ঘুমাইছি, সে হঠাৎ করেই মশারি থেকে লাফ মেরে পড়ে গেছে, রাত্রে অন্ধকারে লাফ মেরে পড়ে গেছে। আমি বললাম ব্যাপার কি, এসব কি, ওর চিল্লাচিল্লি করতেছে, আমি রুমে থাকবো না, এইসব ব্যাপার বলতেছে, আমি কি হয়েছে, ও আমার বলতেছে আমি স্পষ্ট দেখছি যে আমার মশারি পাশে কেউ ঘেসে দাঁড়ায় আছে, আমার মশারি পাশে কেউ ঘেসে এসে দাঁড়ায় আছে, আমি তোর ডাকার জন্য চেষ্টা করতেছি বাট আমি হাত নাড়াইতে পারতেছি না, আমার এই সাইড চলতেছে আমি এই সাইড, তোর দিকে আমি হাত নিতে পারছি না, আমি তোর দিকে যাইতেই পারতেছি না, তারপর আমার মুখও কেমন একটা জট হয়ে গেছে, আমি চিল্লাইতে পারতেছি না, তো আমি ওই দিকেই মশারি টানে পড়ে গেছি। তো আমি বললাম যে লাইট জ্বালাই ঘুমায় সব ব্যাপার, ওই রাতটার গেল, রাতটা পর আমার সাথে আর ঘুমায় নেই, ওই বাসার আসেও নেই। তো এই গেল দাদির বাসায় যেগুলো ঘটনা আমার সাথে ঘটছে এটা শেষ। এখন যেহেতু আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি সেখানে যে এক্সপিরিয়েন্স হয়েছে ব্যাপারটা নিয়ে বলি, ফার্স্ট মাদ্রাসায় যেটা পড়ছি সেই মাদ্রাসার মধ্যে যখন আমি পড়াশোনা করি রাত্রিবেলা, তখন আমি জানি না এক মাস পর বা দুই মাস পর আমি জিনিসটা খেয়াল করলাম, শীতের দিকে, শীতের দিকে সবাই গভীর ঘুমে থাকে রাত্রিবেলা, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে কেউ একটা ডাকাডাকি করে, মানে পরিচিত গলায় কেউ ডাকাডাকি করে, এক একজন এক এক নাম ধরে। তখন ফার্স্ট যেটা আমি শুনছি, আমার রাত্রে অনেকটা ঘুম ভাঙে নেই শীতের কারণে, একবার আমি শুনছি যে আমার ফ্রেন্ড আছে রেজাউল, তার নাম ধরে ডাকছে, তখন
বাইরে থেকে ডাকছে,
হ্যাঁ বাইরে থেকে ডাকছে। তখন আমি ওরে সকালবেলা বললাম যে তোরে তো কেউ ডাকছিল বাইরে থেকে, তখন ও আগে থেকে এই মাদ্রাসায় থাকে, সে বললো যে কখনো তোর নাম ধরে ডাকলেও তুই কখনো আনসার দিবি না বা যাবিও না কখনো। আমি বললাম ব্যাপার কি হয়েছে, বলে এই জায়গায় মেইন সমস্যাটা একটা হুজুর নাম বললো যে এই হুজুর জিন পড়ায়, রাত্রিবেলা জিন পড়ায়, রাত্রিবেলা সহজেও কেউ বাইরে হয় না, বাহির হলে দেখবি সে এখানে বসে আছে, বাট কোনো কথা বলবি না, এখান থেকে যাবি আর আসবি, বাথরুমে যাওয়ার জন্য যাবি শুধু আসবি, বাট বাহিরে কোনো আওয়াজ টাওয়াজ পেলে কখনো সাড়া দিবি না, এটা বলার পর ঠিক পরের দিন রাত্রেবেলা আমি যেহেতু পরে শুনছি আমি ওটা বলছি, ঠিক ওই দিন রাত্রেবেলা আমার তেমন একটা ঘুমও আসতেছিল, এই কথাগুলো মাথা ঘুরতেছিল, হঠাৎ করে আমি সাউন্ড পেলাম আমার একটা ফ্রেন্ডের নাম ধরলো মাহাজ বলে ডাকতো, ঠিক দুইটা ডাক দেয়, একটা ডাক দেয় মাহাজ বলে, তারপর ডাক আবার মাহাজ বলে ডাক দিল, এক ঘন্টা পর আমার নাম ধরে ডাক দিল খালিদ বলে, আমি অবাক হয়ে বসে আছি, আবার বলে খালিদ, তখন আমি আবার রেজাউলে ডাক দিলাম, আমার নাম ধরে ডাকতেছি, শুয়ে থাক কোন আনসার দেওয়া লাগবে এটা কমন,
মানে হবে আপনার নাম ধরে খালিদ, মানে খালিদ হাসান,
আমার নাম খালিদ হাসান, তো যেহেতু বলতেছে যে তুই শুয়ে থাক তোর আনসার দিস না, তোর নাম ধরে ডাকতেছে এর হয়, ওইটা প্রথমে বুঝলাম। তারপরের ব্যাপার আরো ভয়ানক হয়েছে, রাত্রে মাঝে মধ্যে লাইট অফ থাকতো, দেখতাম মশারি এখান থেকে মানে একটা লাইন থাকে মাঝখানে, একটা চলাফেরা একটা লাইন থাকে, ওই চলাফেরা লাইনে দেখতাম যে কেউ হাঁটাচলা করতেছে,
মানে রুমের ভেতরে,
রুমের ভেতরে কেউ হাঁটাচলা করতেছে, এমনকি একজন না দুইজন না তিন চারজন হইতে পারে, এক সাইড থেকে হেঁটে যেতেছে আবার পাশ থেকে আরেকজন কিছু হাঁটতেছে, রাতের ডিম লাইট তো চলে, ডিম লাইটে পুরো দেখা যায় কেউ হাঁটতেছে, এমনকি মানুষের ফিগার দেখলে বোঝা যায় এসেছে আমার ফ্রেন্ড, নয়তো কোনো হুজুর হাঁটতেছে বা কোনো বাবুর্চি হাঁটতেছে, বোঝা যায় যে তারা হাঁটতেছে, বাট ডাকি নেই কখনো, তারাও আমার বলছিল যে এখানে হাঁটাচলাও দেখবি বাট কখনো ইয়া করবি না,
রেসপন্স
না করা ভালো। এই প্রবলেমটা ততদিন চলছে যতদিন ওই হুজুরটা ছিল, ওই হুজুরটা চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়নি, এমনকি রাত্রেবেলা আমি হুজুরে দেখছি এখানে বসে আছে চুপচাপ, সে বসে আছে, তার কাছে একটা লম্বা মোটা একটা ব্যাত, পুরোটা কালো কস্টিক মারানো, সেখানে বসে আছে, সে নাকি সেখানে জিম পড়ায়, সে যতদিন ছিল এই প্রবলেম গুলো ঠিক ততদিন ছিল, এক একজনের এক এক নাম ধরে ডাকা, মাঝে মধ্যে গ্রিলের মধ্যে দুইটা বাড়ি মারে,
এই সময়তে কি কোনো মাদ্রাসার কোনো ছাত্রর কোনো ক্ষতি বা কোনো ধরনের কিছু
ক্ষতি করে নাই, বাট দুইটা ছাত্র খুবই ভয় পাইছে, এক হইতেছে সে একবার বাথরুমে যাওয়ার সময় বাথরুমে ঢুকছে, সে আর বের হইতে পারতেছে না, দরজা খুলতেছে না, বাহির থেকে আটকে গেছে, সবাই ঘুম, আর ওইটা হচ্ছে একটা ফ্ল্যাটের টাইপে ছিল, যেটার বলতেছে এটা ফ্ল্যাটের টাইপে ছিল, সবাই যায় জানার মতো, একজন উঠলে যেরকম বাসার মধ্যে তিনটা বাথরুম থাকে, ঠিক ওইটার মধ্যে মাথায় তিনটা বাথরুম, তো এতজন উঠানি যে বাহিরে থেকে আটকে দেওয়া যাবে, সে ভিতরে থেকে বলতেছে আমার কেউ আটকে দিয়েছে, একটা ভয় পাইছে, দ্বিতীয় ভয়টা পাইছে একবার একটা ছাত্র যেটা আওয়াজটা যেদিক থেকে আসে নিচ থেকে, সেটা মেইন সি উঠার এখানটা পুরোটা গ্রিল দেওয়া, মানে চারপাশে একটা বেড়ার মতো গ্রিল দেওয়ার মতো ইয়ে করে রাখছে, যাতে কেউ না যেতে পারে আসতে পারে, দরজাটা আটকে রেখে নেয়, তো সে ওইটার পাশে এসেছিল, তো ওইটার পাশে শোয়ার পর সে অনেক বড় একটা স্টুডেন্ট, সে একবার তার নাম ধরে ডাকছে, সে আনসার দেয় নাই, দুইবার রাখছে সে আনসার দেয় নাই, তৃতীয়বার নাকি তার ওই গ্রিলের ফাঁক থেকে তার মানে মানে যে বেট বেট নিয়ে টানারানি করতেছিল, যে টানতেছে গ্রিলের দিকে টানতেছে, যে বেট ধরে টানতেছে, সে তখন রাগে ওই গ্রিলের মধ্যে জোর একটা বাড়ি মারছে, তার হাতও কেটে গেছিল, জোর একটা বাড়ি মারছে, বাড়ি মারার পর আমাদেরকে ডাক দেওয়ার পর বলতেছে এইসব ব্যাপার হয়েছে, তখন আর যে হুজুরটা বললাম যে জিন পড়ায়, সে অনেকবার বলছে যে এই হলের জায়গাটায় কেউ ঘুমাবা না, কেউ চলাফেরা করবা না, সে এই জায়গাটা ঘুমাইছে, সে ওই দিন ছিল না, সে বাড়িতে গেছিল, সে ছুটিতে বাড়িতে গেছিল, যখন আসার পর শুনছে তখন বলছে এই জায়গায় শুইছে, শুইতে নিষেধ করছে, তারপর শুয়েছে কেন এসব ব্যাপার নেই, সে যতদিন ছিল সে ততদিন এইসব ঘটনা করছে, সে চলে যাওয়ার পর আর এরকম ঘটনা হয় নাই। আরেকটা যেটা বলবো সেটা হইতেছে, যেরকম এখন নির্জন জায়গা, ঠিক মাথায় যেহেতু পড়ছে অনেক দুষ্টামিও করছি আমি, রাত্রেবেলা এরকম নির্জন জায়গা আমাদের বাউন্ডারির মধ্যে, মাদ্রাসার পিছে একটা বাউন্ডারির মধ্যে আমটামও চুরি করছি, বিশাল বাউন্ডারি, আম চুরি করছি, লিচু চুরি করছি ওই জায়গা থেকে, বাট আমি কখনো ওই ব্যাপারটা ভাবি না যে এই বাউন্ডারিটা এত খারাপ, আমি এত কখনো শুনিও না এরকম ব্যাপারে, বাট প্রথম যে ঘটনা ঘটছিল সেটা হইতেছে আমার ফ্রেন্ডের সাথে যেটা ঘটছে, সে আমার পাশেই শুইত, এটা আরেক মাদ্রাসায়, সেটা আমি যেটা বলছি আরেকটা মাদ্রাসায়, সেটা হইতেছে আমার দাদির বাসার দিকে পিছে দক্ষিণখানের ওইদিকে একটা মাদ্রাসা, নাম না ভালোই ভালো কারণ এখানে স্টুডেন্টরা থাকে সমস্যা,
সেটাই আমরাও চাই না সেটা বলবো,
তো এখানে আমার একটা ফ্রেন্ড পাশাপাশি শুইত, তারে আমি প্রায় ফলো করলাম এক সপ্তাহ ধরে, যে সে রাত্রেবেলা নয়টার দিকে খাওয়ার ইয়া দিত, খাবার টাইমে সে চলে যেত, সে রাত্রে আসতো বারোটা একটার দিকে, এসে চুপচাপ শুয়ে থাকতো, তো এই টাইমের মধ্যে কোথায় থাকতো, এত রাত্রেবেলা কোথাও যাওয়া নেই, তো আমি তারে জিজ্ঞেস করার পর সে বলে না, অনেকবার ফলো করছি যে সে কোথায় যায় তাও পাই না, যে সে বলতেছে মসজিদে যে আমি পড়াশোনা করি, সেই জায়গাও নেই, আমরা দুজন ঠিক করলাম, দুজন ঠিক করে বললাম যে তারে ফলো করবো, সে কোথায় যায় মানে খাবারের পর, সে সবার আগে খেয়ে ফেলে, ওদিন আমরা তাদের ফলো করার জন্য কমই খেলাম, উঠে গেল ফলো করতেছি, সে ঠিক বাউন্ডারিটা টপখানা হইতেছে যে মাদ্রাসার যে টয়লেটটা আছে সেই টয়লেটের পাশে একটা ওয়াল আছে, অ্যাটাচি ওই ওয়ালটা টপকে ওইখানে যায় বাউন্ডারিটা, বাউন্ডারিটা বিশাল বড় একটা এরিয়া, আর ওই বাউন্ডারি যখন টপকে নামে, প্রথম দিন সে নামছে, নামার পাঁচ মিনিট পর আমরা নামছি, নামার পর পুরা বাউন্ডারি খুললাম, তারে পেলাম বাউন্ডারির ভিতরে, আর বাউন্ডারির ভিতর বলতে দুই সাইড হইতেছে বাউন্ডারি অপোসাইডে হচ্ছে মানে পানি বলতে যায় পুকুরের মতো ডোবা যেগুলা, দুই সাইডে কোনো যাওয়ার উপায় নেই। আর এক সাইডে যেটা সেটা রোড, আর সে যদি বাউন্ডারি থেকে যেতে হয় তাহলে সে রাস্তা দিয়ে যেতে পারে, তার রোড থেকে যেতে পারে, সে বাউন্ডারি এখান থেকে টপকে আবার ওইখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। বাউন্ডারিটা পুরো ঘোরা পর আসার পর ওয়েট করলাম, সে বারোটার দিকে আসলো, আমরা দুজন পুরো খুঁজে পাইনি। সে বারোটার দিকে আসার পর সে বলতেছে, জিজ্ঞেস করলাম, সে এসে চুপচাপ শুয়ে পড়ছে, জিজ্ঞেস করলাম বাউন্ডারিতে গেছিলা কেন, সে বলতেছে তোমরা আসছো কেন, তখন আমি বলছিলাম যে বাউন্ডারিতে কেন গেছিল, আর রাত্রিবেলা খাওয়ার পর এত রাত্রি বাউন্ডারিতে আবার আসো বারোটার দিকে কই যাও। সে কিছুই বলে না, বলে না আমি আমার কাজে যাই, বাট তোমরা আমার কখনো ফলো করবে না। এটা নিয়ে জোরাজুরি আর বেশি করিনি, বাস সে এতটুকু কমান্ড করলো যে আমার পিছে ফলো করবে না, ক্ষতি হবে। তখন আরো আমার জিনিসটাই হয়ে গেল যে কি হতে পারে। তারপরের দিন আবার খাবার শেষে সে আবার গেল, তখন ঠিক করলাম যে সে নামার সাথে সাথে আমরা নামবো। আমরা তখন দুজন গেছিলাম, এবার গেলাম তিনজন। সে নামছে এক সাইড ওয়াল থেকে, সে নামছে আরেক সাইড ওয়াল থেকে, আমরা নামছি, সে নামার পরপরই আমরা নামছি, নামার পরপরই সে নাই, বাউন্ডারিটা পুরোটাই নেই, পুরোটা খুঁজছি, পুরো বাউন্ডারিতে আমরা তিনজন হাঁটছি, পেলাম না পেলাম না। ফলের গাছটা আর
গাছপালাই
আর কিছু না, এটা একটা ভিতরের সাইড তো, রোডের সাইড বড় একটা জায়গা পরিত্যক্ত। আমরা পুরোটা ঘুরে পাইনি, চলে আসলাম রাত্রে বারোটার দিকে আসলো, ও এবার জিজ্ঞেস করতে হয়নি, সে সোজা রাত্রে বারোটার দিকে এসে আমার পাশে ধপ করে শুয়ে পড়ছে। এবার মনে হচ্ছে সে খুবই একটা ইয়ে হয়েছে,
মানে আপনারা ওকে না পায় আপনারা ফিরে আসছেন, ফিরে এসে আপনারা শুয়ে আছেন,
হ্যাঁ ওয়েট করতেছি সে আসবে কখন বারোটার দিকে, প্রতিদিন তো এই বারোটা সাড়ে বারোটা দিকে সে আসলো, আসার পর বেডের উপর ধপ করে শুয়ে পড়লো, সে মশারি টানায় নাই, ধপ করে শুয়ে পড়লো। আমি ওঠে শুধু জিজ্ঞেস করলাম, আজকেও তো গেলা পাইলাম না, তো তুমি নামার সাথে সাথে বাউন্ডারি দেখলাম, বাট তোমার তো পেলাম না। সে আমার একটা ঝাড়ি দিয়ে হাত, আমি হাত দিয়ে জিজ্ঞেস করছি, সে আমার ঝাড়ি দিয়ে হাতটা ঘালা দিয়ে বললো যে তোমরা পাইছোটা কি, কি হয়েছে, তোমরা মানা করছে আমার ফলো করবে না, আজকেও ফলো করছে, আজকে যদি তোমার ক্ষতি হইতো কোনো, তখন বললাম আমাদের কি ক্ষতি হইতে পারে, তুমি তো গেছো তোমার খুঁজে পাইনি, বাট কারণটা কি। সে বললো যে এত কিছু তোমার জানার দরকার নেই, বাট আমার সাথে একটা কিছু আছে, আর আজকে তোমাদের বাতাসটা তার গায়ে লাগছে, আর তারা ও তোমার অনেক ক্ষতি করছে, মানে আমাদের ক্ষতি করতে চাইছে অনেক, বাট আমি নিষেধ করছি, অনেক কষ্ট আমি আটকে রাখছি, নেক্সট টাইম বললো যে দয়া করে আমরা ফলো করবো না, হয়তো তোমারও অনেক ক্ষতি হবে আমারও ক্ষতি হতে পারে। এটা শোনার পর আমরা চুপচাপ হয়ে গেলাম, বুঝতে পারছি তার সাথে কিছু একটা আছে। তো তারই কিছু না বলে সকালবেলা আমরা চুপচাপ আমাদের হুজুরকে বললাম এইসব ব্যাপার, সে বললো ঠিক আছে রাত্রে দেখবো। সেম একই কারবার এবার আমরা ফলো করিনি, সে রাত্রেবেলা বারোটার দিকে আসছে, আসার পর হুজুর ডাক দিল, তার ডাক দিয়ে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করছে, রাত দুটো পর্যন্ত আমরা সব দেখছিলাম। জিজ্ঞাসাবাদ করার পর সে বলল তার একটা ফ্রেন্ড আছে, পরিচিত হয়েছে মনে হয় পরিচয় হয়েছে দুই মাসের মতো, ফ্রেন্ডটা হচ্ছে কামরাঙ্গি চরে পড়ে, মাদ্রাসার ছাত্রই জিন, কামরাঙ্গি চরে পড়ে, সে কামরাঙ্গি চর থেকে এখানে আসে দেখা করতে,
মানে সেই ফ্রেন্ডটা কি জিন,
জিন সে কামরাঙ্গি চর থেকে এখানে দেখা করতে আসে, দেখা করে আবার এখান থেকে চলে যায়, এই হচ্ছে তার ফ্রেন্ড। আর সে নামার সাথে সাথে তার ফ্রেন্ডও তো দেখাই যায় না, তারও তো দেখা যায় না, আমাদের কথা বললো যে আমরা নাকি গেছি, তার গায়ে বাতাস লাগছে, সে অনেক রাগ করছে, এসব ব্যাপারও বলতেছিল। তখন বলছে যে তুমি তোমার ফ্রেন্ড এখানে কিভাবে আনো, তখন বলছে সে ঘটনা এমন বলছিল যে সে একবার বাড়ি থেকে এখানে আসার সময় তার সাথে আর কি দেখা হয়, তার সাথে দেখার পর সে তার ক্ষতি করেনি, সে ভালো, যেহেতু সে তার বলছে তার সাথে ফ্রেন্ডশিপ রাখবে, কথাবার্তা হবে, এইসব ব্যাপারই সে অনেক কিছু সাধত, মিষ্টি নিয়ে আসতো বা অনেক হেল্প করতে চাইতো, বাট ও নিত না কোনো ব্যাপার কোনো কিছু। তো হজুর এইসব ব্যাপারগুলো ঢেকে রাখলো, বললো যে ঠিক আছে নেক্সট টাইম তুমি কখনো এই রাত্রেবেলা ওর সাথে দেখা করতে যাবা না, দিনে করো রাত্রে দেখা করতে যায় না। আমার আমাদেরকেও বলে দিল যে তার পিছু কোনো ইয়ে করতে না, আমাদেরকে আলাদা ভাবে বলে দিছে তার পিছু কোনো ফলো টলো করো না, করো না, যেহেতু মানে তার সাথে যদি দেখা টেখা না করে সেই ফ্রেন্ড যদি খেপে যায় তা হয়তো তোমাদেরও ক্ষতি করতে পারে, তা তোমার ফলো করা করো না। তারপর আমি আর ফলো করি নাই, সে মানে কন্টিনিউ মিট তো করছে এটা অবশ্যই, কিন্তু সে কখন মিট করছে সেটা জানি না, বাট রাত নয়টার দিকে সে নিয়মিত থাকতো, দশটার দিকে থাকতো,
মানে সে হয়তো দেখা করার সময়টা পাল্টাই,
হ্যাঁ দেখা করার সময়টা পাল্টাই।
আচ্ছা,
তারপর এই ঘটনা তো শেষ হল, এই ঘটনা শেষে এখন মাদ্রাসা লাইফের মধ্যে স্বাভাবিক ছাত্রদের আমরা যারা থাকি তারা অনেক কিছু অনেক এক্সপিরিয়েন্স করছি দেখছি।
আচ্ছা,
ঠিক এরকমই তার কিছুদিন পর জ্যৈষ্ঠ মাস আমেষ সিজনটা, এই সিজনের মধ্যে আমার সাথে একটা ঘটনা ঘটলো, যেটা সেটা হচ্ছে সেই বাউন্ডারি নিয়ে। আমাকে অনেকেই বলছিল যে বাউন্ডারিটা অনেক খারাপ,
মানে তখন যেটা ঘটেছে জ্যৈষ্ঠ মাস ছিল, আমের সিজন ছিল,
হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড আগেও বলছে, অনেক ঘটনাও শুনছে যে বাউন্ডারিটা অনেক খারাপ, তখন আমরা তখন একটু ইয়া নিইনি
যে বাউন্ডারির ভেতরে দেখা করতে,
হ্যাঁ দেখা করতে গেলে সে গেল ওই বাউন্ডারিটাই। এখন আমি আর আমার একটা ফ্রেন্ড তার নামও খালেক, সে আমরা ওইখানে আর কি রাত্রিবেলা আম চুরি করতে যেতাম। একবার রাত্রে আম চুরি করতে গেছি, সে মূলত আমি গাছ উঠতে পারি না, সে গাছ উঠতাম নিচে পাহারা দিতাম। সে একবার গাছে উঠছে ভিতরে দিকে, গাছে উঠে আম পাড়তেছিল, আমি নিচে বসে ওয়েট করতেছি। যখন যাই তখন এইসব মাথায় সব থাকে না যে এত ভয়ানক জায়গা আসছি, ভয় লাগতেছে, এসব কিচ্ছুই লাগতেছে না। বসে আছি, সে আম পাড়তেছে, আমি ব্যাগ ট্যাগ নিয়ে আসি, সে ঠিক হঠাৎ করে নেমে গেছে, নেমে বলতেছে যে চলো এখান থেকে। আমি বললাম কি হয়েছে, বলে থাইকো না চলো। আমি বললাম কি হয়েছে, তখন আমার বলতেছে দেখলে ভয় পাবা না তো। আমি বললাম না কি হয়েছে, তো দেখো ওইদিকে কি যেতেছে। আমি প্রথমে খেয়াল করতে পারিনি কি হইতেছে, তো যখন আমি সাইড হয়ে যখন সামনের দিকে গেলাম তখন দেখতেছি যে আলাদিনের চেয়ার তো দেখছি, আলাদিনের চেয়ারের মতো প্রদীপ, ছোট ছোট আলো জ্বলে জ্বলে, ওটা ওটা হয়তো একটা মানে তামাক পাতার মতো একটা গাছ আছে, বড় বড় পাতা হয়, কালো হয়ে যায়, ওই গাছের উপর থেকে উঠতেছে ওইটা আস্তে আস্তে, আলোটা গাছের দিকে উপর উঠতেছে অনেকগুলো সারি সারি। তা আমি বললাম এটা কি দেখতেছি, বলে এটা অনেক খারাপ কিছু চলো। তখন আমি আবার বললাম যে ভালো করে দেখেন এটা কি, মানে আমি খারাপ ভয়ানক কিছু দেখতেছি না, দেখছি আলোটা উঠতেছে, দেখলাম সেটা শেষ, এবার ব্যাক করবো। ঠিক ব্যাক করার পর যে পিছে একটা জাম গাছ আছে, জাম গাছের এখান থেকে দেখতেছি যে বিলাই, বিড়ালও বলা যায় না, বিড়ালের থেকে একটু বড়, বন বিড়ালের মতো সাইজ, দেখলাম যে এটা একটার উপর একটা উঠতেছে, এক সার্কাসের মতো আর কি, একটার উপর একটা উঠতেছে।
কতগুলো ছিল?
প্রায় মনে হয় 20-30টার মতো, খেলা দেখাইতেছে, একটার উপর একটা উঠতেছে। এখন আমাদের যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে, মানে যে পিছের দিকে ব্যাক করবো ওই রাস্তাটার মধ্যে এখন চুপচাপ দেখতেছি আর বলতেছি দোয়া করতে, আমরা দোয়া টোয়া পড়তেছি এই জায়গাটার মধ্যে। তারপর সাইডের লাঠি দিয়ে যেগুলো আমি পারি সেগুলো পুরো বন্ধ করে দিয়ে দিছি, যাতে আমাদের এখানে যখন না করতে পারে। আমরা চুপচাপ বসে আছি, আমি বললাম এটা শেষ হোক তারপর যাই, দুজনে চুপচাপ দাঁড়িয়েছে। আর আমার একটা সাহস ছিল, সে ছিল সাথে, আমি একলা থাকলে তো কি হইতো, একজন তো আছে আমার সাথে। চুপচাপ দেখতেছি বিড়ালের খেলা গেল, এবার সামনে আগাই, যখন সামনে হেঁটে যেতেছি তখন আবার একটা পিসে আওয়াজ দিয়েছি, পিসে আওয়াজ আসার পর দেখলাম যে ছায়ার মতোই বলতে পারি, একটু লাইটের মতো দেখা যেতেছে সব, যে সবাই ছাতা নিয়ে ঘুরতেছে এবং তারা অনেকক্ষণ থেকে গোল চক্কর মতো করলো, গোলের মতো হাঁটলো, হাঁটার পর এবার এরা আবার একটার উপর একটা উঠতেছে। এরা যখন দেখছি তখন বলছে আমি এখানে থাকতে পারবো না, সোজা দৌড় দি। আমরা দুইজন দৌড় দিয়ে চপকে চলে আসছি, আসার পর চুপচাপ শুয়ে আছি, কারোর কি সব ঘটনা কিছু বলি নেই। তারপরের দিন যখন আমার একটা ফ্রেন্ডে যখন এই ঘটনা বলতেছি, সে বলল যে আবার তুমি বলছিলাম যে জায়গাটা খারাপ, কারণ সেও আগে এই জায়গাটা দেখছে, ওই জায়গায় একটা সাউন্ড হয়, এমন একটা সাউন্ড পাইছে যে দুই হাতির কানের মতো দুইটা বাড়ি খেতেছে উপরে দেখতেছে, আমার একটা কিছু দেখছে। আমার বলছিল বাউন্ডারি যেতে খারাপ, তারপর আমরা গেছি কেন, এই একটা ভয়ের ব্যাপার গেছে। ওই মাদ্রাসার মধ্যেই আরেকটা ঘটনা যেটা নিজের সাথে ঘটছে সেটা হইতেছে,
আপনার সাথেই ঘটেছে?
হ্যাঁ, আমার সাথে যেটা ঘটছে সেটা হইতেছে পরীক্ষার আগে, আমি যে পরীক্ষার আগে যেহেতু পড়া চাপ থাকে অনেক, মাদ্রাসে পড়তে পারতাম না টাইম ছাড়া, একটা টাইম করা থাকে, টাইমে পড়ো, সবাই ডিস্টার্ব হতো, সবাই ঘুমের টাইম, তো আমরা মসজিদে যা পড়তাম, সেই মসজিদের পিছে হইতেছে সর্দারদের কবরস্থান, ভিতরের দিকে আরো ভিতরের দিকে কবরস্থান। এখন আপাতত বেশ বাড়িটা হয়েছে, বাট কবরস্থান জায়গাটা অনেক ফাঁকা, এখন একটা পুকুরও আছে। তো আমরা যখন ওই জায়গায় পড়তেছি, যেহেতু আমরা মসজিদের ভিতরে পড়তে পারতাম, ওই জায়গায় ওই দিন তাবলিগের জামাত আসছে, তাবলিগের জামাতের কারণে আসার কারণে আমাদের বারান্দায় এসে পড়তে হইতেছে। তো সবাই 4-5 জন ছিলাম, সবাই পড়ে চলে গেছে, আমি আর একটা ফ্রেন্ড ছিল, সে দুইজন আমরা দুইটা পর্যন্ত পড়তেছিলাম। তো হঠাৎ আমি এক কর্নার পড়তেছি, ও আরেক কর্নার পড়তেছে, ও যে কর্নারটা পড়তেছে সেই রোডটা হইতেছে কবরস্থানে গিয়ে যাওয়ার। সে হঠাৎ করে পরে স্টপ করে আমার বলতেছে, আমার ছোটই হওয়ার কি, আমার বললো হাসান ভাই এদিকে আসেন, কি হয়েছে? তো আমার বললো একটা আওয়াজ পেতেছেন, চুপচাপ শুনেন। তো আমি প্রথমে শুনি নাই, পরের বার অনেকক্ষণ চুপ থাকার পর একটা আওয়াজ শুনলাম, যে একটা চিকন কান্নার আওয়াজ হইতেছে, বিড়ালের কান্নাও এত চিকন না, এত চিকন একটা কান্নার আওয়াজ আসতেছে পিছের দিক থেকে, এবং কান্নাটা আওয়াজটা আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, আমাদের দিকে,
যে দিকে কবরটা আছে, কবরগুলো আছে ওই দিক থেকে,
হ্যাঁ ওই দিক থেকে মসজিদের দিকে আসতেছে আমাদের আওয়াজটা, আরো মানে সামনে থেকে সামনে আসতেছে।
আচ্ছা,
আমরা শুনতেছি, আমি বললাম যে জিনিসটা কি হইতে পারে। তখন ও বলতেছে দেখেন গ্রামের বাড়িতে গুলো পাতিল মানে পাতাল পাশি বলে, ঘটনাটা বের হওয়ার পর সে বললো হ্যাঁ শুনতে পারতেছি চলো দেখে আসি কি। তখন আমি বললাম যে যাওয়াটা ঠিক হবে না এইসব ব্যাপার। সে জোর করতেছে জানা চলো দেখে আসি, তিনজনই তো সমস্যা নেই,
খুব আগ্রহ দেখা।
তারপর আমার খুব ইচ্ছা করতেছিল জিনিসটা কি পাতালপাশি টাইপের,
অনেকে বলবে কি যে ভয় লাগে না, আসলে ভুল, কিন্তু ভয় লাগে, আবার দেখতে ইচ্ছা করছে কি ভয় লাগতেছে।
বাট একা থাকলে কখনোই না, একা থাকলে তো এখানেই শেষ। বাট যেহেতু দুইজন আছে তখন সাহসটা আরো বাড়ে। একবার তিনজন আসছি, আমি বললাম ঠিক আছে চলো দেখে আসি। সে হাঁটলাম বেশি না, 7 মিনিট লাগে আর কি পিসির দিকে যেতে, 7 মিনিট 10 মিনিটই ধরলাম, 10 মিনিট লাগে ওইখানে যাইতে আর কি কভার সেন্টার পড়তে। তো আমার পিসে হাঁটতেছি, যেহেতু দেখতেছিলাম সাউন্ডটা কাছে আসতেছিল, এবার আমরা যখন যাইতেছি তখন দেখতেছি সাউন্ডটা আস্তে আস্তে পিসের দিকে যাইতেছে দূরের দিকে। তখন আমরা হাঁটতেছি, বললাম কই সাউন্ডটা তো আরো শোনা যেতেছিল, এখন তো আরো পিসির দিকে যেতেছে। বললাম আমি বলছি যেন চলো দেখাসি। আর যে তাবলিগে যে ফ্রেন্ডটা ছিল সে অনেক আগে হাঁটতেছে, সে খুব আগ্রহ, সে দেখবে জিনিসটা কি। হাঁটতে হাঁটতে কবরস্থান পার হয়ে গেছে, কবরস্থানের গেট আমাদের ডান সাইডে, আমরা কবরস্থান পার হয়ে গেছি,
কবরস্থানের বর্ডার ক্রসড।
কবরস্থানে আমরা ডান পাশে পড়ে, আমরা ঢুকি না কবরস্থানের দিকে, অনেক বড় একটা কবরস্থান। আমরা সোজা হাঁটতে হাঁটতে কবরস্থান পার হয়ে আর সামনে দিয়ে গেছি। বাট কবরস্থানে যেতেছে এমন কি দরজাটা ঠিক আছে, বাট ওয়ালটা এতটুকু হাইট, কত ফিট, 2 ফিট হাইট বা 3 ফিটই হাইট, বাকি সব দেখা যেতেছে খোলা,
মানে প্রায় কোমর সমান।
হ্যাঁ, কোমর সমান। তারপর গেটটা দিয়ে রাখছে যেহেতু একটা সুন্দর জায়গা বর্ডার একটা। আমরা হাঁটে যেতেছি, হঠাৎ করে সে ফ্রেন্ড আমার হাত দিয়ে বললো সামনে যে লাভ কি সাইডে দেখাই। তখন আমি তাবলিগের ফ্রেন্ডটাও দেখতেছি, মানে স্লিম টাইপের একটা মেয়ে, খুবই চিকন চাকন একটা মেয়ে, সাদা সাদাই পুরোটা সাদা, তার শৈলী কি পড়া আছে সেটা দেখা যেতেছে না, পুরোটা সাদা একটা ইয়া দেখা যেতেছে, যেহেতু মানে আলোর মধ্যে দেখা যায় যেরকম কালো একটা, যদি কালো মানুষ হয় খুব কালো দেখা যায়, ফর্সা টাইপের হয় তো একটু সাদাও দেখা যায়। সে বুঝা যেতেছে সে সাদা একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওই জায়গায়, মানে সে আস্তে আস্তে হাঁটে ওই দিকে যেতেছে। তখন সে বলতেছে, বলছিলাম পাতালবাসী, এখন ব্যাক করেন, দেখছেন তো তাবলিগে জামাতের, বলতেছে ঠিক আছে চলে যান। সে এখন ভয় পাইছে ঠিক মতো যে দেখছে এবার, মানে ঠিক আছে ব্যাক করো। এখন আমার সাথে যে ফ্রেন্ড আছে সে আবার ওই গ্রামের ছেলে, তো সে ভালোই আছে, সে বললো যে হাঁটেন বাট পিছে তাকায়েন না, যাই হোক পিছে তাকায়েন না, আর কেউ দৌড় দিয়ে না, মানে তিনজন আছে তিনজনে একজনের ফালায় দৌড় দিয়ে না, সমানভাবে হাইটে যান বাট পিছে তাকায়েন। আমরা দ্রুত গতিতেই হাঁটতেছি,
মসজিদের দিকে হাঁটতেছি,
মসজিদের দিকে ঘুরে গেছি,
ঘুরে ফিরে আসতে
ফিরে হাঁটতেছি। তো আমার সাইডে যে আমি মাঝখানে ছিলাম, আমার এক সাইডে ও ছিল এক সাইডে ছিল, এখন আমার যে ফ্রেন্ড ছিল সে তো কবরের সাইডে পড়ছে। আমরা তিনজন একই হাঁটতেছি জোরে দ্রুত গতিতে হাঁটতেছি, আর মেয়েটা ছিল অনেক দূরে, আমরা কাছে থেকে দেখি নাই, দেখলে তো অনেক কিছু দেখতে পারতাম, মেয়েটা অনেক দূরে দেখছি, আমরা জোরে হাঁটে আসতেছি। তখন এসে বলে বলে পিছে তাকাবেন না, পিছে তাকাবেন না। মসজিদে আসলাম দ্রুত গতিতে, তিনজনে আসি মসজিদে। আসার পর সে আমার ফ্রেন্ডটা প্রথমে এতটুকু বলে নাই, সে বলতেছে আমি আবার ওই মসজিদের দোতলায় ঘুমাইতাম উপরে। সে আমার বলতেছে খালি ভাই কিছু না মনে করলে আমার দিয়ে আসতে পারবেন, আমরা আমি দিয়ে আসতে পারলে তো আমি আবার আসতে পারবো না, আমার তো নিয়ে আসতে হবে কেউ। সে মাদ্রাসা হোস্টেলে থাকে আর আমি মসজিদে উপরে থাকি, ক্রস করে যাইতো না না না, ওটা আরেক সাইডে, মানে একটু দূরত্ব দেখে সে ভয় পেয়ে
যায়, আর হোস্টেলের মধ্যে একটু দূরত্ব
আছে, আর সে ভয় পাওয়ার কারণে সে একা যেতে পারতেছে না। সে আমার বলছে আমার একটু দিয়ে আসেন। আমি বললাম যে ভাই আমি আপনাকে দিয়ে আসলে আমি আসবো কি করে, তার থেকে ভালো আমার সাথে দোতলায় ঘুমান। এতটুকু বলার সাথে সাথে সে সেন্সলে হয়ে পড়ে গেল। আমি বললাম তিনজন আসিলাম, তিনজনে তো কোনো ভয় পাইলাম না, ভয় পাইছি ওই জায়গায় বাট আমরা তো কিছু দেখিও না, সে এমন ভাবে হয়ে গেল কেন। তার 10 মিনিট হয়েছে, তার পানি টানি দিয়ে উঠালাম, উঠার পর সে খুব পাগলামির মতো করতেছিল, বলল যে আমার তো ঝাড়ি মারতেছিল যে বলছিলাম যেতে না এইসব ব্যাপার নিয়ে। আমি বললাম কি হিসেবে, আমরা তো গেছি, ভয় এত পাওয়ার কি আছে, বললো আপনারা তো আমার ডান সাইডে ছিলেন বাট আমি তো এক কর্নারে ছিলাম, আমরা যে এত দূর দূর হাইটে হাইটে আসতেছি বাট আমার বাম সাইডে আমি দেখতেছি মেয়েটা আমার সাথে সাথে হাঁটতেছে, মানে তার সাথে সাথে মেয়েটা হাঁটতেছে,
মানে মানে আপনাদের তিনজনের সাথে,
তিনজনের সাথে সেও আছে
কিন্তু ওই ছেলেটার পাশে,
ছেলেটার পাশে, ছেলেটার পাশে সেও আসতেছে, একজন পাশে থাকলে তো বোঝা যায় সে তাকাইতেও আছে না, মানে আমরা তো কেউ পিছিয়ে তাকাইনি, ডানাও তাকাইনি, বামেও তাকাইনি, তারা তিনজনে আমরা একসাথে সাইডে হাঁটতেছি,
আমার পাশে সে, চারজন হাঁটতেছিল,
হ্যাঁ আমার পাশে সে, বাম পাশে আমার ফ্রেন্ড, বাম পাশের দিকে তার বাম পাশে হাঁটতেছে ও, সে বলল একই লেভেলে হাঁটতেছি, সে আমাদের একই লেভেলে হাঁটতেছে। আর সে হাঁটার বর্ণনা এমন দিল যে আমরা হাঁটলে তো নড়ি, এক কাঁধ নড়ে এক কাঁধ নড়ে, তার হাঁটার হইতেছে মনে হয় সে স্মুথ স্মুথ ভাবে আসতেছে বাতাসের মতো, তার সাথে হাঁটতেছে। এটা শোনার পর বললাম যে আসলে ওই জায়গাটা যাওয়া ঠিক হয় না পাতাবাজি। তারপর যখন হুজুর দিকে বলছি, হুজুররা আরো ভয়ানক ভাবে বিশ্লেষণ দিল যে তারা বললো যে তোমরা পিছে ব্যাক ক্যান করলা, পাতালবাসী তো দেখছি ওই জায়গায়, তোমরা পিছে ব্যাক ক্যান করলা, তোমার সামনেই হেঁটে যেটা হয়তো সামনে থেকে ঘুরে পুকুর পাড়ে হেঁটে ঘুরে তারপর রাস্তা
একই পথ দিয়ে আসতে,
একই পথ দিয়ে তোমরা ব্যাক করছো, তাই ও বুঝতে পারছো তোমরা ভয় পাচ্ছ বা তোমরা দেখছো ওকে, এই কারণে তোমাদের ফলো করছে, এনা ছাড়া তোমরা যদি উপাস থেকে ঘুরে আসতা ভয় হইতো ঠিক আছে, উপাসে ঘুরে আসতে তোমাদের কোনো ক্ষতি হইতো না, বাট ওই ছেলের আসলে জ্বর ছিল অনেক, বাসায় চলে গেছিল সব ব্যাপার।
রিল টাইপ আউটছে যখন
আমি সিরিয়াসলি আমার আমি নিজে আসলে
আই হ্যাভ হ্যাড গুজ বাম্পস আফটার আ লং টাইম।
একই তো সে এমন জায়গা চোখ বন্ধ করে বললেও ভালো অনেক, এন্ড তাকিয়ে থাকলে আরো ভয়।
তার
কারণে যাতে আমাদের জন্য ক্ষতি না হয়, সে যদি আমাদেরকে বলতো আমরা নিশ্চয়ই তো দৌড় দিতাম
না। ন্যাচারালি বললে তো ফার্স্ট কাজ হচ্ছে আমার বামে চোখ চলে যেত রে বাবা, আমার না বললেও।
হ্যাঁ আমার ফ্রেন্ডের এটা এটা ভালো এক্সপিরিয়েন্স আছে, সে তাকায়ও নাই, সে বুঝতে পারছে এমন একটা শক্ত ইয়া নিয়ে চলে আসছে মন্দির দিকে, তারপর সে সেন্স হারাইছে। যদি ওই জায়গায়
হারাই সিরিয়াসলি রেহান, এই ডরের তিন চারটা জায়গা ঘোরা হয়ে গেছে, তার মধ্যে আজকে যে এই ঘটনাটা শুনলাম এটা শুনে আমার সিরিয়াসলি আমি
হাসান ভাই আমি এই পর্যন্ত ডরের জন্য ডর ছাড়া প্রচুর গল্প শুনছি,
হয়তো বা এটা মনে হচ্ছে কিছুই না, না জঙ্গলের মধ্যে না মানে উইয়ার্ড কোনো জায়গাতেও না, নর্মাল একটা সুন্দর ইয়েতে জায়গা, কিন্তু যে বর্ণনাটা পাইছি মানে
মানে সবাই শুনে তো একটা ভয় পায়, বাট ওই মুহূর্তে ওই জায়গায় যে থাকে তার যে কি অবস্থা হয় সেটা যার সাথে না ঘটে সে জীবন
বুঝতে পারছি যে তার সাথে কি হতে পারে।
টানা চারবার এরকম এক পর্যায়ে পড়ছি যে জায়গাটার মধ্যে আমি বুঝতে পারছি যে এই জায়গা থেকে মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো এতটাই কঠিন পরিস্থিতি থাকে, ওইখান থেকে বের হওয়া আসা এতটাই কঠিন হয়ে থাকে, কারণ ওইটা কোনো সুস্থ মস্তিষ্ক থাকে না যে দেখার, যেটা দেখতেছি আমি সুস্থ আছি কি কখনোই না, ওই জিনিসটার মধ্যে দেখছি, দেখার পর আমি টিকে আছি দুইটা ফ্রেন্ডের কারণে, দুজন সাথে আসছিল, তাই একা থাকলে তো আমি ওই জায়গায় শেষ। দ্বিতীয় ব্যাপার হইতেছে আরেকবার যেটা ফ্রেন্ড আরেকবার হইতেছে যে দাদির বাসায় হয়েছে সেটার কারণে তো আমি পুরাই শেষ, নড়তেও পারি না চড়তে পারি না, ওই জায়গায় শেষ হারাই ফেলাইছি, এমনকি আমার সাথে সারা রাত কি হয়েছে সেটা জানি না, আমার সকলে সব ভুকু উঠেছে, এমন একটা পরিস্থিতি থাকে ওই মুহূর্তগুলোর মধ্যে। ঠিক ওইটার মুহূর্তের মধ্যে আরেকবার হয়েছিল ঠিক এরকমই, আমি যখন মাদ্রাসা দোতলায় থাকি যেহেতু পড়াশোনা করে আবার যখন মাদ্রাসার দিকে আসি সেম এরকম রাত্রে একবার
মানে মসজিদের দোতলা থেকে পড়ালেখা শেষ করে আপনি হোস্টেলের দিকে আসছিলেন,
তখন মসজিদে দোতলায় থাকতাম অনেক সময়, পড়ার কারণে মসজিদে দোতলায় থাকতাম আবার হোস্টেলেও থাকতাম, দুই দিকে মিলিয়ে থাকতাম। এখন ওই দিকটা হয়েছিল তখন মাদ্রাসার প্রায় ছুটির দিক, আমার বেড হইতেছে মসজিদের দোতলার দিকে প্রায় খালি হয়ে গেছে ছুটির দিক, বিকালের দিকে ছুটি হয়েছে সবাই প্রায় চলে গেছে, যাদের দূরে দূরে তারা আর কি এখানে আসে কিছুটা। ওই দিন রাত্রে আমি হাতে ঘুমাইছি, মানে প্রথমে তো ঘুমাইনি, প্রথমে দেখছে ছয় সাতজন ফ্রেন্ড ছিলাম আমরা, যে একসাথে যারা ক্লাস করি ছয় সাতজন ফ্রেন্ড আমরা আড্ডা দিতেছিলাম রাত্রে এগারোটা না
দশ বছর। কিছু খেয়াল করছিস কিছু একটা ডাকতেছে এখানে
কথা
বলতে পারছি বুক কাঁপতেছে,
ক্লোজ হয়ে যায় আমরা
মানে মাদ্রাসার ভিতর আগে ছয় সাতজন ফ্রেন্ড আড্ডা দিচ্ছি রাত এগারোটা বারোটা পর্যন্ত জেগেছিলাম, নর্মালি এতটা রাত জেগে হয় না, ছুটির কারণে আমরা জেগেছিলাম রাত বারোটা পর্যন্ত আড্ডা দেওয়ার পর অনেকে আছে দেখা যাচ্ছে ঘুমাই গেছে, তো আমার বেড তো ওই জায়গায়, এখন আমার একলা যেতে আমার সাথে যারা ছিল তারাও ওই জায়গায় ঘুমাইতেছে, বাট আমি একলা এই জায়গায়, আমি বললাম আমার বেড তো ওই জায়গায় আমি নিয়ে আসি, আমি বলে উঠে আমি বললাম ঠিক আছে আমি ওই জায়গায় ঘুমাই, তোমরা ওই জায়গায় ঘুমাই পড়ো, বারোটা সাড়ে বারোটা বাজে ঠিক, সেটা বলি মাদ্রাসার পাশে হইতেছে পুকুর, বড় পুকুর, ওই পুকুরে আমি সাঁতার শিখছি, পুকুর থেকে আমি হাইটে যেতে হয় চিকন রাস্তা হয়ে, চিকন রাস্তা থেকে তারপর যাই তোমরা ঘুমাও আমি আসতেছি, তো আমি বলছি মসজিদে আমি হয়তো ঘুমাবো আর না তো আমি আমার ফেরত চলে আসবো, আমি যেতেছি রাস্তাতে হাঁটতেছি তো পুকুর পাড়ে একটা আওয়াজ হইতেছে, কেউ হয়তো গোসল করতেছে এমন কিছু, আমি পুকুর পাড়ে গোসল করতেছি কি আমি দেখার জন্য শুধু তাকাইছি, পুকুর পাড়ে কেউ গোসল করতেছে না, বাট যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখলাম আমার বড় একটা ছায়া ওই পুকুর পাড়ে দেখা যায়, আমার ছায়াটাই
আপনার ছায়া দেখা যায়,
আমার ছায়া দেখা যাচ্ছে পুকুরের ওই পারে,
মানে আপনি এই পারে আছেন আপনার ছায়া দেখা যাচ্ছে,
আর যেহেতু মাদ্রাসা এই সাইডে তো ছায়াটা শুধু পুকুরে পড়বে আলো দিকে যায়, বাট আমার ছায়াটা পুকুরে, নর্মালি সবাই দেখে যায় আমি হাঁটতেছি আমার ছায়াটা পুকুরে দেখা যেতেছে, বাট আমার ছায়াটা এত বড় হয়েছে যে ওই পাশে গাছ গাছালির মধ্যে লাইটটা পড়ে, যেহেতু একশো পাওয়ারের বাল্ব গুলো অনেকগুলো বাল্ব গুলো লাইটে আলো বেশি পাবে, আমি দেখতেছি আমার ছায়াটা স্পষ্ট দেখা যেতেছে ওই পারে আমার গাছের মধ্যে ছায়াটা পড়তেছে, আমি জিনিসটা অবাক হলাম যে আমার ছায়া তো এখানে থাকার কথা ছোট হয়ে
ছোট হয়ে
এত বড় হয়ে গেল কি করে, আমি আবার একটা হাত দিলাম দেখলাম আমার ছায়া আর তো ওই পাশে হয়ে গেছে, ভালোই আমি ছায়াটা দেখতেছি আমি হাত নাড়াইতেছি এবার যখন দুই পা দিলাম, দুই পা আগে গেলাম, তৃতীয় পা দেওয়ার সময় দেখি আমি হাঁটতেছি, ওটা দাঁড়ায় আছে,
মানে
ছায়ার নড়তেছে না। আমি তখন অবাক হয়ে গেছি, আমি বললাম, তখন আমি ভয় পাই নাই, আমি বললাম কি হইতে পারে। আমি আবার হাত দিলাম, দেখি হাত নাই, পিছের দিকে পা দিলাম, দেখি না, আমি পিছের দিকে পা দিছি, পিছের দিকে তারপর ছায়া নড়তেছে না। তখন আমি পিছিয়ে দিকে তাকালাম, এটা কার ছায়া হইতে পারে, আমার ছায়া তো ছাড়া উপায় নেই। তখন তাকিয়ে আছি, আমি একটানা তাকিয়ে আছি ছায়া দিকে, ছায়াও নড়তেছে না কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ করে দেখি ছায়াটা একটা নিমিশের মধ্যে ছোট হয়ে দিকে সোজা চলে গেছে। তখন আমি অবাক হয়ে দাঁড়াইছি, আমি পিছিয়ে ব্যাক করে মাদ্রাসায় চলে যাবো না, আমি থাকবো ওই জায়গায়। এই চিন্তাটা করার মাঝখানের মধ্যেই দেখলাম ছায়াটা আবার ওই জায়গায় আসলো, সেম যে জায়গাটা দেখছি দাঁড়িয়েছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এখন আমি বলছি আমি থাকবো না, দৌড় দিয়ে একটা মাদ্রাসার দিকে আমি আমার ফ্রেন্ড গেম নিয়ে আসি। ঠিক দৌড়টা দিচ্ছি, এই টাইমে দেখতেছি ছায়াটা ওই পাশ থেকে এই পাশে আসতেছে। এবার দেখতেছি ছায়াটা আমার সাথে এই পাশে পাশে নড়াচড়া করতেছে, সেই যে পুকুরের পাশ থেকে আমার দিকে আসতে,
সরাসরি পুকুর
সরাসরি দিকে আসতেছে। আর আমি যে দরজা দিয়ে বেরোইছি সেটা হইতেছে মাদ্রাসার এক দরজা থেকে বের হইলো বিশাল একটা জায়গা, তারপর হইতেছে আবার আরেকটা দরজা পড়ে, ওই দরজাটা নর্মালি আটকানো। আমি চিন্তা করছি যে আমি ওই পর্যন্ত দরজা পর্যন্ত যেতে পারবো না, যদি এটা পুকুরের পার থেকে আসতেছে হয়তো আমার টান দিয়ে পুকুরে নিয়ে যাবে, আমি দরজা পর্যন্ত পৌঁছাতে পারবো না তার গতিতে। আমি সোজা পাশে যে দরজাটা আছে স্টিলের দরজা, তো আমি ওইটার মধ্যে ভাঙি মারছি, কারণ ওটা আটকানো। বাট আমি এমন ভাবে ভাঙি মারছি যে আমি ভাঙিয়ে ঢুকতে পারবো, এমন ভাবে বাড়ি মেরে বাসি ওখানে পড়ছি, আমি হাতেও ব্যথা পাইছি। তো ফ্রেন্ডরা কাঁচা ঘুম ছিল, সে উঠে দরজা খুলছে, বলে কি? আমি বললাম আমি এটা দেখছি, এই ছায়াটা এখান থেকে দেখি। ফার্স্টের দিকে কেউ আমার একটা ইয়া করে নাই, বলে কি সব ব্যাপার। তারপর কয়েকটা ফ্রেন্ড বলতেছে আসলে ভয় কিছু হইতে পারে, তখন বলতেছে আমরা একসাথেই ঘুমাই, ইয়া হইতে পারে, কোনো সমস্যা হইতে পারে। একসাথে ঘুমাইলাম, ওইখানে চারজন ফ্রেন্ড ছিলাম, চারজনের মধ্যে দুজন আগে চলে গেছিল মসজিদে, আমরা চারজন ছিলাম মাদ্রাসার ওই হল রুমের মধ্যে ঘুমাইতেছি। এখন আমার তো ঘুম আসে না এই ঘটনা ঘটার পর, আমি এক একটা ফ্রেন্ড শুধু খোঁটায় খোঁটায় জায়গায় রাখি, যে দেখ আমার সাথে একটু জায়গায় আমি ঘুমানোর পরে ঘুমাই। এরকম করতে করতে চারজনই জায়গা আছি, একজন একজন ঘুমাইতে দিতেছি না এই ভয়ের কারণে। কিছুক্ষণ পর ওই দরজাটা বললাম যে এক দরজা আটকানো, আরেক দরজাটা নর্মাল শুধু আজানো থাকে, কেউ যদি বের হয় আর ঢুকে এরকম। কিছুক্ষণ পর টের পেলাম ওই দরজাটা খুলে কেউ ঢুকছে। আমরা চারজন ফ্রেন্ড এবার চুপচাপ তাকিয়ে আছি, কে ঢুকলো? নর্মালি লাইট জ্বালানো ডিম লাইট, ঢুকছে একটা, ঢুকছে ছায়া, পুরোটাই ছায়া দেখতেছি। ঢুকছে, ঢুকার পর আমার মশাই সামনের দিকে হাঁটতেছে, চলাফেরা করতেছে। এবার দেখলাম যেখানে হুজুরে থাকে বেড, নর্মালি টু চার বেড থাকে, ওই বেডের উপর বসছে। আমরা বললাম কোনো কথা বলতে না, এটা কোনো আমাদের কেউ না,
লাইটের আলোতে
আছে। হ্যাঁ, আমরা আমাদের কেউ না, এটা অন্য কেউ বসে থাক, সে ওই জায়গায় বসে আছে। তার একটু পর দেখলাম ভিতরে ঢুকলো, এবার চিনতে পারছি আমাদের বোর্ডিং এর যে দায়িত্ব নেয়, সেই দায়িত্ব যে থাকে সে ঢুকছে, তার তার চেহারা তার ফিকার সবকিছু ঢুকছে। আমরা চারজন ফ্রেন্ড চুপচাপ দেখতেছি, এক একজন বলতেছে চোখ বন্ধ করে রাখ, আরেকজন বলতেছে না দেখে থাক, আমরা কথা ফিস ফিস করে বলতেছি সেও তারা শুনতেছে। সে চারজন বোর্ডিং আসলো, তার পুরো দেখলাম আমাদের দিকে এভাবে তাকিয়ে 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 গিয়ে সে ওই বেটে যেয়ে বসলো, বসে তারা কথা বলতেছে। তখন আমরা চারজন ফ্রেন্ড বলছি চিল্লান দিয়ে উঠি, এখন উপায় নেই। তার মধ্যে আমরা বলছি চিৎকার দি, এনা ছাড়া উপায় নেই। আরেকদিকে বলতেছে যে চিৎকার দিলে কোনো লাভ নেই, যে দায়িত্বে যে এখন আছে সে একবার শেষে রুমে, পুরো মাদ্রাসা লম্বা এক আমরা মাঝখানের দিকে, শেষের দিকে কেউ নেই, সামনের দিকে যে দায়িত্ব থাকে তারা দরজার এখানে, সে এত রাতে ঘুমাইয়ে গেছে। আমরা বললাম চারজন ফেরত উঠে বস, কোনো উপায় নেই, উঠে বসে থাক। তখন আমরা তিনজন চারজন মিলে দোয়া করতেছি আর বলতেছি চোখ বন্ধ রাখ, দোয়া করতে পড়তে চোখ খুলে দিবি, আর কেউ নাই, চোখ বন্ধ করে দোয়া পড়তেছি। চোখ বন্ধ করে দোয়া পর আমার সাথে আরো একটা ফ্রেন্ড এসে চোখ খুলি নাই, বাট দুইজন ফ্রেন্ড যখন বলছি এবার চোখ খুলে উঠে বস, আমরা তিনজন একসাথে বলছি, চারজন একসাথে বলছি, এবার চোখ দোয়া পড়ছি, এইসব এসব দোয়া পড়ছি, এবার চোখ খুলতে হলে বস, আমরা দুইজন চোখ খুলি না, আর দুইজন যে চোখ খুলছে, দুইজন চোখ খুলে পর এমন একটা চিৎকার দিচ্ছে, চিৎকার দেওয়ার পর আমরাও ভয় পেয়ে গেছি, তার চিৎকার আমরা পরে চিৎকার দিচ্ছি, তারা চিৎকার না আমরা চিৎকার দিচ্ছি। চিৎকার দিয়ে চারজন মিলে কোনো কথা নাই, বালিশ টালিশ আমরা কিছু জানি না যে কি হয়েছে না হয়েছে, আমরা দুজন জানি না, বাকি দুজনের দৌড় দেখে আমরাও দৌড় দিচ্ছি। দরজা খুললে বাইর হয়ে সোজা কেয়ারটেকার এখানে আসি, তার দরজাটাকে উঠাইছি, উঠানোর পর বলতেছি রুমে আসতে, এসব ব্যাপার লাইট জ্বালাইছি। তখন বলতেছে আমি তখন আমরা দুজন যে দেখি নাই, দুজন বলতেছি কি হয়েছিল, তখন কেয়ারটেকার বলতেছে কি হয়েছিল যে ও তোমার পাশে দুজনেই বুঝে নেই, তখন ও বলতেছে এই ছায়া হিসেবে ঢুকছে। আমার এত রুক্ত ঠিক আছে, বাট দোয়া টোয়া তো পড়ছিলাম, তারপর কি হয়েছে বল, দোয়া পড়ার পর চোখ তাকায় দেখি দুই ছায়া, মানে এক ছায়া হইতেছে তার বেডের উপরে মশারির উপরে বসে, মানে হাওয়ায় ভাসতেছে, আরেক যে বোর্ডিং এর হুজুর সে হইতেছে তার মাথায় হাত বুলাইতেছে,
তার মাথায় ওই ওদের মাথায়
ওদের মাথায় যে তাকাইছে দুইজন, যে দুইজন তাকাইছে। আমরা তো চিত হয়ে শুয়ে আছি, দেখছি ডান পাশে দেখছি, দেখার পর চিত হয়ে চারজনই ঠিক করছে দোয়ার চোখটা বন্ধ করবো, দোয়া টোয়া পড়বো, যেহেতু চলে যায় দোয়া দূর পড়লে, দোয়া দূর পড়ার পর তাকাবো। দোয়া দূরত করার পর আমার চারজন তো তাকানোর কথা, আমরা দুজন তাকাইনি ভয়ে, চোখ বন্ধই রাখি, দুইজন যে তাকাইছে তাকানোর পর একজন দেখছে তার মশার উপর ছায়াটা ভাসতেছে, সে চোখ খুলার সাথে সাথে আরেকজন চোখ খুলছে, তার মাথায় হাত বুলেতেছে ওই বোর্ডিং এর যে দায়িত্ব আছে সে। এই চিৎকার হওয়ার পর সে কেয়ারটেকার বলতেছে ধুর এইসব ভয় পাওয়ার কি আছে, এইসব ভালো কিছুই আসে না স্যার, এইসব ঢুকার কোন সাহস নেই কারো কিছু, এটা ভালো কিছুই আসছে বাট তোমরা ভয় পাইছো বেশি। আমি বললাম এখানে আর সম্ভব না, তার দুই মাস পর আমি ওইটা ছেড়ে দিচ্ছি মানুষের।
কিন্তু আমাকে বলেন ওই ওই যে বোর্ডিং এর দায়িত্বে ছিল উনার সঙ্গে আপনাদের আর দেখা হয় না কথা হয় না?
উনি
ওইটা আসলে কে ছিল?
উনি ছুটি হয়েছে বিকালের দিকে, সে বিকালের দিকে বাড়ি চলে গেছে, সেটা আমরা চারজনই জানি। আমরা চারজনই জানি কে কে বাড়ি চলে গেছে, কে কে না গেছে, কোন কোন হুজুরে চলে গেছে, কোন কোন দায়িত্বে আছে সেটা আমরা সবাই জানি। সে বিকালে চলে গেছে আমরা সবাই জানি, যখন ছায়াটা ঢুকছে তার তো কোন আকৃতি বুঝিনি, বাট চারজনের তারপরের আকৃতিটা বুঝতে পারলাম সে বোর্ডিং এর দায়িত্বে আছে। সে ঢুকলো, আমরা পুরোপুরি দেখলাম, দেখার পর সে ওখানে বসলো, আমরা বুঝতে পারছি এটা খারাপ কিছু, বাট যে দায়িত্বে আছে সে বললো যে এটা খারাপ কিছু না, খারাপ কিছু থাকলে কোনো ক্ষতি করতো, এরকম হয় মাদ্রাসার মধ্যে খালি থাকলে এসব ঢুকে, বাট এটা খারাপ কিছু না, তোমরা ভয় পাওয়ার কিছু না, তোমাদের ক্ষতিও করতো না। তারপর তার মাথা যে হাত বোলানোর কথা বলো সেটা বলতেছে, দেখো তোমার তো ঘাড়ও মোটকাতে পারতো ওই জায়গায়, তোমার তো মাথায় হাত বুলেতেছিল, বাট ভয় আর কার মানায় এইসব দেখার পর, কে রে ভয় মানায় নাকি? আমি আর দুই মাস পর এখানে থাকিনি, কারণ ওই ব্যাপারে মাদ্রাসা বন্ধ হলে একটা প্রবলেম হয়, এরকম একটা ছোট ছেলেও ছিল কোরবানি ঈদের সময়, সে স্পষ্ট দেখতেছে কেউ কোরবানির পর যে হাড়গুড় গুলো ফেলা দেয় সে স্পষ্ট শুনতে পারতেছে কেউ হাড়গুড় গুলো খাইতেছে, আওয়াজ পাইতেছিল ফার্স্টের দিকে, সে ওই জায়গায় রান্নাও করতেছে, যেহেতু কেউ নাই বোর্ডিং এর দায়িত্বে, কেউ মাদ্রাসা মাত্র খুলছে কোরবানি ঈদের পর, সে মাদ্রাসায় যাওয়ার পর সে চার পাঁচজন ছিল তার রান্না সে করতেছিল, সে আওয়াজটা পাইতেছিল পাশের থেকে যে কেউ একটা হাড্ডি হাড়টার চাবা যেরকম কর্মর কর্ম আওয়াজ হয়, সে চার পাঁচবার শোনার পর সে শিওর জন্য বাইরে যায় দেখে কেউ এসব খাইতেছে। নর্মালি এটা হয় জিন্না হাড়ের মধ্যে হাত দিলে ওটা আবার ওটা পরিপূর্ণগ্রস্ত হয়ে যায়, এটা এটা ইয়া আছে যে হাড়টার কোন সময় ইয়া খাইতে হয় না পুরাপুরি, এটা রাইখা দিতে হয়, এটা হইতেছে জিনদের খাবার। এই কারণে কোরবানি ঈদের সময় তো নর্মালি হাড়টার অনেক ফেলা দেওয়া হয়, ওই হাড়ের কারণে এক তো পুরাটা খালি, এই হাড়ের কারণে হাড়ের ওখানে যা খাইতেছে ওইটা দেখার পর সে একটা দারুণ ভয় পেয়েছে। এরপর আর বেশি দিন থাকি নাই, দুই তিন মাস পর আমি ছেড়ে চলে আসছি, এখনো ওইটা আছে, ওই ইয়াটাও আছে, বাউন্ডারিটাও আছে, আর এটা তো আমাদের পিছের দিকে দেখি
সম্রাট ভাই। মানে শুনলেন তো হাসান ভাইয়ের কথা শুনে মানে অনেকদিন পর এমন ভয় পেয়েছে, তো আজকে কেমন লাগলো এই পরিবেশে, এই মানে অবরের দ্বীপের মধ্যে বলতে গেলে
নামটা ভালো দিছিস,
এই চতুর্দিকে এত হাওয়া এবং এই কবরের মধ্যে বসে মানে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, তো কেমন সব মিলে কেমন মনে হলো?
আসলে সবার কথা তো শুনলাম, আসলে খুব ভয়ঙ্কর, সবার জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে, আসলে দেখা গেছে এই ঘটনাগুলো কিন্তু সবার জীবনে ঘটে না, এক হাজার মানুষের ভিতরে একজনের ঘটে,
এটাই আমি বলতে নিছিলাম,
এক হাজার মানুষের
সবার জীবনে ঘটে,
এক হাজার মানুষের ভিতরে একজনের ঘটে,
কেউ কেউ আছে আমার মতো
একজন লোক এই কথাগুলো বলে
কিন্তু ঘটে না,
ওই 999 জন লোকে কিন্তু কথাটা বিশ্বাস করতে চায় না, যে এতগুলো মানুষের মধ্যে তোমার বেলায় এই জিনিসটা ঘটলো
ঘুরে ফিরে তোমার,
হ্যাঁ কিন্তু যার ঘটে সেই বুঝতে পারে আসলে যে ঘটনাটা কি,
মানে আপনি 999 না বললে 997 বলতে পারেন, দুজন থাকে আমার আর সুমনের মতন যারা ঘুরে কিন্তু তাও ঘটে না।
হ্যাঁ তাই।
আচ্ছা আমার মনে হয় যে রেহান মানে গভীর রাত হয়েছে, জানি না কোনো না কিছু হতে পারে, চল আমরা
আপনাদের সবার কাছে বলি আমার জন্য একটু দোয়া করবেন, যাতে যে আমাকে হেল্প করে ওনার হেল্পটা যেন আমি সবসময়
আমরা দোয়া করি, একটা বিষয়ে দোয়া করি আপনার জন্য এবং সেই সঙ্গে যারাই এমন বিপদে পড়ে
সবাইকে যেন হেল্প করে,
কি যেন কোনো না
সবাইকে যেন হেল্প করে।
তো আজকে চলেন আজকের মতো আমরা উঠি এখান থেকে,
আসলে এখানে যতক্ষণ ছিলাম গল্প বলেন সত্যি ঘটনা সত্যি হয়তো অনেকের কাছে গল্প, যতক্ষণই যাই বলছি সবার মধ্যে কাজ করছে, আমার মধ্যে একটা কাজ করছে, মনে একটা কাজ করছে যে এখানে বসে বলতেছি হয়তো আমার পিছনে কেউ আছে, আমি হয়তো ওই জায়গাটাই এখন ওই জায়গাটাই আছি, একটা ভয় যে কিরকম,
হ্যাঁ
ওই সময়ের যে ভয়টা আমার ওই ভয়টা এখনো কাজ করতেছে, ওই সময়ের যে ভয়টা, এই পরিবেশটা আসলে তাড়াতাড়ি চলে যাওয়াটাই
ঠিক আছে। আমরা উঠি এবার, তো আজকের মতো এই কবর দ্বীপ থেকে আমরা চলেন রওনা দিই।
পঞ্চম পর্বের এখানে ইতিটান্ড তারা, কিন্তু ডর খুঁজে বেড়াচ্ছে আরো একটি হন্টের জায়গা যেখানে বসে ধারণ করা হবে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো, যদি সাহস থাকে এবং একই সাথে যদি ডর টিমের সাথে আপনি ভ্রমণ করতে চান বাংলাদেশের কোন একটি হন্টের জায়গা, বলতে চান আপনার জীবনে ঘটে গেছে কি সব অতি প্রাকৃত ঘটনা, যোগাযোগ করুন আমাদের সাথে, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আবারও বলছি 09613892। 8928 এখানে ফোন করার পরে পিন চাপতে হবে। তারপর আপনার জীবনের অতিপ্রাকৃত ঘটনাগুলো এখানে রেকর্ড করতে হবে। যদি ডর টিম শোনার পরে ভয় পায়, তবে আমরা যাচ্ছি আপনার কাছে। আজকের মতো এখানে ইতি টানছি। চমৎকার গাঢ় গভীর একটা রাত আপনাকে উপহার দেয়। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.